بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
بسم الله الرحمن الرحيم.
نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون. وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون. بأيكم المفتون. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. فلا تطع المكذبين. ودوا لو تدهن فيدهنون. ولا تطع كل حلاف مهين. هماز مشاء بنميم. مناع للخير معتد أثيم. عتل بعد ذلك زنيم. أن كان ذا مال وبنين. إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين. سنسمه على الخرطوم. إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين. ولا يستثنون. فطاف عليها طائف من ربك وهم نائمون. فأصبحت كالصريم. فتنادوا مصبحين. أن اغدوا على حرفكم إن كنتم صارمين. فانطلقوا وهم يتخافتون. ألا يدخلنها اليوم عليكم مسكين. وغدوا على حرد قادرين. فلما رأوها قالوا إنا لضالون. بل نحن محرومون. قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون. قالوا سبحان ربنا إنا كنا ظالمين. فأقبل بعضهم على بعض يتلاومون. قالوا يا ويلنا إنا كنا طاغين. عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون. كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون. إن للمتقين عند ربهم جنات النعيم. أفنجعل المسلمين كالمجرمين. ما لكم كيف تحكمون. أم لكم كتاب فيه تدرسون. إن لكم فيه لما تخيرون. أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة. إن لكم لما تحكمون. سلهم أيهم بذلك زعيم. أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين. يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون. خاشعة أبصارهم ترهقهم ذلة. وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. فذرني ومن يكذب بهذا الحديث. سنستدرجهم من حيث لا يعلمون. وأملي لهم إن كيدي متين. أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين.
السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما انت بنعمه ربك بمجنون وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونَ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন সে আল্লাহরই লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদেরকে ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনুল কারীম বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন আমাদের সার্বিক জীবনে কোরআনুল কারীমের বাস্তবায়ন করার যেন তৌফিক দান করেন কোরআনুল কারীম থেকে আমাদেরকে বিচার ফয়সালা করার তৌফিক দান করেন আজকে শুরু করব সূরাতুল কলমের তাফসীর সূরাতুল কলম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে কলমের শপথ করেছেন এই শব্দ দিয়ে নামকরণ হয়েছে এই সূরার সাধারণত এইভাবে বেশিরভাগ সুরাগুলি নামকরণ হয়েছে অথবা ওই সুরায় কোনো একটি ঘটনা ওই রকম বয়ান করা হয়েছে যে ঘটনাকে কেন্দ্র করে নামকরণ করা হয়েছে যেমন সুরাতুল বাকারা গাভীর ঘটনা বয়ান করা হয়েছে সুরাতুল ফাতিহা এই জন্য নামকরণ হয়েছে যে এটি হচ্ছে প্রথম সুরা কোরআন কারিমের প্রথম সুরা আর ফাতিহা বলে প্রথমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন নুন শব্দ দিয়ে নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন এই নুন একটি অক্ষর যে অক্ষরের অর্থ সম্পর্কে বিভিন্ন মত রয়েছে প্রথম কথা এই দ্বিমত রয়েছে যে এগুলির অর্থ আছে কি না তার আগে বলি এগুলির নাম কি এগুলিকে বলে আরবি ভাষায় আল হরুফ আল মুকাত্তা বা হরুফে মুকাত্তাআত মানে বিচ্ছিন্ন হরুফ হরুফ মানে অক্ষর হারফের বহুবচন আর মুকাত্তাত মানে বিচ্ছিন্ন, নুন আলিফ লাম মিম বিচ্ছিন্ন অক্ষর, বিচ্ছিন্ন হরফ। এই বিচ্ছিন্ন অক্ষরগুলি কোরআনে কারিমের বিভিন্ন সুরার শুরুতে আছে, মধ্যখানে নেই শেষেও নেই, শুরুতে আছে। এই সুরাগুলির সংখ্যা কেউ বলতে পারেন, জানা আছে? ২৯টি সুরাতে আছে কোরআনে কারিমের, ২৯টি সুরাতে এ হরুফে মুকাত্তাত বিচ্ছিন্ন হরুফগুলি আছে। এ সম্পর্কে পড়তে গিয়ে তফসিরে দেখলাম যে অনেক কথাই আছে, সুতরাং দেখলাম যে এর উপরে যদি বিস্তারিত বক্তব্য করি তো এক ঘন্টা কমের পক্ষে লাগবে, তো আজকে ওই এক ঘন্টা ওর উপরে না বলে অন্য বিশেষ কোনো একদিনে শুধু এই বিচ্ছিন্ন হরুফগুলির ওপর, হরুফে মুকাত্তাতের ওপর আলোচনা করব। আজকে শুধু যেহেতু আমাদের এই সুরার প্রথমে নুন হরুফে মুকাত্তা শব্দটি এসেছে, সুতরাং কিছুটা আলোকপাত করে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম কথা, এগুলির অর্থ আছে কি না? একদল বলেছেন না এগুলির কোনো অর্থ নেই, এটা ডাহা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এমন কোনো কিছু নাজেলই করেনি যার অর্থ নেই, অর্থহীন হতেই পারে না। তাহলে এই মতটি ভুল যে অর্থ নেই। আরেক দল বলেছে অর্থ আছে। যারা অর্থ আছে তারা দুই ভাগে বিভক্ত, একদল খেয়াল খুশি অর্থ করেছে, যারা ভুল করেছে খেয়াল খুশি অর্থ করেছে, আর এক দল বলেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর এলম, এর অর্থ আমাদের জানা নেই। অর্থ করব, অর্থ আছে কিন্তু অর্থ আমাদের জানা নেই, সুতরাং আমরা খেয়াল খুশি অর্থ করব না। তাহলে যারা বলছে যে অর্থ আছে তারা দুই ভাগে বিভক্ত হইল, একদল খেয়াল খুশি অর্থ করার চেষ্টা করেছে, রাজমাম বিল গায়েব যেটিকে বলা হচ্ছে, গায়েবের কথা জানার জন্য অযথা চেষ্টা করা, যেটা শরীয়তে পছন্দ করা হয়নি। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহর কোরআন সম্পর্কে এমন কথা বলা যা জানো না, যে সম্পর্কে জ্ঞান দেওয়া হয়নি, ওহীতে কোনো জ্ঞান আসেনি, নবী করিম সাল্লাম সাহাবাই কেরামদেরকে জানাননি, এরকম কথা বলা হালাল হারামের ক্ষেত্রে হোক আর এই বিচ্ছিন্ন হরফগুলি অর্থের ক্ষেত্রে হোক, এগুলিকে গুনাহ, বড় গুনাহ বলে গণ্য করানো হয়েছে কোরআন কারিমে। তো তাহলে এগুলির খেয়াল খুশি অর্থ করা ঠিক নয়। যারা খেয়াল খুশি অর্থ করেছে দুই একটা তাদের নজির বলবো, শুধু খেয়াল খুশি যারা অর্থ করেছে। আর এক দল বলেছেন যে না, আমরা খেয়াল খুশি অর্থ করব না, এগুলির অর্থ আছে কিন্তু এগুলি সম্পর্কে আমরা বলবো ইস্তাসার আল্লাহ বে ইলমেহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জ্ঞানকে নিজের জন্য খাস করেছেন, তিনি একমাত্র জানেন, আর কোন সৃষ্টিকে এই বিচ্ছিন্ন হরুফগুলির জ্ঞান দেননি। এই মতটি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানু থেকে বর্ণিত, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনীন উমর ফারুক থেকে বর্ণিত, উসমান রাজি আল্লাহ তাআলার তৃতীয় খলিফা থেকে বর্ণিত, চতুর্থ খলিফা আলী রাজি আল্লাহ তালানু থেকে বর্ণিত, আবদুল্লাহ বিন মাসউদ রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত, অনেক সাহাবাই কেরাম থেকে বর্ণিত। মিম্মা ইস্তাসার আল্লাহ বিইলমিহি, এসব ওইসব জ্ঞানের অন্তর্ভুক্ত যেসব জ্ঞান আল্লাহ নিজের জন্য সীমাবদ্ধ রেখেছেন, কাউকে জানাননি, কিন্তু এর অর্থ আছে, আল্লাহ অর্থহীন কিছু নাজেল করেননি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করেননি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তাফসির কারগণ আরেক ভাষায়, অনেক তাফসির কারগণ বলছেন আল্লাহু আলামু বি মুরাদিহি বিযালিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উদ্দেশ্য ভালো জানেন, আমরা জানি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাননি। এটি হচ্ছে নিরাপদ বক্তব্য, অর্থ আছে কোরআনে কারিমের এই অক্ষরগুলির কিন্তু আমাদের জানা নেই, কারণ জানানো হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলে তিনি পৌঁছে দিতেন, কারণ আল্লাহ পাক বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার উপর যা নাযিল হয়েছে পৌঁছাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর ব্যাখ্যা নাযিল করা হয়নি, সুতরাং তিনি সাহাবায়ে কেরামদের জানাননি এবং তারা অযথা কথাবার্তা এই সম্পর্কে বলেননি না জেনে। যারা বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে তার মধ্যে একদল বলেছে এগুলি হচ্ছে কোরআনের নাম বা এগুলি সুরার নাম, এগুলি কথা তাফসীর কিতাবাদিতে অনেকের বক্তব্য হিসেবে পেশ করা হয়েছে। আবার অনেকে এমন খেয়াল খুশি কথাবার্তা বলেছে যে এগুলি যেন শর্ট ফর্ম, শর্ট ফর্ম বুঝছেন আজকাল, হ্যাঁ এমপি, না না এমপি, এমপি মানে হ্যাঁ মিনিস্টার, মাশাল্লাহ এই কোন ভুল করলেন আপনি, হ্যাঁ পার্লামেন্টের মেম্বার, মেম্বার অফ পার্লামেন্ট। তো MBBS BA বিএ পাশ করলে, ছেলেটি বিএ পাশ করেছে, ব্যাচেলর অফ আর্টস, MA পাশ করেছে, মাস্টার অফ আর্টস, MSc মাস্টার অফ সায়েন্স, MCOM মাস্টার অফ কমার্স, ঠিক না? এগুলোকে শর্ট ফর্ম বলে। এই শর্ট ফর্ম ইসলামে ছিল না, জানা নবী করিম ইসলামের জামানায় যে জামানায় কোরআন নাজল হয়েছে, না কোরাইশরা শর্ট ফর্ম বুঝত, আর না সেই জামানায় এসবের প্রচলন ছিল। সুতরাং আল্লাহ পাক কোরআনে কেরিমে এমন কিছু নাজল করতে পারেন না যেটা সেই যুগের লোকেরা বুঝত না। কি বুঝতে পারলেন? তাহলে এগুলি শর্ট ফর্ম নয়। যেসব লোকেরা শর্ট ফর্ম মনে করে এগুলির খেয়াল খুশি, এগুলির উপর মন্তব্য করেছে, এগুলির ব্যাখ্যা সম্পর্কে, তাদের একটি উক্তি, হাস্যকর উক্তি বয়ান করছে। এটা আমাদের দেশে জনসাধারণ খুব প্রসিদ্ধ আছে, বলছে আলিফ থেকে আল্লাহ, লাম থেকে জিবরাইল, মানে জিবরাইলের লাম নেওয়া হয়েছে, আল্লাহর হামজা নেওয়া হয়েছে, আলিফ বা আলিফ নেওয়া হয়েছে, আর মিম মুহাম্মাদের মিম নেওয়া হয়েছে, মানে আল্লাহ নাজেল করেন জিবরাইলের মাধ্যমে নবী সাল্লামের উপর। ভুল কথা এগুলি, এসব কথাবার্তা বলা জায়েজ নয়, কারণ এগুলি না আল্লাহ বলেছেন তার বা তার রাসূল বলেছেন, না বলেননি সাহাবা কেরাম, বলেননি খলিফা রাশিদিনের বক্তব্য শুনালেন যে তারা বলছেন যে এই ইলম আল্লাহ পাক নিজের জন্য খাস রেখেছেন। অনেকগুলি শব্দ এসেছে, শব্দগুলি এসেছে একটা, এই যে অক্ষরগুলি এসছে, একটা অক্ষর কখন এসছে? নুন শুধু, কাফ আল কোরআনিল মজিদ, দুইটা অক্ষর বিশিষ্ট এসছে, যেমন হামিম, তিন অক্ষর বিশিষ্ট হয়েছে আলিফ লাম মিম বা আলিফ লাম রা, চার অক্ষর বিশিষ্ট হয়েছে আলিফ লাম মিম রা, চার অক্ষর বিশিষ্ট এসছে, তারপর পাঁচ অক্ষর বিশিষ্ট এসছে, কাফ হা ইয়া আইন সাদ, পাঁচ অক্ষর বিশিষ্ট এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলির অর্থ জানাননি, কিন্তু এগুলির উদ্দেশ্য আছে কিনা বা উদ্দেশ্য জানা আছে কিনা, উদ্দেশ্য সম্পর্কে একটি মত আছে যে মতটি খুব সুন্দর, সেই মতটি অনেক আইম্মা কেরাম গ্রহণ করেছেন, তাদের কথা সূরা বাকারা তাফসিরে তাফসীর ইবনে কাসির উল্লেখ করা হয়েছে। তাফসীর ইবনে কাসির কারো কাছে থাকলে সূরা বাকারা তাফসিরে পড়ে নেবেন, অথবা বিস্তারিত আলোচনা যখন করব তখন বলবো। তার মধ্যে যেটি সবচেয়ে ভালো মত যে আল্লাহ পাক এগুলি দিয়ে উদ্দেশ্য কি করেছেন, ঠিক আছে এই অক্ষরগুলির অর্থ আল্লাহ পাক জানেন আমরা জানি না, কিন্তু উদ্দেশ্য কিছু আছে কিনা? হ্যাঁ, উদ্দেশ্য আছে। যখন কোরআনে করিম নাজেল হয় 1400 বছর আগে, তখন কার জামানা ছিল? কাব্য রচনার জামানা। সেই জামানায় বড় বড় কবি ছিল, ইমরুল কাইসের মতো, তারাফার মতো, লাবিদের মতো, আশার মতো, জুহাইরের মতো, বড় বড় কবি, মোয়াল্লাকা, সাবা মোয়াল্লাকা, আমাদের আলিয়া মাদ্রাসাতেও পড়া হয় ফাজেলে, অথবা আরো কোনো ক্লাস হইতে পারে, আর এতেও হয় কওমি মাদ্রাসাগুলিতে পড়া হয় মোয়াল্লাকা। তো এগুলি ওই যুগের রচনা, কাব্য রচনা। তো কবিতা রচনা করাই সেই যুগের কবিরা খুব খ্যাতি লাভ করেছিল। তখন চ্যালেঞ্জ হইতো যে কে কত সুন্দর ভাষা বলতে পারে, কে কত অলঙ্কারযুক্ত বক্তব্য রাখতে পারে, বক্তব্য গদ্যে এবং পদ্যে। সেই জামানে আল্লাহ পাক কোরআনে করিম নাজিল করে চ্যালেঞ্জ করেছিলেন। কোরআনে করিমে চ্যালেঞ্জের কথা আছে, আছে না? যদি এ কোরআনে সন্দেহ করো যে কোরআন মানব রচিত, মুহাম্মাদের রচিত, অথচ নবী সাল্লাম লিখতেও জানেন না, পড়তেও জানেন না, আলিফ বা তাসা কোনটা কি, তিনি এত সুন্দর কোরআন বলছেন, যদি বলে তারপরে বলে যে মুহাম্মদ সাল্লাম রচনা করেছে, ফাতু বিসুরাতি মিন মিসলিহি, তোমাদের মধ্যে তো বড় বড় কবি আছে, মুহাম্মদ সাল্লাম তো বড় কোনো কবি না, কোনো শিক্ষিত যে পড়াশোনা করেছেন কোনো কারো কাছে, তাও তো না, অক্ষরের জ্ঞান নেই, উম্মি তিনি, অক্ষরের জ্ঞান তার ছিল না। সন্দেহ করো যে এটি আল্লাহর পক্ষ থেকে নয়, মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, আমার বান্দার উপর যা নাজিল করেছি, আমি নাজিল করেছি আমার বাণী, তাতে যদি সন্দেহ করো, ফাতু বিসুরাতি মিন মিসলে, এরকম একটি সুরা নিয়ে এসো, কোরআন নিয়ে এসো, আরেক জায়গায় চ্যালেঞ্জ করেছে বিআশরে সুয়ারিন, 10টি সুরা নিয়ে এসো, একটি সুরা নিয়ে এসো, আয়াত নিয়ে এসো, পারবে না। কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, এইভাবে কয়েকটি আয়াত আল্লাহ পাক রব্বুল চ্যালেঞ্জ করেছেন। তাহলে কোরআনে কারীম দিয়ে সেই যুগের বড় বড় কবিদেরকে, বড় বড় পণ্ডিতদেরকে, ভাষাবিদদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। চ্যালেঞ্জ করতে গিয়ে এই বিচ্ছিন্ন অক্ষরগুলি হুরুফে মুকাত্তাত নিয়ে এসে বলা হয়েছে যে দেখো তোমরা যে কাব্য রচনা করেছো সেগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত এগুলি অক্ষর দিয়ে, বর্ণ দিয়ে, তাই না? অন্য কোনো অক্ষর আছে তোমাদের কাছে? যা অক্ষর আছে কোরআনে কারিম ওই অক্ষরগুলি আছে। এমন কি আছে যে কোরআনে কারিম আরো অতিরিক্ত কিছু বর্ণ আছে যেগুলি তোমাদের কাছে নেই, সেই জন্য কোরআনের মতো নিয়ে আসতে পারো না, এমনটা কি আছে? আলিফ বা তা আসা এগুলিও কোরআনে কারিমে আছে, আর ওইগুলি দিয়ে তোমরাও কথা বলছো আর কাব্য রচনা করছো। তো তোমাদের যদি ক্ষমতা থাকে আর অবিশ্বাস করো কোরআনে কারিমে, তো কোরআনে কারিমের মতো সুরা আয়াত কিছু নিয়ে আসো, রচনা করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। যেমন আমরা ছোট বাচ্চাদেরকে শিখাই আর বলি যে আমার বাচ্চা এখন আলিফ বা তাসা পড়তে পারছে, তার মানে কি শুধু আলিফ বা তাসা তিনটা অক্ষর পড়তে পারছে না, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে পারে? ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল নুন ওয়াল কালামে কাফ আল কোরআনিল মাজিদ আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই দু তিনটি অক্ষর কখনো কখনো কোন একটি দুটি তিনটি চারটি পাঁচটি, আচ্ছা পাঁচটিতে কেন সীমিত রাখলেন? একটি মজার কথা শুনে রাখেন, কারণ আরবি ভাষার কোন শব্দ পাঁচের বেশি নেই, পাঁচ অক্ষর বিশিষ্টের বেশি নেই। হয় এক অক্ষরের শব্দ আছে, কলেমা আছে, না হলে দু অক্ষরের কলেমা আছে, তিন অক্ষরের কলেমা আছে, চার অক্ষরের কলেমা আছে, শব্দ আছে, না হয় খুব বেশি হলে পাঁচ অক্ষরের কলেমা আছে, এর বেশি এত চাইতে বড় কলেমা আরবি ভাষায় হয় না। আল্লাহ পাক এইরকম বিচ্ছিন্ন হরুফগুলি নিয়ে এসে জানিয়ে দিয়েছেন যে এইরকমই তো তোমাদের কলেমা হয়, এক অক্ষর বিশিষ্ট হয়, দু অক্ষর বিশিষ্ট হয়, তিন অক্ষর বিশিষ্ট হয়, চার নয় পাঁচ অক্ষর বিশিষ্ট হয়, নিয়ে আসো এই সব হরফ অক্ষর দিয়ে তৈরি করে কোরআনের মতো কোনো কালাম বানি নিয়ে আসো আর এই চ্যালেঞ্জ গ্রহণ করো, আর যদি না পারো তাহলে কোরআনের প্রতি ঈমান নিয়ে আসো, বিশ্বাস করো যে আল্লাহ পাকের কিতাব তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবার জন্য, তোমাদের শান্তির জন্য, তোমাদের দুনিয়া আখেরার কল্যাণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি নাজিল করেছি আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুরুতে সূরা বিভিন্ন সূরার শুরুতে এই বিচ্ছিন্ন হরফগুলি দিয়ে যেন চ্যালেঞ্জ করেছেন। আর এইরকম তারাও করত, অনেক তাফসীরকারগণ লিখেছেন যে যখন তারা কাব্য রচনা করতো তখন কবিতা শুরু করা কাসিদা বলা হয়, বড় কবিতার যে একটা পুরো কবিতা আছে কাসিদা বলা আরবি ভাষায়, কাসিদা শুরু করার আগে তারা দু তিনটি অক্ষর লিখে দিত আর বলতো চ্যালেঞ্জ করত, অন্য কবিকে চ্যালেঞ্জ করত যে আমি এগুলো অক্ষর দিয়ে আমার কাসিদা রচনা করেছি, আমার কবিতা রচনা করেছি, তুমিও করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইরকম আলিফ লাম মিম নুন কাফ কাফা ইয়া আইন সাদ দিয়ে বলেন যে তোমরাও করো, যদি কোরআনের প্রতি বিশ্বাস না হয় তাহলে কোরআনের মতো বাণী নিয়ে আসার চেষ্টা করো। একটি বর্ণনায় এসেছে যে তারা স্বীকার করেছিল যে এটি মানুষের কথা নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার উপর ঝুলিয়েছিলেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কবিরা আসে আর দেখে, কবিরা আসে ওরা কবিতা ঝুলিত, কবিতা লটকাত, এটা তোর কবিতাও নয় রে, মানুষের কথার মতো লাগে না, কিন্তু আশ্চর্য এরকম বাণী তো কোনোদিন আমরা শুনিনি। নিচে লিখলো লাইসা হাযা মিন কালামিল বাশার ইন্না আতাইনাকাল কাউসার, আর ওর নিচে ওই কবি যারা বড় বড় কবি ছিল সেই যেমন লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের কথা নয়, এটা আমাদের এই কাব্য রচনার মতো কোনো কবিতা নয় আর গদ্য নয় যে কোনো পণ্ডিত ভাষা পণ্ডিত ভালো গদ্য লিখেছে, না, আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে অনেকে হিংসা করে ঈমান নিয়ে আসেনি, অনেকে অহংকারে ঈমান নিয়ে আসেনি, অনেকে মানহানি মনে করেছে, অনেকে নেতৃত্বে চলে যাবে, অনেকে পূর্বপুরুষ করে এসে বাপদাদার তরিকা ছেড়ে দেবো, যেমন আজকাল আমাদের সমাজে রয়েছে, বাপদাদা যেটা করে এসছে ওর চাইতে ভালো আর কি হইতে পারে, তারা কি বোকা ছিল, তারা কি মূর্খ ছিল? যদি তাদের তরিকা ছেড়ে দেওয়া মানে বাপ চাচাকে আর আমাদের দেশের হুজুরদেরকে মূর্খ মনে করা তাহলে, বা ভুল পথে গুমরা মনে করা হচ্ছে, এগুলি হচ্ছে সত্য গ্রহণে অনেক ক্ষেত্রে বাধা, যেই বাধাগুলি ছিল মক্কার আরব কোরাইশদের মধ্যে বেশিরভাগ, অনেকে হক জানার পরেও এসব কারণে তারা ঈমান নিয়ে আসার তৌফিক পায়নি। আজকেও মুসলিম সমাজে যারা শিরক বিদাতে লিপ্ত আছে তারাও যদি অন্তর খুলে কোরআন সুন্নাকে গ্রহণ করতে না চায়, বিভিন্ন বাধা থাকে, বাপদাদা করে এসছে এতদিন ধরে ছেড়ে দেবো, বাপদাদা না হয়তো পড়েছে না হয়তো বড় ছেড়ে দেবো, বাপদাদা মিলাদ করেছে মিলাদ ছেড়ে দেবো, বাপদাদা মাজারে গেছে ওরুশে গেছে ছেড়ে দেবো, হ্যাঁ বাপদাদা এই করেছে করবো না, মরার সময় খানা দিয়েছে আমি খানা দেবো না, আমার বাবার হয়েছে দাদার হয়েছে আবার আমার ভাইয়ের দেবো না, এইসব যদি করে তো কোনোদিন আল্লাহ পাক হেদায়ত করবেন না। হেদায়তে সবচেয়ে বড় বাধা বড়দের দোহাই দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কসম করেছেন, কলমের, ওয়াল কালাম। ওয়াওকে কি বলে? এই কাউকে ওয়াই কাসম, ওয়াও মানে এবং হয়, ওটা হচ্ছে ওয়াই আকফ আরবি ভাষার গ্রামারে। ও মানে এবং, যা জাহেদুন ও আমরুন, বা যা আবদুল্লাহ ও মোবারক, আবদুল্লাহ এসছে এবং মোবারক এসছে, ওয়া মোবারক, এটা ওয়াই আকফ। আর ওয়াইয়ের পরে যখন দেখবেন যে তারপরে যে ইসিম এসছে, নাউন এসছে, সেটাতে কাসরা হয়েছে, জের হয়েছে, সেটা হচ্ছে কসমের ওয়াও। যেমন ওয়াল্লাহে বলছে না আরবরা, এখানে তো থাকছেন শুনে, ওয়াল্লাহে, ওয়াল্লাহ বলে না, ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, এখানে এবং এর অর্থ আছে, কিন্তু এখানে ওয়াল্লাহে, বিল্লাহ, বিল্লাহে। তো এগুলি হচ্ছে কসমের ওয়াও, কসমের আল্লাহ পাক ওয়াল কালামে বলেছেন, তাহলে ওয়াওটা কসমের হারফে জার, কলমে কাসরা দিয়েছে। আমি আল্লাহ শপথ করছি, যেন এখানে একটি ফেল বা ক্রিয়া উজ্জ আছে, ওয়া উকসিমু বিল কাসামে, আল্লাহ বলছেন আমি শপথ করছি, ওয়া উকসিমু বিল কালামে, আমি কসম করছি কিসের? কলমের, আমি শপথ করছি কলমের। কোন কলমের? এই নিয়ে তাফসিরকারদের নানা মত আছে, কিন্তু আসল সঠিক হচ্ছে যে সমস্ত কলমের আল্লাহ কসম করেছেন, কারণ তারপর বলছেন ওয়ামা ইয়াস্তুরুন, এবং তারা যা কিছু এই কলম দিয়ে লিখে। তাহলে আল্লাহ এখানে দুটি কসম করেছেন, দুটি শপথ, একটা হচ্ছে কলমের শপথ আল্লাহ পাক করেছেন, আর একটা হচ্ছে কলম দিয়ে যা কিছু তারা লিখে। কারা? এখানে বলা হয়নি কারা, হ্যাঁ না, হতে পারে ফেরেশতারা যা লিখেন, ফেরেশতারা আমলনামা লিখেন, সেটা হইতে পারে, কেউ এটাতে শুধু খাস করে দিয়েছেন। আর কে বলছে যে অমায়াস্তরণ, মানুষ যা লিখে, তাহলে সমস্ত মানুষ, মমিন হোক কাফের হোক, যা কিছু লিখে, যারা লেখাপড়া করে তারা যা লিখে, কোনো একটার সাথে খাস না করে, যেমন কলমকে সমস্ত কলমে আম করে দেওয়া, যে সমস্ত কলমের আল্লাহ শপথ করেছেন, যা কিছু কলম দিয়ে লিখা হয় ওই রকমই, যা কিছু লিখা হয় তার আল্লাহ কসম করেছেন, দুটি কসম, কলমের কসম। কেউ কেউ বলেছেন এই কলমের কসম মানে ওই তকদির লিখার জন্য যে কলম আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই কলমের আল্লাহ কসম করেছেন, তাহলে খাস করে দিয়েছেন একটি কলমের সাথে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন হাদিসে, যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল কি তৈরি করলেন, কলম তৈরি করলেন, প্রথম কি তৈরি করলেন, কলম তৈরি করলেন, কলম তৈরি করার পরে তাকে কি বললেন, ফাকাল আল্লাহু উকতুব, কলম কি বললো, লিখো। আচ্ছা এই হাদিস আছে প্রথম আল্লাহ কলম তৈরি করলেন, হাদিস সহি হাদিস, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদ আহমদে রয়েছে এবং তিরমিজিতে রয়েছে। এমন তিনি বলছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন গরিবুন, প্রথম আল্লাহ পাক কলম তৈরি করেছেন। আমাদের দেশের বিদাতী সমাজ যাদের সংখ্যা বেশি তারা কি বলে, প্রথম আল্লাহ নূর তৈরি করেছেন, হ্যাঁ কার নূর, নবীর নূর তৈরি করেছেন। এই হাদিস কোন সহি হাদিসের কিতাব পাবেন না, বরং এই হাদিস মৌজু, জাল, মিথ্যা, মানে নবীর হাদিস নয়, এটি জাল, মিথ্যা কথা, কোনো এক বিদাতি গড়ে অসংখ্য বিদাতি পয়দা করেছে, কোনো এক বিদাতি হাদিসটি গড়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা কথা বলে দিয়ে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর ইচ্ছে করে মিথ্যা রচনা করলো সেই ব্যক্তি জাহান্নামে তার স্থান তৈরি করে নিক, জাহান্নামে স্থান তৈরি করে। অসংখ্য কোটি কোটি মানুষ প্রথম কি তৈরি হয়েছে, নবীর নূর তৈরি হয়েছে, আর নবী কি দিয়ে পয়দা, নূর থেকে পয়দা, অসংখ্য মানুষকে গুমরা করেছে এই হাদিস, যে মিথ্যা গড়েছে ওই মিথ্যুক। সুতরাং এই যারা গুমরা হচ্ছে বা হয়েছে তাদের এক ভাগ করেও পাপ পেতেই আছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাবিল যত দুনিয়াতে খুন হবে সমস্ত খুনের এক ভাগ করে পাপ, যত খুন হচ্ছে একটা লোক খুন করলো ওই খুনের ওর উপরে যাচ্ছে, সমান সমান ভাগ যাচ্ছে, একটা মানে সামান্য ভাগ নয়, একটা লোকে খুন করে যত গোনা সমস্ত গোনা, কোটি কোটি মানুষ খুন হয়েছে আর হচ্ছে আর হবে, অন্যায়ভাবে সমস্ত খুনের বোঝা ওই কাবিলের উপর চাপতে আছে, হাবিলকে প্রথম লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, প্রথম সে খুন খুনি সেই জন্য। ওই রকমই প্রথম যে বিদাতি নবীর নূরের হাদিস মিথ্যা করেছে সেই ব্যক্তির ওপরে বিদাতীদের সমস্ত গুণা চাপতে আছে আর এই বিদাতীরাও ওই গোমরা পথভ্রষ্ট মিথ্যুকের জাল হাদিস নির্ভর করে পথভ্রষ্ট হয়ে আছে। নবী করিম সহি হাদিস আউআলামা খালাক আল্লাহুল কালাম, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কলম তৈরি করলেন। ফাকালা উক্ত বলে লিখো, তো বলছে কালা ইয়া রব্বে, হে রব, কথা বলার আল্লাহ শক্তি দিলেন কলমকে, আমা আকতব, আমি কি লিখবো? কালা উক্তবুল কাদরা, এ হাদিস আছে উক্তবুল কাদরা, তকদির লিখো। অন্য হাদিস উক্তব মাকাদির আল খালায়েক ইলা ইয়াউমিল কিয়ামা, সৃষ্টিকুলের তকদির, শুধু মানুষের তকদির না, সমস্ত সৃষ্টির তকদির লিখো, ভাগ্য লিখো কিয়ামত পর্যন্ত, যত মানুষ আসবে যত সৃষ্টি আসবে সমস্ত। ওয়ামা হুয়া কায়নুন আল আবাদ, এবং চিরকাল পর্যন্ত যা কিছু হবে পৃথিবীতে, কখন কি হবে, কখন কে হবে, কখন কোন বস্তু কি হবে, কখন আজাব আসবে, কখন গজব হবে, কখন যুদ্ধ হবে, কখন বিশ্বযুদ্ধ হবে, কখন এই হবে, কখন কার পতন ঘটবে, কখন, সমস্ত তকদির লিখো। এই কলমের শপথ আল্লাহ পাক করেছেন একটি মত তাফসিরকারদের, তাফসির ইবনে কাসির উল্লেখ করা হয়েছে, আর কেউ কেউ বলেছে না সমস্ত কলমকে সামিল, আর এটাই ঠিক, ওই তকদির লিখা কলমকে সামিল। আবার কেউ বলেছেন যে না, ফেরেশতারা যে আমল নামা লিখে যেই কলম দিয়ে ওই কলমের শুধু শপথ করেছেন, তাতেও খাস করার কোনো প্রয়োজন নেই। তাহলে কলম তিন প্রকার, এক হচ্ছে তকদির লেখা কলম, এক হচ্ছে ফেরেশতাদের আমল নামা লিখার কলম, আর এক হচ্ছে দুনিয়ার সমস্ত কলম, যেই কলম দিয়ে প্রত্যেকে লিখে, দিনের কথা লিখুক আর দুনিয়ার কথা লিখুক, দুনিয়ার হিসাব লিখুক আর কোরআন হাদিসের কথাই লিখুক, মাদ্রাসায় সেই কলম ব্যবহার হোক, ইসলামিক শিক্ষায় অথবা অন ইসলামিক শিক্ষায় ব্যবহার করা হোক, যত কলম দুনিয়াতে আছে সমস্ত কলমের আল্লাহ কসম করেছেন, আর এই কলম দিয়েই শিক্ষা হয়ে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল প্রথম সুরা বা প্রথম যে আয়াতগুলি নাজেল করেছেন সেখানে পড়ার সাথে কলমের কথা আল্লাহ উল্লেখ করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কালাম, যে আল্লাহ তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, কার দ্বারা? কলমের দ্বারা। কোন ব্যক্তি দুনিয়ায় পাবে না শিক্ষিত ব্যক্তি যে আমি কলম ব্যবহার করিনি আমি আলেম হয়ে গেছি, পণ্ডিত হয়ে গেছি, আমি কলম ব্যবহার করিনি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছি, এটা দুনিয়াতে খুঁজে পাবেন না আপনি। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযী আল্লামা বিল কালাম, সেই কলমের আল্লাহ শপথ করেছেন যে কলম দুনিয়াতে ব্যবহার হচ্ছে এবং আমলনামাও লিখা হচ্ছে, আর তকদিরও আল্লাহ পাক লিখেছেন এই কলম দিয়ে, সমস্ত কলমের শপথ করেছেন ওয়াল কালাম। তাহলে আর অমায়াস্তরুন, আর সমস্ত কলম যা কিছু লিখি, যা কিছু লিখেছে, তাহলে তকদিরে যা কিছু লেখা হয়েছে তার আল্লাহ কসম করেছেন, আমল নামায় নেকি আর গুনাহ যা লেখা হচ্ছে তার আল্লাহ কসম করেছেন, দুনিয়াতে যা কিছু লেখা হচ্ছে নলেজ জ্ঞান, ভালো জ্ঞান হোক মন্দ জ্ঞান হোক, ইসলামিক শিক্ষা হোক অন ইসলামিক শিক্ষা হোক, দুনিয়ার শিক্ষা হোক সায়েন্সের শিক্ষা হোক, সমস্ত কিছু অমায়াস্তরুন, এবং যা কিছু তারা লিখে, মা না কেরা, যা কিছু তারা লিখে, অস্তরুন মানে একটু বুন, সমস্ত কিছুর আমি আল্লাহ শপথ করছি। শপথ করার পরে আল্লাহ কি বলছেন, কিসের ওপর শপথ করলেন? আপনি যদি শপথ করেন আমি শপথ করছি বলে চুপ থাকেন কি না, যে কথাটি বলতে চাইছেন সেটাকে বলিষ্ঠ করার জন্য, অকাট্য করার জন্য শপথ করেন, তাই না? আমি আল্লাহর কসম করে বলছি তোমার সাথে খাবো না, তাহলে এই যে তোমার সাথে খাবো না কথাটিকে অকাট্য করার জন্য, একবার আমার কথা খুব শক্ত, এতে কোনো নম্রতা নেই, সেজন্য আপনি কসম করেছেন, তাই না? তাহলে আল্লাহ পাক যে কলমের শপথ করলেন, আচ্ছা আমাদের জন্য কলমের কসম করা যায় যাচ্ছে? হ্যাঁ, কলম যা লিখে তার কসম করা যায় যাচ্ছে? আল্লাহ ছাড়া অন্যের কসম করা বান্দার জন্য জায়েজ নয়, কারণ বান্দা আল্লাহ পাকের বান্দা, সুতরাং বান্দাকে একমাত্র আল্লাহ পাকের মাবুদের কসম করতে হবে, আল্লাহ পাকের কসম করতে হবে। আল্লাহ পাকের যেসব 99টি নাম আছে, আল্লাহ বলেন মানে রহমান বলেন, রহমানের কসম করছি বলেন, রবের কসম করছি, কাবার রবের কসম করছি বলেন, আল্লাহর কসম করতে হবে, আল্লাহ ছাড়া অন্যের কসম, কসম হচ্ছে একটি ইবাদত, এখানে আরো শুনেন, কসম হচ্ছে এবাদত, আর আমরা এবাদতের জন্য আদিষ্ট, সুতরাং এবাদত কার? একমাত্র আল্লাহর, তাই কসম একমাত্র আল্লাহর, কসম হচ্ছে এবাদত, আর এবাদত একমাত্র আল্লাহর জন্য, সুতরাং কসম হচ্ছে একমাত্র আল্লাহ পাকের, আল্লাহ ছাড়া অন্যের কসম করলে কি হবে? শিরক হয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস আছে, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, কোন হাদিসে শুধু আশরাকা এসে, কোন হাদিসে দুটি শব্দ এসেছে, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করল, বাপের কসম, মায়ের কসম, দানার কসম, আমার ছেলের গায়ে হাত দিয়ে আমি কসম করছি, এসব জাহেল মূর্খ আমাদের সমাজে করে। হ্যাঁ, আমার চাকরির কসম, আমার চোখের কসম, চোখে হাত দিয়ে বলছি, ফাকাদ আশরাকা, সে শিরক করলো না হয় কুফরি করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি কারো কথা নয়, ফতোয়া নয়, এটি শুধু আল্লাহ ছাড়া কারো কসম করা জায়েজ নয়। সত্য কসম খেতে হবে, মিথ্যা নয়, আর সত্য কসমে আল্লাহর কসম খেতে হবে, আল্লাহ ছাড়া অন্যের নাই। দেখো, আমি যদি তোমার মোবাইল নিয়ে থাকি আমাকে দানা মিলবে না, বলে না আমাদের জাহেল সমাজ। হ্যাঁ, আমার ছেলে বাঁচবে না, হারাম এসব কসম খাওয়া, শিরক কুফরি, খবরদার এরকম কসম করবে না, আল্লাহ পাকের কসম করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ ছাড়া অন্যের কসম করেছেন, হ্যাঁ, আল্লাহ তিনি মাবুদ, তিনি মাবুদ, সুতরাং তিনি তার সৃষ্টির মধ্য থেকে বিভিন্ন বস্তুর, বিভিন্ন বিষয়ের, বিভিন্ন ব্যক্তির গুরুত্ব দেখানোর জন্য কি করেছেন, কসম করেছেন আল্লাহ পাকের জন্য। সেটি লা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহ পাক যা করেন সেই ক্ষেত্রে কারো জিজ্ঞাসা করার অধিকার নেই। ওহম ইউসআলুন, কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, জবাবদেহি করতে হবে আল্লাহ পাকের দরবারে। সুতরাং আল্লাহ পাক যেইভাবে কসম করতে বলেছেন সেইভাবে তোমরা কসম করবে। অমায়াস্তরুন, কিসের উপর কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন? আগের যে আয়াতের বিষয়বস্তু আছে তার উপর কসম করলেন, সেটা হচ্ছে মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত রাসূল এবং তিনি কোন উন্মাদ পাগল নন, এ কথাটিকে অকাট্য ভাবে কাফেরদের সামনে বয়ান করে দেওয়ার জন্য আল্লাহ কসম করেছেন। এই বাক্যের উপর আল্লাহ পাক কি করছেন, কসম করছেন, কি বলছেন, মা আনতা বিনিমাতি রব্বিকা, আপনি আপনার রবের অনুগ্রহ পূর্বক নিয়ামত মানে অনুগ্রহে বেমাজনুন, পাগল নন, উন্মাদ নন। এ কথা কেন বলা হয়েছে, এর নিশ্চয় প্রেক্ষাপট আছে। মক্কার মুশরিকরা, কাফেররা নবী করিম সাল্লামকে হেয় প্রতিপন্ন করার জন্য কখনো পাগল বলতো, মজনুল বলতো, কখনো সাহের জাদুকর বলতো, কখনো কাহেন গণক বলতো, হেয় প্রতিপন্ন করার জন্য। এই নয় যে তাদের বিশ্বাস ছিল যে আসলে পাগল, পাগল হলে বোঝা যাবে না, কোন মানুষ পাগল হলে বুঝতে পারবেন না, বিবেক নেই, বিবেক দিয়ে বুঝতে পারবেন লোকটা পাগল, পাগল হলে তার চলাফেরায় কথাবার্তায় বোঝা যাবে যে পাগল, পাগলামি করছে। আসলে কি তারা এরকম বুঝতে পারত না, হেও প্রতিপন্ন করার জন্য। যেমন একটা লোক যদি সমাজের কাছে অপছন্দনীয়, সমাজ তাকে গ্রহণ করতে চায় না, হয়তো সত্য কথাই বলছে, আপনি যান বিদাতি সমাজে, মুশরিক সমাজে, আর গিয়ে বলেন যে এসব মাজার শিরক, বড় শিরক, এওরোস লাগানো শিরক, এই কবরে সেজদা শিরক, আল্লাহ ছাড়া অন্যের কাছে যাওয়া শিরক, দেখো দেখো কোনো পাগল এসেছে, পাগল, হ্যাঁ, তারা ওই পাগলকে, আসলে কি আপনি পাগল? হেও প্রতিপন্ন করার জন্য, যাতে করে সমাজের লোক আপনাকে সবাই পাগল পাগল বলে আর হইচই করে আপনাকে ধাক্কা দিয়ে সমাজ থেকে বের করে দেয়, সমাজের লোক আপনার কথা না শোনে, এটি ছিল উদ্দেশ্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করলে, মক্কি সুরা, এই সুরা সূরা কলম মক্কায় নাজল হয়েছে, মক্কায় বিভিন্ন স্তর পার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করে এসেছেন। প্রথম জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন করিম নিয়ে আসলেন আর দাওয়াতের কাজ প্রথম শুরু করলেন, আল্লাহ পাক বলেন কুয়ান ফুসুক ওয়াহলিকুম নার, আয়াত নাজিল হলো, ওয়া নাজিল আশিরাতাকাল আকরাবিন, নাজিল হলো তোমার আত্মীয় স্বজনকে বলো, সাফা পাহাড়ে চড়ে দাওয়াত দিলেন, তখন দেখলো যে আরে মুহাম্মদিয়া কে, আমরা তো সবাই, আমরা 360 মূর্তি পূজা করছি, আমাদের নেতৃত্ব মুহাম্মদিয়া তিম গরিব, এর কথা কে শুনে, কোনো পরোয়া নেই, হাসেনি, ঠাট্টা করে, কিছুদিন ঠাট্টা হাসি, কোনো ভুরুক্ষেপ করার নাই। তারপরে দেখলে যে তো কাজ হচ্ছে না রে, এ তো বেড়ে যাচ্ছে, আবু বকর মুসলমান হয়ে গেছে, একটা ভালো জ্ঞানী মানুষ, আব্দুর রহমান নব মুসলমান হয়ে গেছে, আরও কে মুসলমান হয়ে গেছে, আরে বেলাল মুসলমান হয়ে গেল, আম্মার সোহাইবি সোমাইয়া এরা মুসলমান হয়ে গেল, দিনের দিন তো বাড়তেই আছে। তখন ঠাট্টা বিদ্রুপ করা বেশি বেশি, দ্বিতীয় স্তর শুরু হলো, তখন প্রথমখানে পরোয়াই করা হয়নি, কিছু হবে না, এ কি করবে, আবার দ্বিতীয় স্তরে ঠাট্টা মজাক করা, পাগল বলা, গণক বলা, জাদুকর, জাদু নিয়েছো নাকি তুমি, এসব কি করছো, জাদু লাগিয়ে দিয়েছো জাগের তাকে তুমি, এইভাবে ঠাট্টা বিদ্রুপ করে হেও প্রতিপন্ন করে একে সমাজ থেকে আউট করা হোক, এ দ্বিতীয় স্তর গেল। তারপরে দেখলো যে ঠাট্টা মজাক করে দেখ লাভ নাই, একে পাগল বললো, পাগলের পিছনে পিছনে সব মুসলমান হয়ে যাচ্ছে, পাগল বলে লাভ নাই, তখন ধমক দেওয়া শুরু হলো, তৃতীয় স্তরে ধমক, মোহাম্মদ সাবধান, এসব ছেড়ে দাও, চলবে না, ধমক দেওয়া হইলো, তারপরে যারা ওই দুর্বল অসহায় মুসলমান তাদের নির্যাতন জুলুম অত্যাচার করা শুরু হইলো, তাতেও কাজ হয় না। এরা তো মারি খেয়েও ছাড়তে চায় না, আহাদ 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 ছাড়ে না বিলাল। এ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ধমক দিলাম, মেরে দেব, এ করবো, সেই করবো, বয়কট করবো, তারপরে পারা যায় না। তখন প্রলোভন, লোভ দিয়ে দেখি, ভয় দেখিয়ে তো পারলাম না, লোভ দিয়ে। কি চান আপনি? সুন্দরী রমণী চান? দিচ্ছি। আপনি বাদশাহ হতে চান? বাদশাহ বান মাল্লাক নাক, বাদশাহ বানিয়ে দিচ্ছি। দিয়েছিল না? বিভিন্ন স্তর পার করে যখন দেখলো কোনোটাতেই হইল না, তখন শেষখানে এখন জান থেকে মেরে দেওয়া হবে, মেরে দিতে হবে। বাড়ি ঘেরাও তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছর পুরা হতে যাচ্ছে, বাড়ি ঘেরাও করা হইলো। এবং একা মারলে তো আবার গোটা বংশ আছে রে, মোহাম্মদ সাল্লামের বংশ, কোরাইশ বংশ, প্রভাবশালী বংশ, আবার আমাদেরকে যদি খুন করে দেয় না, প্রত্যেক বংশ থেকে এক একজন প্রতিনিধি দাও, তাহলে 10-12টি বংশ আমরা যদি তার খুনে অংশ নিই, কার বিরুদ্ধে কোরাইশ লড়াই করবে? আর কোরাইশের অর্ধেকের বেশি তো আমাদের সাথেই আছে, আবার আর ওই মুসলমান কয়টা মুসলমান হয়েছে কোরাইশের, ওরা কি করে নেবে আমাদের? এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো মক্কি জীবনের সিরাতের সারমর্ম, কাফেররা যে আচরণ করেছে। তো নবী করিম সাল্লাম প্রথম দিকেই প্রায় যখন ছিলেন, আর ঠাট্টা মজাক তার সাথে চলছিল, কখনো পাগল বলা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজেল করলেন, মা আনতা বিনিমাতি রব্বিকা, না আপনি সান্ত্বনা নেন, আপনাকে সান্ত্বনা দিচ্ছি। আর তারা হচ্ছে মিথ্যুক, ফালাতুতিল মুকাজ্জিবিন পরে আসছে, এরা মিথ্যুক মিথ্যাবাদী, ওদের কথায় পরেশান হওয়ার কিছু নেই, আপনি নিজের গতিতে চলতে থাকেন, আপনার মিশনকে আগে বাড়াতে থাকেন, আপনি আল্লাহর ফজলে করমে আল্লাহর অনুগ্রহে পাগল নন। মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আমি কসম করে বলছি, আল্লাহ বলছে, দুটি কসম, একটি কসম না, কলমের কসম আর কলম যা কিছু লিখে এ সমস্তের কসম করে বলছি, ওয়াইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আর এই কাজ করে কিছুই পাবেন না এমনও ভাববেন না আপনি। দুনিয়া কদিনের দুনিয়া, আর কি দেবে দুনিয়াতে কেউ যদি দেয় আপনাকে? আর আপনাকে এমন মহাপুরস্কার দেব যা শেষ হওয়ার নয়, অশেষ। আল্লাহ বলছেন ওয়াইন্না লাকা লাআজরান, আর নিশ্চয় আপনার জন্য পুরস্কার রয়েছে এমন, গায়রা মামনুন, যা শেষ হওয়ার নয়, অফুরন্ত। গায়ের মানে না, আর মামনুন মানে যা ফুরিয়ে যায়, তাহলে ফুরাবার নয়, এই জন্য অফুরন্ত তর্জমা করা হয়েছে, অশেষ করা হয়েছে, যা শেষ হওয়ার নয়। নবী করিম সাল্লামকে পুরস্কার, এমন পুরস্কার আল্লাহ দেবেন বলেছেন, ওয়াদা করেছেন, যা শেষ হওয়ার নয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নিয়ামত দুনিয়াতে দিয়েছেন, আল্লাহ পাক দুনিয়াতে সমস্ত সৃষ্টি সেরা করেছেন, দুনিয়ার পুরস্কার এগুলি। আল্লাহ পাক সমস্ত নবীদের তাকে সরদার সাইয়দুল আম্বিয়া বানিয়েছেন, সমস্ত নবীর শেষ খাতামুন নবীন বানিয়েছেন। নবী করিম সাল্লামের নামে যত দুরুদ পাঠ করা হয় তার জন্য দোয়া করা হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক আর শান্তি বর্ষিত হোক, এই দোয়া যত বেশি নবী মোহাম্মদ সাল্লামের জন্য করা, আর দুনিয়াতে কারোর জন্য হয়েছে না? হবে না? হয় কোন নেতার জন্য হয়েছে? কোনদিন শুনেছেন কাল মার্কসের জন্য, লেনিনের জন্য? তাদের সাথে তুলনা করে আমার বেয়াদবি নবী করিম সাল্লামের সামনে, তারপরেও মানুষকে এমনি বোঝানোর জন্য বলছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মহাপুরস্কার এগুলিতে আছে, আর মহাপুরস্কারের আরেকটি দিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রত্যেক মুসলিম মুমিন হিদায়ত পেয়েছে। আর নবী সাল্লাম কি বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা লা ইয়ানকুসু যালিকা মিন আজরিহি শাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি ভালো রাস্তা কাউকে দেখিয়ে দেয়, অন্য হাদিস মান্দা এলা হুদান, হেদায়তের দিকে ডাকলো, আর ডাকার পরে হেদায়ত কবুল করলো, কবুল না করলো আল্লাহর কাছে নেকি পেয়েছেন তিনি, কবুল করলো, কবুল করার পরে যত আমল করলো ওই আমলের এক অংশ এক ভাগ সমান সমান, জুমার নামাজ আমরা পড়ে এলাম, আজকের জুমা কতটি লোক এই এক মসজিদে জুমা, এই জুমার নামাজ যতগুলি লোকে পড়লাম সারা পৃথিবীতে সমস্তের এক ভাগ করে সমান সমান ভাগ, এক ভাগ মানে সমান সমান ভাগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামাই খাতায় গিয়েছে, ওয়াইন্না লাকা লাআজরান, এমন পুরস্কার আছে আপনার জন্য নেকি আছে যা শেষ হওয়ার নাই, মানুষ দুনিয়া থেকে আমল পর্যন্ত শেষ হবে না, আর আপনার নেকি আপনার মৌতের সাথে দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে বন্ধ হবে না, হয়নি। দাওয়াতের কাজ, ইসলাম প্রচারের কাজে যারা অংশ নেবে তাদের অবস্থা এরকম, আল্লাহ পাক এইভাবে দেবেন। আপনি মানুষকে ইসলামের দাওয়াত দেবেন, আপনার মাধ্যমে যারা হিদায়ত হবে তার এক ভাগ করে আপনি পেতেই থাকবেন। কেউ শিরক থেকে তোবা করলো, কেউ বিদাত থেকে তোবা করলো, কেউ বেনামাজি হওয়া থেকে তোবা করলো, কেউ মদ খাওয়া, ঘুষ খাওয়া, সুদ খাওয়া থেকে তোবা করলো, কেউ জেনা থেকে তোবা করলো, বিভিন্ন পাপে ছিল আপনার মাধ্যমে তোবা করলো, আপনাকে আল্লাহ পাক এক ভাগ করে দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। ওয়াইন্না লাকা আজরান গায়রা মামনুন। যদি একটা সাধারণ মানুষ এইভাবে দশটা লোককে হেদায়ত করতে পারে, তার যদি আপনি হিসাব ক্যালকুলেশন করেন কেমত পর্যন্ত কত তার প্রজন্মে যে লোকটি আপনার মাধ্যমে একটি লোক হেদায়ত হয়েছে কার কত নসল জন্মিবে, আর ওগুলো যদি মমিন হয়ে জীবনযাপন করে তাহলে আপনার নেকি আসতেই আছে। তাহলে রসুল্লাহ সাল্লামের কত নেকি আসছে, কত কোটি কোটি মুসলিম ছিল, আছে আর আসবে কেমত পর্যন্ত যারা হেদায়তের উপর থাকবে। অশেষ পুরস্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এদিক দিয়ে। আরেকটি দিক, নবী সাল্লাম যেন এমন অফুরন্ত পুরস্কার যা আখেরাতের পুরস্কার আছে, হাউজে কাউসার দেবেন, সাফাতে ওজমা বৃহৎ সাফাত দেবেন, কেউ হাসিল করতে পারবে না, মাকামে মাহমুদ আল্লাহ দেবেন যেখানে কেউ যেতে পারবে না, মাকামে মাহমুদে গিয়ে সেজদায় পড়বেন আল্লাহ পাকের দরবারে, কেউ সাহস করেন কোনো নবী সুপারিশ করতে চাইবে না, সুপারিশের হাদিস আছে। এছাড়া আল্লাহ পাক রব জান্নাতে সবচাইতে উচ্চ স্থান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন বা দেবেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তারপরে আল্লাহ পাক বলছেন, আর নিশ্চয় আপনি মহান বা মহৎ চরিত্রের, আযীম মানে মহান, মহান চরিত্রে উন্নীত, নিশ্চয় আপনি, নিশ্চয় আপনি মহান চরিত্রে উন্নীত। লাআলা মানে আলা মানে উপরে, আপনি মহান চরিত্রের উপর মানে আপনি মহান চরিত্রে উন্নীত বা মহৎ চরিত্রে উন্নীত। লাআলা খুলুকিন আযীম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহান চরিত্রের যে তিনি অধিকারী, এর সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই চরিত্র কোন চরিত্র যদি এদিক দিয়ে দেখা হয়, যে আজকাল যেটাকে চরিত্র মনে করা হয় মানে মানুষের সাথে আচার আচরণের দিক দিয়ে উত্তম চরিত্র, তাহলে এই ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে সবচাইতে উত্তম চরিত্র দেওয়া হয়েছে। এইরকম মহৎ চরিত্রের অধিকারী দুনিয়াতে কেউ আসেনি, আসবে না। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর চরিত্র মানে শুধু এতেই সীমিত নয়, শরীয়তে কোরআন এবং হাদিসের আলোকে চরিত্র হচ্ছে আল্লাহর সাথে ভালো চরিত্র পেশ করা আর আল্লাহর বান্দাদের সাথে ভালো চরিত্র পেশ করা, এটি হচ্ছে চরিত্রবান। চরিত্রবান ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি সৃষ্টিকর্তা, সমস্ত এহসান অনুগ্রহ দয়া তার, আর তার সামনে সেজদা করে না, আর মানুষের সাথে কেমন আছেন ভাই, ভালো আছেন, খুব নরম ভাষায় কথা বলে, আর সালাম আলাইকুম ইত্যাদি, অথবা হাউ আর ইউ, এক্সকিউজ মি, দুঃখিত, সরি, এসব কিছু ভাষা শিখে খুব ভদ্রতা দেখায় আর ভালো নম্র ব্যবহারের, এর নাম চরিত্র নাই শুধু। হ্যাঁ, এটার প্রয়োজন আছে, কিন্তু এর আগে যিনি সবচেয়ে বড় এহসান করেছেন আপনার উপর, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সুস্থ রেখেছেন, যিনি আপনাকে রিজিক দান করেছেন, যিনি আপনার জন্য আসমান জমিনকে আপনার অনুগত করেছেন, যিনি আপনার জন্য আসমান জমিনকে বসবাসযোগ্য করেছেন, যার নিয়ামতের শেষ নেই, তার সাথে আপনার সম্পর্ক কেমন? একজন লোকের সামান্য যদি তার বাবার সাথে সম্পর্ক ভালো না থাকে, বলে লোকটা ভালো না, অথচ আপনার সাথে ব্যবহার তার ভালো, আদান প্রদান ভালো, সবকিছুই ভালো, শুধু শুনেছেন যে ওর বাবার সাথে ওর সম্পর্ক খারাপ, বলবেন যে লোকটা ভালো? হ্যাঁ, কখনো বলেন না। মায়ের সাথে ওর মনোমালিন্য, না কি ভালো হইতে পারে, ভালো হলে আবার মায়ের সাথে গোলমাল থাকে, বলেন না। সব ওদিকও ঠিক আছে, যদি দেখা যায় যে মালিকের সাথে একটু সম্পর্ক খারাপ, না কিছু দোষ আছে, এক তরফ থেকে হয়নি, বলি না আমরা শুধু মালিকেরই দোষ হবে, ওরও কিছু দোষ আছে। দেখেন চরিত্রে আপনি কিছু জিজ্ঞাসার চিহ্ন উঠেই দিলেন, যা আছে কোনো গোলমাল আছে সামান্য এতে। আর যার আল্লাহ পাক যিনি সৃষ্টি করে তার সাথে সম্পর্ক নেই, পাঁচ ওয়াক্ত নামাজ নেই, রোজা নেই, পাঁচবার আল্লাহর সামনে হাজিরা দিয়ে তার হক আদায় করতে হবে, যে হ্যাঁ ঠিক আছে আল্লাহ পাকের এহসানের আপনি হক কিঞ্চিত হক আদায় করে আপনি কোন রকম মুক্ত হইতে পারবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে, সেটাই করলেন না। আর ভালো চরিত্র মানুষকে দেখিয়ে মনে করে চরিত্রবান না, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মধ্যে পূর্ণাঙ্গ চরিত্র উভয় দিক থেকে মজুদ ছিল। আল্লাহ পাকের হক আদায়ের ক্ষেত্রে যেভাবে আল্লাহ পাক হক আদায় করতে বলে সেইভাবে তিনি হক আদায় করে চরিত্রবান হয়েছেন, মহান চরিত্রের অধিকারী হয়েছেন এবং মানুষের হক আদায়ের ক্ষেত্রে মানুষ আসতে যেইভাবে যেই চরিত্র পেশ হওয়া উচিত সেই রকম চরিত্র পেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লামের মানুষের সাথে চরিত্রের ক্ষেত্রে বহু হাদিস আছে, এখানে বেশ কিছু হাদিস ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তার দুই একটি হাদিস শোনানো ভালো হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহর হাদিস বলছেন, খাদাম তো রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনিন, আমি আল্লাহ রসুল সাল্লামের দশ বছর সেবা করেছি, খেদমত করেছি, সবসময় খেদমতে থাকতেন। মায়ের বিবাহ হয়ে গেল অন্য জায়গায়, আগের বাবা ইন্তেকালের পরে ছেলেকে দিয়ে চলে গেল, যে অপর যে স্বামীর বাড়ি গিয়েছেন ওর বাড়ি থাকবে, ওখানে গিয়ে হয়তো কষ্ট হবে, ভালো তরবিয়ত হবে কিনা, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থাক সবসময়। দশ বছর খিদমত করেছি, ফামা কাল আলী উফ কাত্তু, কখনো আমাকে উহ শব্দটি বলেননি। আর আমাদের দু চার মাস, দুই মাস কারো রুমে থেকে দেখেন কত যখন তখন মেজাজ গরম করাকরি হয়ে গেছে। হ্যাঁ, এক দু মাস রুমে থেকেছেন, ওকে চিনে গেছেন যে ওর সাথে কয়েকবার মেজাজ গরম হয়েছে, কয়েকবার তর্ক বিতর্ক হয়েছে, কয়েকবার মন খারাপ করা হয়েছে, ও রান্না ঠিকভাবে করবে না, কত কি না, কত আমাদের চরিত্রের দুর্বলতা। দশ বছর খেদমত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন উফ শব্দটি বলেন, এই শব্দটি বলেননি, উফ মানে হই হই এইসব কথা যে বলেন আমাদের ভাষায়। ওয়ালা কাল আলে শাইয়িন ফালতুহু, আর কোনো কাজ আমি নিজে থেকে করে ফেলেছি সে সম্পর্কে বলেননি, লেমা ফালতু কেন করলে তুমি, কে বলেছে তোমাকে, এই কথা বলেননি। ওয়ালা আলে শাইয়িন লাম আফালু, একটা কাজ করতে বলেছেন হয়তো বা চান যে আমি করি, কাজটা আমি করিনি, আল্লাহ ফালতু কেন করনি, কি ব্যাপার, এরকম বলেননি কখনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো মানুষ ছিলেন চরিত্রের দিক দিয়ে, আহসানুন নাস, সমস্ত মানুষ চাইতে চরিত্রবান ছিলেন। ওয়ালা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরান ওয়ালা শাইয়ান কানা আলিয়ান মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন রেশম, মোটা রেশম হোক আর চিকন রেশম হোক, বিভিন্ন রকমের রেশমের নাম বলেছেন, কোন কাপড়, কোন নরম জিনিস এমন আমি ছুঁয়ে দেখিনি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত চাইতে নরম হইত, এত নরম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। তাহলে সৃষ্টিগত দিক থেকে আল্লাহর নবী অত্যন্ত নরম এবং চরিত্র আখলাকের দিক দিয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নম্র। ওয়ালা শামেম তো মিসকান ওয়ালা ইতরান কান আতিয়া বিমিন আরাকে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোন সুগন্ধি, কোন মিসকে আম্বার, আম্বারের সুগন্ধি অথবা কোন আতর সুগন্ধি আমি সঙ্গিনী যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক চাইতেও বেশি সুগন্ধিময় হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তাহলে সৃষ্টিগত উত্তম গুণ দিয়েছেন এবং আখলাকগত চরিত্রগত উত্তম গুণ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, কি বলেছিলেন জানা আছে, কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র, একটু সামনে দিকে আসতে বলছে, জায়গা হচ্ছে না ভাই, একটু সামনে চলে আসেন, একটু দয়া করে সামনে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কি, আল কোরআন, তাহলে কোরআনই চরিত্র হইতে হবে, তাহলে চরিত্রবান হবেন। এই যে নবী সাল্লামের চরিত্র ছিল কোরআন, এটাকে দুই দিক থেকে নেওয়া যেতে পারে, যে দুই ব্যাখ্যা করলাম, নবী সাল্লামের চরিত্র কোরআনে কারিমে, কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল যে উত্তম চরিত্রের কথা আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতি মিনাল্লাহ লিনত লাহুম, আল্লাহর দয়ায় আপনি তাদের সাথে নম্র ব্যবহার করে থাকেন, লিনত লাহুম নম্র ব্যবহার কথা বলা হয়েছে, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাজ্জু মিন হাওলিক, আপনি যদি কর্কশভাষী হতেন, নিষ্ঠুর হতেন, তাহলে আপনার পাশে কেউ বসতো না, পালিয়ে যেত লোক ছেড়ে, যে ওর কাছে বসলে একবারে নিষ্ঠুর মতো কথাবার্তা বলে আর কথাবার্তা কর্কশ, বসতো না। ফাফু আনহুম, মাফ করে দেন ওদেরকে ভুল করলে, ওয়াস ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, ওদের জন্য আল্লাহর কাছে গোনার মাফ চান যদি কেউ ভুল করে, ওয়াশাওয়িরহুম ফিল আমর, পরামর্শ করেন, আমরা অনেকে পরামর্শ করি না, স্ত্রীর সাথেই পরামর্শ করতে চাই না, মা বাবার সাথে পরামর্শ তো বিয়ের পরে দূরের কথা, মা বাবার সাথে আর পরামর্শ কিসের, কি করে চরিত্রবান হবেন যে মা বাবার সাথে পরামর্শ করবেন না, স্ত্রীকে মনে করেন ও আবার পরামর্শ দেওয়ার কি যোগ্য, তবে আজকালকার আমাদের সমাজ আবার একটু ভিন্ন, তাই না, স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়, স্ত্রী পরামর্শ দিয়েছে না তোমার দাড়িটা চলবে না, এখন এখন দাড়ির বয়স হয়নি তোমার, এখন তুমি কচি হয়ে আছো, ও রাখবে না, মা বাবা বলছে বাবা দাঁড়িয়ে রাখো না, মায়ের কথা না, বাবার কথা না, আল্লাহ বলছেন, মা বাবার সৃষ্টিকর্তা, স্ত্রী সৃষ্টিকর্তা বলছেন, নবী বলছেন, না 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 পারা যাবে না, এখন এরকম ইমান থাকলে চরিত্রবান হওয়া যাবে না। আল্লাহর সাথে সবচেয়ে ভালো চরিত্র পেশ করতে হবে, তারপরে রাসূলের সাথে ভালো চরিত্র পেশ করতে হবে, তারপরে মুমিন মুমিনাতের সাথে ভালো চরিত্র পেশ করতে হবে, তারপরে মানুষের সাথে ভালো চরিত্র পেশ করতে হবে, তাহলে চরিত্রবান হতে পারবেন। এই হচ্ছে চরিত্রবান হওয়ার অর্থ। তো নবী সাল্লামের চরিত্র ছিল কোরআন। কোরআনে কারিম আল্লাহ যেমন বলেছেন যে নরম হও তুমি, যেমন বলেছেন ওয়াল কাযিমিন আল গাইজা ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওয়াল কাযিম, রাগ হইলে কি করতে হবে? রাগকে দমন করতে হবে। ওয়াল কাযিমিন আল গাইজ, এটা হচ্ছে প্রথম স্তর। ওলামারা বলেছেন যে মানুষের চরিত্রে এখানে তিনটে স্তর আছে, কারো রাগ হয়ে গেছে, মেজাজটা গরম হয়ে গেছে, তিনটি স্তর আছে। প্রথম স্তর যে রাগটাকে হজম করতে হবে, তাহলে এর প্রতিক্রিয়া হয়ে মারামারি হবে না, রাগ হয়েছে দমন করে দিলেন, এটা প্রথম স্তর। প্রাথমিক আপনার কোন রকম চরিত্রটা ভালো, তাহলে অত ভালো চরিত্র না এটা, এটা ভালো চরিত্র। তার উপরে ওয়াল আফিন আইন নাস, লোকটার উপর রাগ হয়েছে কিন্তু মাফ করলেন না, থেকে গেলেন না, রাগ রেখে দিলেন বা ভিতরে দুঃখ রেখে দিলেন না, ওয়াল আফিন আইন নাস, মানুষকে মাফ করে দেন, এটা দ্বিতীয় স্তর, উপরে একটু ওপর লেভেল হলো। শুধু মাফ করলেন কিন্তু মনে মনে রাখলেন যে এই লোকটা আমার সাথে একদিন দুর্ব্যবহার করেছে, সুতরাং মাফও করে দিয়েছি কিন্তু কোনোদিন এর সহযোগিতা করবো না, কোনো একদিন হেল্প চাইলো হেল্প করলেন না, এর আবার হেল্প করবে কেন, আমাকে দুঃখ দিয়েছিল কষ্ট দিয়েছিল যদিও মাফ করে দিয়েছি। আছে না এরকম লোক অনেক, আল্লাহ বলছেন না ওইটাও চলবে না। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এহসানকারীদেরকে ভালোবাসেন, সুতরাং তুমি এহসানকারী, তৃতীয় স্তরে উঠো। কত সুন্দর কথা কোরআন কারীমের। এই এইগুলি হচ্ছে কোরআনী আখলাক। নবী সাল্লামের খুলক চরিত্র ছিল কোরআনী চরিত্র, রাগ দমন করা, প্রতিশোধ না নেওয়া, মাফ করে দেওয়া, এবং মাফ করে দিয়ে ওই লোকটি কষ্ট দিয়েছে তারপর এহসান করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরকম চরিত্র পেশ করেছেন। ঘটনার দিয়ে গেলে অনেক ঘটনা বেড়ে যাবে। তো এই হচ্ছে এক। আর আল্লাহ পাক রব্বুল আলম যেমন এই মানুষের সাথে চরিত্রের দিক দিয়ে এই এইগুলি আল্লাহ কোরআনে কারিম উল্লেখ করেছেন, তেমনি আল্লাহ বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন। সুতরাং আল্লাহ যে একক সব কিছুতে সেটা ঠিক থাকতে হবে, আল্লাহর সাথে শরীক করে দিয়েন না। হ্যাঁ, পীর ওলি দিতে পারে, মাজারে গেলে পাওয়া যায়, এইসব শিরক কুফরি করিয়েন না। আপনার আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন, তাহলে মানুষের সাথে সম্পর্ক রেখে কি হবে, কোন চরিত্রবান হবেন মুশরিক আপনি। দুই নম্বর কথা, সেই আল্লাহ কোরআনে কারিমে যেখানে মানুষের সাথে চরিত্রবান হইতে বলে সেখানে বলেছেন আকিমুস সালা, নামাজ কায়েম করো। কানা খুলুকু আল কোরআন, নবী সাল্লামের চরিত্র ছিল আল কোরআন, নামাজ পড়ার চরিত্র ছিল, মানুষের উপকার করার চরিত্র ছিল, মানুষের উপরে এহসান করার চরিত্র ছিল, মার্জনা করার চরিত্র ছিল, হিতাকাঙ্ক্ষী হওয়ার চরিত্র ছিল। তো নবী করিম সাল্লামের চরিত্র সম্পর্কে বেশ কিছু হাদিস এখানে পেশ করা হয়েছে। একটি হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মুসনাদ আহমদের হাদিস, মা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তার কোন চাকর নকরকে খাদেমকে কোনোদিন নিজ হাতে মারেননি, ওয়ালা যারা বা ইমরাতান কোন স্ত্রীকে মারেননি। আর এক শ্রেণীর মানুষ আছে স্ত্রীকে মারাকে তো বাহাদুরি মনে করা হয়, আরে বাইরে কারোর সাথে মারামারি করতে পারি আর না পারি, কিন্তু স্ত্রীকে মারলেও কি করবে, হ্যাঁ ও তো উপায় নেই, থাকতে হবে, কেঁদে কেটে বাড়িতেই থাকতে হবে, এই জুলুম করে। নবী সাল্লামের চরিত্র এটা ছিল না। আল্লাহ পাক বিশেষ ক্ষেত্রে মারের অনুমতি দিলেও মারার লোক ভালো নয় বলেছেন, এই জন্য নবী সাল্লাম ভালো লোক সেজন্য তিনি মারেননি। কোরআনকারী মারার অনুমতি দিয়েছে, যদি দেখা যায় যে নাফরমানি করছে, বুঝিয়েও হয় না, ওল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না ফাইযুহুন্না, প্রথম উপদেশ দাও তাতে হলো না, ওয়াজুরুহুন্না ফিল মারাগ করে নাও, কথা বলিও না, বিছানা আলাদা, তুমি তুমি নিচে সহ, তুমি তুমি তোমার খাটে সহ, আলাদা করে রাখেন, দূরে রাখেন, তাতেও যদি না হয় তাহলে কি বলছেন, হ্যাঁ অদরেবুহুন্না, মারতে বলেছেন কিন্তু হালকা, মার হাদিস আছে গায়ের মোবাররে, ফাটিয়ে দিয়েন না, যাতে ফুলে না যায়, দাগ না হয়ে যায়, তারপরে মুখমণ্ডল, মাথা, যেগুলো নাজুক জায়গা, যেগুলো জায়গায় বেশি আঘাত হবে, হাড়হাড্ডি, ওগুলোতে নয়। তারপরেও নবী করিম কোরআনে আল্লাহ পাক অনুমতি দিচ্ছেন, নবী সাল্লাম মারেননি। কিছু মহিলার এসে একবার অভিযোগ করলো নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ আমাদের স্বামী স্বামীরা খুব মেরেছে আমাদের, আপনি মারার অনুমতি দিয়েছেন, কোরআন আয়াত নাজিল হয়েছে, আর যদি বদমাইশি করে, স্ত্রী দুষ্টামি করে, তো একটু মারি দিতে পারো, আর আমাদের খুব মেরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে বলে উলাইকা লাইসু বিখিয়ারিহিম, এরা ভালো মানুষ নয়, ভালো মানুষ নয় সাহাবি। তারপর বলছেন যারা স্ত্রীকে মারে তারা ভালো মানুষ নয়, ভালো মানুষ নয়, ভালো মানুষ নয়। তাহলে চরিত্র গ্রহণ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা আতাকুমুর রাসূল ফখুযু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই নাও। কোন স্ত্রীকে মারেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা দারাবা বিয়াদিহি শাইয়ান কাত্তু, কোনো কিছুকে মারেননি, এমন গরু ছাগলকে মারেননি, উঠকে মারেননি, ইল্লা ইয়াজাহিদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, হ্যাঁ সেটা করেছেন আল্লাহর জন্য, সেটা করেছেন আল্লাহর দিনকে উঁচা করার জন্য করেছেন। ওয়ালা খুইয়ারা বাইনা শাইয়াইন কাত্তু ইল্লা কান আহাব্বাহুমা ইলাই আইসারাহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যদি অপশন দেন, ইংরেজিতে অপশন বলে মানে ইখতিয়ার দেন, চয়েস, ওটাও ইংরেজি হয়েছে, হ্যাঁ স্বাধীনতা দেন যে এটাও করতে পারো এটাও করতে পারো, তার মধ্যে একটা দেখছেন এটা হালকা লোকের জন্য, এটা হালকা, তাহলে কোনটা নিয়েছেন, হালকাটা নিয়েছেন, না লোকের উপর বেশি কষ্ট দেব না সফরে, হ্যাঁ রোজা রাখা না রাখা কোনটা নিয়েছেন, রোজা না রাখা, রোজা রাখিও না, যদি হয়তো সফর নর্মাল সফরে এত কষ্ট হয় রোজা রাখতে তারপর রাখিও না, হ্যাঁ এইভাবে বিভিন্ন ক্ষেত্রে। আরেকটি উদাহরণ দিই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের বন্দীদের সম্পর্কে আল্লাহ পাক ইখতিয়ার দিলেন, স্বাধীনতা দিলেন, কি এখনো ওহী নাজিল হয়নি, পরামর্শ আসলো আল্লাহর পক্ষ থেকে, ওহী নাজিল হয়নি তার মানে নিজের ইখতিয়ার আছে, পরামর্শ করলেন, পরামর্শ দুই রকম আসলো, একদল সাহাবী পরামর্শ দিলেন কিসের, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক হালকা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সব আত্মীয় স্বজন, আপনার জামাই আছে, কার বাপ আছে, কার ছেলে আছে, কার ভাই আছে, সব করে, তারপরে বাপ ভাই বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা প্রথম যুদ্ধ আর আমরা অভাবীও আছি, আমাদের কিছু ধন সম্পদের দরকার, এদের কাছ থেকে মুক্তিপণ নিলে লাভ হবে, এ না যে বাপ ভাইয়ের জন্য ছেড়ে দিতে হবে এমন কথা নয়, দিনের ক্ষেত্রে সকলে একই, সকলকে একই নজরে দেখতে হবে, এটাই ইসলাম, কিন্তু এটা সাথে ছিল, কিন্তু তার সাথে ছিল যে এদের যদি ছেড়ে দেওয়া হতে পারে এগুলো ইমান নিয়ে আসবে, এদের একটা সুযোগও দেওয়া হবে, প্রথম জিহাদে এরা দেখা যাক হয়তো এরা ইসলাম গ্রহণ করবে, আর সত্যি ইসলাম গ্রহণ করেছিল, এদের অনেকে ইসলাম গ্রহণ করেছে, অধিকাংশ ইসলাম গ্রহণ করেছে, নবী করিম সাল্লামকে একটা স্বাধীনতা এদিকে আসলো যে না এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে কিছু পয়সা নিয়ে ছেড়ে দাও বন্দীগুলি সত্তর জনকে বদর কয়েদীদেরকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে কিছু সাহাবীরা বললেন না না কত জুলুম করেছে বেলাল আম্মার সাহাবীগুলো তো করেছে করেছে, আবু বকর জুলুম করেছে, আপনার উপর জুলুম করেছে, আপনাকে শেষ করে দিত, এরা মক্কায় পেলে আপনার বাড়ি ঘেরাও করেছিল, আল্লাহ পাক আপনাকে নিয়ে এসেছে মদিনা হেফাজত করে, নাহলে আপনাকে রাখতো, এদের একটিও রাখবো না, সবকে জবাই করবো। নবী করিম সাল্লাল্লাহু কি বললেন যে না হালকাটা নি, হালকাটা এই মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও, আল্লাহ পাক বলছেন না এটা, পরে আল্লাহ পাক অবশ্য হালকা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করলেন যে না এদের শাস্তি ওটাই ছিল যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু বহু ক্ষেত্রে এরকম তার সিরাতে জীবনীতে আছে যে তাকে যদি স্বাধীনতা দেওয়া হয় একটা হালকা একটা শক্ত, একটু মুশকিল একটু, তো মুশকিলটা না গ্রহণ করে জনসাধারণের সাথে হালকা রাস্তায় বা আদর্শ অবলম্বন করেছেন যে এটাই করা হোক। ওয়ালা ইনতাকাম আলা নাফসিহি মিন শাইইন ইউতা ইলাইহি, আর নবী সাল্লাম নিজের স্বার্থে কোনোদিন প্রতিশোধ নেননি, জুলুম করেছে মেরেছে ধাক্কা দিয়েছে সেই জন্য প্রতিশোধ নেব, কখনো প্রতিশোধ নেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইল্লা আনতুন তাহা হুরমাতুল্লাহ, তবে আল্লাহর হারামকৃত বস্তুকে যদি নষ্ট করা হয়, হ্যাঁ আল্লাহর ক্ষেত্রে তিনি শক্ত। খবর এসেছে যে এক মহিলা চুরি করেছে, আর এই চুরি বড় চুরি করেছে যাতে হাত কাটা যাবে, সুপারিশ করার জন্য এসেছে ওসামা, কেউ সুপারিশ করার সাহস করেন, ওসামা যুবক ছেলে আর নবী সাল্লাম খুব ভালোবাসেন ওসামা বিন জায়েদ, তো সেই কথা বলতে পারবে, এসে কথা বলেন যে রাসূল আল্লাহ ছেড়ে দেন মহিলা মানুষ আর চুরি করেছে এক মাফ করে দেন। নবী করিম সাল কি বললেন, অত্যন্ত রাগান্বিত হলেন, আতাশফা ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, আল্লাহর হদের ক্ষেত্রে দণ্ডবিধানের ক্ষেত্রে সুপারিশ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাও আন্না ফাতিমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি ফাতিমাও চুরি করত তাহলে তারও হাত কেটে নিতাম, কারণ আল্লাহর হকের ক্ষেত্রে, কিন্তু নিজের যদি নিজের ক্ষেত্রে আমার উপর জুলুম করেছে, আমার পয়সা কেড়ে নিয়েছে, আমার বাড়ি চুরি করেছে, আমি মাফ করে দেবো, কিন্তু কারো বাড়ি চুরি করেছে এবং যিনি দেশের মালিক রাষ্ট্রের মালিক তার কাছে খবর পৌঁছে গেছে, এখানে আর সুপারিশ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি হাদিসে, মুসনাদ আহমদে হাদিসটি আবু হুরায়রা বয়ান করেছেন, ইন্নামা বয়সতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অন্য হাদিসে সালিহুল আখলাক, আমাকে পাঠানোই হয়েছে দুনিয়াতে উদ্দেশ্যে যাতে করে উত্তম চরিত্রকে আরো পরিপূর্ণ করে দিই, আমি মানুষকে পরিপূর্ণরূপে উত্তম চরিত্রের আমি শিক্ষা দিয়ে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র শিখাতে এসেছেন, তার কাছ থেকে চরিত্র শিখতে হবে দুনিয়াবাসীক, এই না যে তার কাছ থেকে কেউ শিখবে। যেখানে আল্লাহর হকের ক্ষেত্রে ছিল সেখানে জিহাদ ফি সাবিলিল্লাহ তিনি করেছেন, কিন্তু নিজের হকের ক্ষেত্রে বড় কট্টর শত্রুকেও তিনি মাফ করে দিয়েছেন। মক্কার শত্রুদেরকে মক্কা যখন বিজয় হলো সকলকে মাফ করে দিল, তাসরি বা আলী করুন, কোনো তিরস্কার নেই, কোনো রকমের কিছু বলবো না, আল্লাহ তোমাদেরকে মাফ করুক, মাফ করে দিয়েছেন। ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীমের তাফসীর করা গেলে অনেক সময় লাগে, ফাসাতুবসির ওয়ায়ুবসিরুন, আল্লাহ পাক তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা বলছেন, শীঘ্রই আপনি দেখতে পাবেন, ওয়ায়ুবসিরুন তারাও দেখতে পাবে। পরিণাম কি হয়, আপনি পাগল না আপনি সবার মুআল্লিম সবচেয়ে বেশি জ্ঞানী, সেটা পরে স্পষ্ট হবে, আপনি দেখতে পাবেন তারাও দেখতে পাবে। বেআইয়ে কুমল মাফতুন, যে তোমাদের মধ্যে কে হচ্ছে পাগল, পাগল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পাগল তোমরা কাফের মুশরিক বিদিন, মূর্তি পূজা যারা করছো, পুতুল পূজা যারা করছো, কে পাগল, এটা শীঘ্রই তোমরা দেখতে পাবে, মানে স্পষ্ট হয়ে উঠবে, স্পষ্ট হয়ে উঠবে। হক যখন জয়ী হবে, যা আল হক ওয়াজাহাকাল বাতিল, বাতিল যখন নিশ্চিন্ন হয়ে যাবে, তখন তোমরা ভালো করে বুঝতে পারবে, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তারপর আল্লাহ পাক বলছেন, নিশ্চয় হে নবী আপনার রব ভালো করে জানেন, সম্যক জ্ঞানী, আ'লামু তাফজিলের শেখা, ভালো করে জানেন, বিমান দাল্লা আন সাবিলিহি তার রাস্তা থেকে কে পথভ্রষ্ট হয়ে গেছে, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি জানেন যে হেদায়েত প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত কারা, তাদের সম্পর্কে জানেন। এতে যেমন গত সপ্তাহে বা তার আগে সপ্তাহের আলোচনা বলেছিলাম একটি আয়াতে, যে আয়াতে সুসংবাদ রয়েছে এবং ধমকও রয়েছে, তেমনই আয়াতে কি আছে, সুসংবাদও আছে আর ধমক আছে। কেমন করে, যারা গুমরা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে তাদেরকে আল্লাহ ভালো করে জানেন, মানে আল্লাহ পাক খবর রাখেন, খবর আছে তোমাদের, শাস্তি দেবেন, তাহলে এতে শাসানি দেওয়া হয়েছে কাফেরদেরকে। ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং হেদায়ত প্রাপ্ত কারা, সঠিক পথে কারা আছে তাদেরকেও আল্লাহ ভালো করে জানেন, এ বলে তাদের সাথে যেন কি করা হয়েছে, ওয়াদা করা হয়েছে পুরস্কারের, যে তোমাদেরকে জানি যে তোমরা হেদায়তের পথে আছো, সুতরাং তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ফালা তুতিল মুকাজ্জিবিন, সুতরাং যারা মিথ্যাবাদী তাদের আপনি কথা মানবেন না, ফালা তোতে আনুগত্য করবেন না, মানে কথা মানবেন না, তারা সমঝোতা করার জন্য আসবে, যে মাঝামাঝি চলি, ওইরকম কম্প্রোমাইজ করার জন্য অনেকবারই এসেছে তারা। হ্যাঁ, একবার বললো যে এক কাজ করেন, আমাদের মেলাও তো আপনি আসেন, আর আপনাদের নামাজেও শরীক হয়ে যাচ্ছি, অসুবিধে কি, আপনাদের সাথেও থাকবো, আমাদের সাথে আপনি থাকবেন। আল্লাহ পাক সূরা কাফিরুন নাযিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, এটা হতে পারে না। ধর্মীয় ক্ষেত্রে সমঝোতা নেই, দিনের ক্ষেত্রে দিনে ডিসকাউন্ট করে দিয়ে, দিনের কিছু ঘাটতি করে দিয়ে ছেড়ে দিয়ে সমঝোতা। এখন সমাজের লোকেরা অধিকাংশ বেনামাজি, মুসলিম সমাজের একটা উদাহরণ দিই, অধিকাংশ লোকের আজকাল যদি গ্রামের সালিস বসান মিটিং, যে এই নামাজ তোমরা পড়ো না কেন, তো বলবে যে পাঁচ ওয়াক্ত আমরা পড়তে পারি না, এত এক কাজ করেন, জোহরটা রাখেন আর মাগরিবের বিষয়টা রাখেন, তিনটা রাখেন, আসরটা বাদ দেন, ওই সময় ঘুমায় নাই, হাট বাজারে থাকি, আর ফজরটা বাদ দেন, মেনে নেবেন নাকি? হ্যাঁ, ফালা তুতিল মুকাজ্জিবিন, আল্লাহ বলছেন যে মিথ্যাবাদীদের কথা মানিও না, দিনের ক্ষেত্রে কোনো সমঝোতা নেই। মাজারপন্থী যারা এরকমই সমঝোতা করেছে, মাজারে হিন্দুরাও আসছে, খ্রিস্টানও আসছে, আর শিখও আসছে, দেখেন কেমন ধর্ম আমাদের, আমাদের ওরা গৌরবের সাথে বলে যে এখানে একটা সিডি এসছে ফুরফুরা এলাকা থেকে, একটা মাজার ওখান থেকে, তাদের দেখলাম কবর পূজার দৃশ্যগুলি, বক্তব্যতে বলছে সেই কবরের গদ্দিন আসীন, যে আমাদের এখানে উদারতা আছে, আমাদের এখানে সবাই আসে, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই আসে, এমন ধর্ম আল্লাহ চাননি, জগা খিচড়ি, জি আল্লাহ চেয়েছেন আল্লাহর একত্ব, তৌহিদ চেয়েছেন, আল্লাহর একত্ব চেয়েছেন, শিরক চাননি। ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফালা তুতিল মুকাজ্জিবিন, অর্থাৎ মিথ্যাবাদীদের তুমি কথা মানিও না, ফালা তোতে আনুগত্য করিও না, মানিও না, আল মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের কথা। মিথ্যাবাদীরা যারা মিথ্যুক, তারা যে সব মতবাদ পেশ করে তার তোমরা আনুগত্য করিও না, ফালা তোতে আল মুকাজ্জিবিন। মিথ্যাবাদী কারা, যারা মিথ্যা বলে আল্লাহর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, এবং সবচাইতে বড় মিথ্যুক যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, আল্লাহ রাসূল সম্পর্কে মিথ্যা বলে, এবং আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা বলে, বিশেষ করে তাদের কথাই বলা হয়েছে, কারণ তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বললে তাওহীদের ক্ষেত্রে শিরক বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে মিথ্যা বললে সুন্নতের ক্ষেত্রে বিদাত বলে, দিনের সম্পর্কে মিথ্যা বললে হারামকে হালাল করে, হালালকে হারাম করে, জায়েজকে নাজায়েজ করে, নাজায়েজকে জায়েজ করে। সুতরাং এরা বড় অপরাধী মিথ্যুক। আর বাকি মানুষের ক্ষেত্রে দুনিয়ার স্বার্থে যারা মিথ্যা বলে তারাও অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন মুকাজ্জিবিন যারা দিনকে মিথ্যা মনে করে, আল্লাহকে মিথ্যা মনে করে, আল্লাহর রাসূলকে মিথ্যা মনে করে, তাদের মুকাজ্জিবিন যারা মিথ্যা মনে করেছে, কাজ্জাব ইয়াকাজ্জাব মানে মিথ্যা প্রতিপন্ন করা বা মিথ্যা মনে করা, ওদের কথা মানিও না। আল্লাহ পাক বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষভাবে, ওরা কি বলতে চেয়েছিল, ওরা যে সব প্রস্তাব পেশ করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, তার মধ্যে দুনিয়া দিতে চেয়েছিল, তোমার দাওয়াত বন্ধ করে দাও, কলিমার কথা বন্ধ করে দাও, ইসলামের কথা বন্ধ করে দাও। তারা বলেছিল যে আমাদের সাথে আমাদের মেলাতে এসো, আমাদের পুজো পাঠে এসো, তোমাদের সাথে থাকবো, নামাজেও থাকবো। এছাড়া বহু প্রস্তাব তাদের ছিল, এক কথায় দিনের দাওয়াত থেকে সরিয়ে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। আল্লাহ পাক নিষেধ করছেন, তোমাকে যে মিশন নিয়ে পাঠিয়েছি, যে ডিউটিতে পাঠিয়েছি, সেই ক্ষেত্রে তাদের কথা মানবে না, তারা হচ্ছে মিথ্যুক, তারা মিথ্যা প্রতিপন্নকারী, তারা দিনকে আল্লাহকে রাসূলকে মিথ্যা মনে করে, সুতরাং তাদের কথা মানবে না। ওয়াদ্দু লাউ তুদহেনু ফায়ুদহেনুন, এবং তারা পছন্দ করে, ওয়াদ্দু ওয়াদ্দা মানে পছন্দ করা, ওয়াদ্দা ওয়াদ্দা ওয়াদ্দু, তারা পছন্দ করে, কি পছন্দ করে, তারা কারা, ওই মুকাজ্জিবিন যারা মিথ্যুক কাফের বেদিন যারা মিথ্যাবাদী, তারা ভালোবাসে পছন্দ করে কি, লাউ তুদহেনু ফায়ুদহেনুন, যদি আপনি নমনীয় হন বা নমনীয়তা অবলম্বন করেন তাহলে ফায়ুদহেনুন তারাও নমনীয় হবে। তারা আপনার কাছে প্রস্তাব পেশ করেছিল, এ কথার দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আপনি যদি নমনীয় হয়ে যান তাদের সাথে তারাও নমনীয় হবে। তাহলে কি শরীয়তে নমনীয় হওয়া নিষেধ, হ্যাঁ শক্ত হইতে হবে নাকি দিনের ব্যাপারে শক্ত হইতে হবে? সঠিক কথা বুঝেছেন। এই জন্য ভাষাবিদগণ, তাফসিরকারগণ, হাদিসের ভাষ্যকারগণ বলেছেন দুইটি শব্দ আরবিতে, একটি হচ্ছে মোদাহানা যা নিষিদ্ধ, আরেকটি হচ্ছে মোদারা যার আদেশ করা হয়েছে। দুটির মানে হয় নমনীয় হওয়া, কিন্তু একটি নমনীয় জায়েজ বরং পছন্দনীয় মুস্তাহাব, আরেকটি নমনীয় হওয়া হচ্ছে নিষিদ্ধ হারাম। মোদারা এবং মোদাহানা সম্পর্কে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই যা উল্লেখ করেছেন তা আপনাদের সামনে পেশ করছি। তার বক্তব্য উল্লেখ করেছেন আল্লামা আব্দুর রহমান মোবারকপুরি তোহফাতুল আহওয়াজি নামক তিরমিজির ভাষ্যে, তিরমিজির যে হাদিস রয়েছে তার ভাষ্যে তিনি উল্লেখ করেছেন যে মোদাহানা এবং মোদারা দুটি শব্দ, মোদারা মানেও নমনীয় হওয়া আর মোদাহানা মানেও নমনীয় হওয়া, কিন্তু মোদাহানা আরবি ভাষায় যে নমনীয় হওয়া সেটি হারাম, কিন্তু মোদারা যে নমনীয়তা আর সেটি শরীয়তসম্মত, প্রশংসিত, পছন্দনীয়। আল্লাহ পাক রব্বুল এখানে মোদাহানা নিষেধ করেছেন, দেখেন এর মাদ্দা ধাতু হচ্ছে তুদহেন, দাল হা নুন, হচ্ছে মোদাহানা, ওতেও দাল হা নুন, তাহলে মোদাহানা নিষেধ করা হয়েছে। আল্লাহ বলছেন যে লাউ তুদহেন, আপনি যদি নমনীয়তা অবলম্বন করেন তাহলে তারাও নমনীয় হবে, এটা তারা পছন্দ করে, কিন্তু আপনি তাদের সামনে নমনীয় হবেন না। তাহলে দুটো সংজ্ঞা জানতে হয়, একটা করতে হবে আর একটা করতে হবে না, এর সংজ্ঞা জানতে হয়। মুদারা বলা হয়, ওর সংজ্ঞা আরবিতে বলি তারপরে তার ব্যাখ্যা করি। বলেছেন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তার তাফসির, প্রসিদ্ধ তাফসির, তাফসিরুল কুরতুবী বলে প্রসিদ্ধ, বলছেন বাজলু দুনিয়া লিদ দুনিয়া আবিদ্দিন আও বেহেমা মান, দুনিয়ার কিছু ব্যয় করা, দুনিয়ার কিছু ক্ষতি স্বীকার করা, দুনিয়া কিছু ব্যয় করলেন কারোর জন্য, দুনিয়া মানে আপনার নেতৃত্ব, আপনার মান মর্যাদা, আপনার ধন সম্পদ, হ্যাঁ আপনার কিছু স্বার্থ, সবগুলি দুনিয়া, এ দুনিয়া কিছু কারোর জন্য ব্যয় করলেন কিসের উদ্দেশ্যে, দিনের খাতিরে অথবা দুনিয়ার খাতিরে অথবা উভয়ের খাতিরে, দুটির খাতিরে, তাহলে এটা পছন্দনীয় না পছন্দনীয় নয়, সংজ্ঞা মনে করেন, আপনি দুনিয়ার ক্ষেত্রে নমনীয়তা অবলম্বন করলেন, মানে দুনিয়া কিছু ব্যয় করলেন, খরচ করলেন দুনিয়ার জন্য, দুনিয়া খরচ করলেন দুনিয়ার জন্য, হ্যাঁ, অথবা দুনিয়া খরচ করলেন দিনের জন্য, চলবে না? চলবে না, আরো চলবে, কারণ দুনিয়া যদি খরচ করা যায় দুনিয়ার জন্য, এটা যায় যায় তাহলে দুনিয়া খরচ করবেন দিনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য, তাহলে আরো ভালো কথা। অথবা দুনিয়া খরচ করলেন, ব্যয় করলেন দিন দুনিয়া উভয়ের জন্য, জায়েজ কিনা? তিনটি ক্ষেত্রে জায়েজ, বরং প্রশংসিত। আপনি দুনিয়ার জন্য দুনিয়ার মেহনত করছেন, আট ঘন্টা ডিউটি করার পরে আপনি ওভারটাইম করছেন, মালিক বলছে যে তুমি থাকো এখানে, দেখছেন যে লাভ আছে, আমি যদি আরো দুই ঘন্টা থাকি তো লাভ আছে, তাহলে দুনিয়া হাসিলের জন্য দুনিয়া ব্যয় করলে দুই ঘন্টা সময় দিলেন, ভালো নাই? ভালো। তাহলে স্পষ্ট বুঝতে পারলে যে মুদারা ইসলামে আছে এবং পছন্দনীয়। জায়েজ তো অবশ্যই অনেক ক্ষেত্রে পছন্দনীয়, মুস্তাহাব। মুদাহানা আল্লাহ নিষেধ করেছেন এখানে কোরআনে কারিমে, মুদাহানা এর বিপরীত। বাজলুদ্দিন, দিনকে ব্যয় করে দেওয়া, দিনের সর্বনাশ করে দেওয়া, দিনে ঘাটতি করে দেওয়া, দিনের ক্ষেত্রে ছাড় দিয়ে দেওয়া, ডিসকাউন্ট করে দেওয়া, ধর্মর ডিসকাউন্ট, কিসের জন্য? দিনের, দুনিয়ার জন্য। বাজলুদ্দিন লিদ দুনিয়া, দুনিয়া কামানোর জন্য, পার্থিব স্বার্থ হাসিলের জন্য দিনে কোন রকমের ছাড় দিয়ে দেওয়া, ডিসকাউন্ট করে দেওয়া, এ হচ্ছে মুদাহানা। জায়েজ হবে? জায়েজ হবে না। যদি মালিক বলে যে তোমার বেতন বাড়িয়ে দেবো, তোমার ঠিক আছে, তোমার ডিউটি খুব সুন্দর, কিন্তু নামাজের সময় যেতে পারবে না, এটা হচ্ছে মুদাহানা। আমি এখানে বসে থাকি, আমাকে চাপানি দিতে হবে, এখানে প্রয়োজন আছে, থাকো, নামাজ পড়তে যেতে হবে না। দেখছেন যে খুব খুশি হয় মালিক, ফাসেক করবেন, হারাম। তাহলে এই উদাহরণে বুঝতে পারছেন, দিনে ছাড় দেওয়া দুনিয়া হাসিলের জন্য। ওই রকমই যদি কোনো মুশরিক বলি, কোনো বেদিন বলি যে তুমি দাড়ি সাফ করে নাও, তোমাকে ভালো স্যালারি দেবো, করবেন? চাকরি তোমার আছে, আপনি চাকরি করার জন্য কোনো কোম্পানিতে যাচ্ছেন, চাকরি দেবো কিন্তু দাড়ি মন্ডন করে এসো, সেভ করে এসো, করবেন? কারণ দিনকে নষ্ট করলেন, দিনকে ধ্বংস করলেন বা দিনের ছাড় দিলেন, ডিসকাউন্ট করলেন, কিসের জন্য? দুনিয়ার জন্য, চাকরির জন্য। ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এক কাজ করো, তোমার এই তৌহিদ একত্র দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের লাত উজ্জা মানাত নেই, এগুলির কাছে যাওয়া যাবে না, এই প্রতিমা পুতুলের পূজা করা যাবে না, এই যাবে না কথা, নেগেটিভটা বাদ দিয়ে দাও, পজিটিভ বলো, ঠিক আছে, তোমার আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, তোমার সাথে কাবার পাশে সিজদা করতে হবে, সিজদা করব, কিন্তু তুমি নেগেটিভটা বাদ দাও, কি দিনকে বাদ দিতে বলা হচ্ছে, লা ইলাহা, তোমাদের এসব মাবুদ নেই, বাতিল, এই কথা বলিও, নেগেটিভ বলিও না। আজকাল একশ্রেণীর লোকের আছে যে আমাদের প্রচার কি হতে হবে, পজিটিভ 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 কথা, নেগেটিভ বলিও না, এটা জায়েজ নয়, এটা ঠিক নয়, টাকার নিচে কাপড় যাওয়া হারাম, এসব কথাবার্তা বলিও না, কারণ এসব কথাবার্তা বললে ঘৃণা ছড়াবে। এইরকম একশ্রেণীর লোকেরা দাওয়াত দিচ্ছে, বিশাল জামাত এই কাজ করছে, পজিটিভ শুধু, পজিটিভ পজিটিভ, নেগেটিভ না। মজারেবন্দি করো, কলিমা পড়ো, জিকির করো, তসবি করো, পজিটিভ করো, আল্লাহ নিষেধ করেছেন। তো কাফেররা চেয়েছিল যে তোমার সাথ দেবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমাদেরও সাথ দিতে হবে। মুদাহানা আল্লাহ পাক নিষেধ করছেন, ওয়াদ্দু লাউ তুদহেনু ফায়ুদহেনুন। এক কথায় আমাদের জীবনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমি এমন তো করি না যে আমার দিনের ক্ষতি করছি, আমার ধর্মের ক্ষতি করছি, আমার ইমান ইসলামের ক্ষতি করছি, আমার আমলের ক্ষতি করছি, আমার দুনিয়ার স্বার্থে, এটা যেন না হয়। আল্লাহ পাক হারাম করেছেন, তাহলে মুদাহানা হারাম আর মুদারা জায়েজ, এই দুইটি পরিভাষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক হাদিস থেকে নেওয়া হয়েছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসে আছেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখছেন, একটি লোক দূর থেকে আসছে, লোকটার চরিত্র খুব খারাপ, মুসলমান হয়েছে, চরিত্র খারাপ, হয়তো মোনাফিক হইতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পরে সে মুরতাদ হয়ে গেছিল। নবী করিম সাল্লাম যে ওহির মাধ্যমে কথা বলতেন এর প্রমাণ, নবী সাল্লামের যে মুজিজা অলৌকিক কর্তৃত্ব ছিল এর প্রমাণ লিখছেন ভাষ্যকারগণ এই হাদিসে সারহাতে তিরমিজির হাদিসের, যে নবী সাল্লাম দূর থেকে ওকে দেখে বললেন বেসা ইবনুল আশিরা বেসা আখুল আশিরা, এই বংশের অমুক বংশের লোকটি খুব খারাপ লোক, অমুক বংশের ওই যে ওদেরই আত্মীয় অমুকদের আত্মীয় ওদের ভাই, এই লোকটি খুব খারাপ বেসা খারাপ লোক। যখন কাছে চলে আসলো ওই লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে, তখন নবী সাল্লাম মুচকি হেসে কথা বললেন এবং তার খোঁজ খবর নিলেন, কেমন আছে ভালো আছে, হাসি মুখে কথা বললেন। সাহাবার জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি চলে যাওয়ার পর একটু আগে বলেন লোকটা খুব খারাপ, আর আবার এখন বলছেন যে খুব হাসি মুখে কথা বললেন, তার খবর খাইরিয়াত নিলেন, কেমন আছে ভালো আছো, এই হাসি মুখে কথা বললো, কেমন কথা হইল, দুই রকম হয়ে গেল না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না মিন শাররিন নাস, নিকৃষ্ট লোক ওই লোকেরা, মান তারাকাহু নাস ইত্তেকা শাররিহি বা ইত্তেকা ফুহশিহি, যেই লোকের অনিষ্ট থেকে বাঁচার জন্য লোকজন ওকে ছেড়ে দেয়, যাও তুমি যা আছো তাই করো, কিন্তু তোমার অনিষ্ট থেকে বাঁচতে হবে, তোমার নোংরামি থেকে বাঁচতে হবে, তোমার অশ্লীলতা থেকে বাঁচতে হবে, তোমার ক্ষতি থেকে বাঁচতে হবে। তো এইরকম লোক এই ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে ওই লোকটি মুরতাদ হয়ে গেছিল, এ কথা উল্লেখ করা হয়েছে এই হাদিসের আলোকে। নবী সাল্লাম কি করলেন, প্রথম বললেন লোকটা খুব খারাপ, তাহলে খারাপ লোক তাহলে তার সাথে কথা বলবো না, খারাপ লোক তাহলে তার সাথে কেন মুচকি হাসি মুখটা ভারী করে থাকবো না। নবী করিম সাল্লামের কাছে আসতে হাসি মুখে কথা বললেন, এই যে হাসি মুখে কথা বলা এটা দিন খরচ করা না দুনিয়া খরচ করা, দুনিয়া খরচ করা, হাসি মুখে কথা বললাম মানে আমি একটা লোককে ঘৃণা করি তারপর ওর সাথে একটু ভালো ব্যবহার করলাম, কেমন আছো ভাই ভালো আছো কি খবর, ভালো ভালো হাসি মুখে কথা বললাম, তাহলে দুনিয়া ব্যয় করলাম তার জন্য, এটাকে মুদারা বলা হয়, জায়েজ নবী শাসন করলেন। দিনের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় ছাড় দেননি, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে একটা খারাপ লোকের সাথে একটু কথা বলতে হবে, এক মিনিট সময় দিতে হবে, ঠিক আছে। আল্লাহ পাক বলছেন যে তারা পছন্দ করে যে তুমি যদি তাদের সাথে নমনীয় হও ধর্মীয় ক্ষেত্রে, লাউতুদহেনু ফায়ুদহেনুন, তাহলে তারাও নমনীয় আসবে, তোমার সেজদায় তোমার নামাজে শরীক হবে, তুমি যদি তাদের মেলায় আর প্রতিমার কাছে শরীক হও, যদি তাদের এই প্রতিমা পুতুল শিরক এসব পূজা যদি না বলো তাহলে তারাও তোমার সাথে আসবে। নেতৃত্ব তারা দিতে চেয়েছিল, নবী করিম নেতৃত্ব নেননি, নেতৃত্ব দিয়ে দিত তারা মক্কার, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলতেন লাত হবাল মানাত উজাইস দেবী দেবতার পূজা অসুবিধা নেই, বা চুপ শুধু হয়ে যেতেন, নীরব যদি হয়ে যেতেন তাহলে তারা রাজি ছিল। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ালা তুতিকুল্লা হাল্লাফিম মাহিন, হে নবী আপনি আনুগত্য করবেন না, আপনি মানবেন না ওইসব লোকের কথা, যেসব লোক কি কুল্লা হাল্লাফ, প্রত্যেক যে বেশি বেশি কসমকারী শপথকারী তার কথা মানবেন না, বেশি বেশি যে শপথ করে কথাবার্তা বলে নিজের কথাকে খুব মানুষের মনে মানে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কি করে কসম করে, কসম করে কি জন্য, যে আমাকে যেন খুব বিশ্বাস করে, আমি যে কথা বলছি কথাগুলি খুব সত্য কথা, খুব ভালো কথা, এই জন্য বেশি বেশি শপথ করে। আরবদের মধ্যে প্রাচীন যুগ থেকে বেশি বেশি শপথ করার স্বভাব ছিল, আর এই স্বভাবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না, কোরআনও অপছন্দ করে, কুল হাল্লাফ হাল্লাফ মোবালাগার বেশি বেশি শপথ করা তাহলে ভালো কাজ নাই, প্রয়োজনের তাগিদে কসম করতে হবে, যেখানে প্রয়োজন হয়েছে যে কসম করতে হবে সেখানে, আর যে যখন তখন কথাই কথাই কসম করা অপছন্দনীয় নয়, অপছন্দনীয় বরং অনেক ক্ষেত্রে নাজায়েজ হারামের পর্যায়ে পড়বে, বিশেষ করে যদি মিথ্যা হয় মিথ্যাবাদী হয় আর যখন তখন কসম খায়, এই মিথ্যাবাদী মিথ্যুকের কসমের কথা বলা হচ্ছে, বা খুব বেশি বেশি যারা শপথ করে যেখানে সেখানে তাদের কথা বলা হচ্ছে। আয়াত যদিও আম মানে ব্যাপক অর্থ, যে কোনো ব্যক্তি যাদের মধ্যে এই খারাপ গুণগুলি, আল্লাহ পাক রব্বুল এখানে বেশ কয়েকটি খারাপ গুণ উল্লেখ করেছেন, হাল্লাফ মাহিন হাম্মাজ মাশাইম বিন নামি মান্নাইল লিল খাইর মুতাদিন আসিম আউতুল্লিন বাদা যালিকা জানিম, আল্লাহ ফাকর বলেন তাহলে এখানে নয়টি, আর তারপরে যদি বলা হয় আনকানা যা মালি ও বানিন, সে ধন সম্পদেরও মালিক ছিল সন্তান সন্ততির মালিক ছিল, তাহলে দশটি গুণ, দশটি খারাপ গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই খারাপ গুণগুলি উল্লেখ করে বিশেষ কোন লোককে বোঝানো হয়েছে, না যে কোনো মানুষ যার মধ্যে খারাপ গুণগুলি থাকবে তাকে বোঝানো হয়েছে, মুফাসসিরিনদের দুটি মত আছে,
কারণ শানে নজরুল আছে যে কোন এক ব্যক্তি যার নাম ছিল ওয়ালিদ বিন মুগিরা, ওর নাম ছিল ওয়ালিদ বিন মুগিরা, কাফেরদের বড় নেতা মক্কায় ছিল, সেই ব্যক্তির মধ্যে এই দশটি গুণ মজুদ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুফরির নেতৃত্বের কারণে এবং এই সব অপরাধ যে খারাপ গুণগুলি তার মধ্যে, এই সব অপরাধের কারণে তার সম্পর্কে আয়াত নাযিল করেছেন। এই আয়াতগুলি যেগুলি আসছে, আয়াত যদি কোনো ব্যক্তি সম্পর্কে নাযিল হয়, বিশেষ ব্যক্তি সম্পর্কে, তার মধ্যেই সীমিত রাখা যাবে না, যদিও বিশেষ ক্ষেত্রে নাযিল হয়েছে। কারণ এই অর্থগুলি, এই গুণগুলি যদি অন্যদের মধ্যে পাওয়া যায় তাহলে তারাও তার মধ্যে সামিল হবে, ভালোর দিক দিয়ে হোক অথবা মন্দর দিক দিয়ে হোক। যেমন আল্লাহ ফাকর রব্বুল কোরআনে কারীম আয়াত নাযিল করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতিমা লাহু ইয়াতাযাক্কা ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা। আতকা বলা হয়েছে এখানে, তাফসীরকারগণ বলেছেন শানে নুজুল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় মুত্তাকী উম্মতের আতকা ইসম তাফজিল। কিন্তু তাই বলে বলবেন যে আর কেউ এই যে গুণগুলি, যদি এই বৈশিষ্ট্য ভালো গুণগুলি কারোর মধ্যে আসে তাহলে এতে প্রবেশ করবে না, এর অন্তর্ভুক্ত হবে না? অবশ্যই হবে। তো কোরআনে কারিমের আয়াতগুলি সম্পর্কে এই ফর্মুলা মানে কায়দা নীতিমালা জেনে রাখবেন যে কোনো আয়াত যদি বিশেষ ব্যক্তি সম্পর্কে, ভালো গুণের ক্ষেত্রে নাজিল হোক অথবা খারাপ গুণের ক্ষেত্রে নাজিল হোক, যদি এই গুণগুলি কার মধ্যে পাওয়া যায়, ভালো গুণ অথবা খারাপ গুণ, তাহলে সেই লোকেরাও এর মধ্যে সামিল হবে বা এর অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক বলছেন যে যে বেশি বেশি শপথ করে সেসব লোকের কুল্লা হাল্লাফ, কথা আপনি মানবেন না, কসম করে বলেই মনে করবেন যে খুব ভালো মানুষ এবং সত্যবাদী, না, বেশি বেশি কসম করে দেখতে হবে যার মধ্যে রোগ আছে, এত কেন শপথ তার। মাহিন এবং সে লাঞ্ছিত, মাহিন মানে লাঞ্ছিত, কি জন্য লাঞ্ছিত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহিনা তাফসীর করতে গিয়ে বলছেন কাযিব বা কাযাব, মিথ্যুক, কারণ খুব বেশি বেশি মিছা কসমের কারণে, মিথ্যা কথা বলার কারণে লোকের মাঝে তার গুমর ফাঁস হয়ে গেছে, লোকে বুঝতে পেরেছে যে বড় মিথ্যুক আর মিথ্যা কসম খায়, তারপরে সমাজে কি হয়ে গেছে, সে লাঞ্ছিত হয়ে গেছে। তাহলে একটি গুণ হলো বেশি বেশি শপথ করা খারাপ গুণ, আর একটি গুণ হচ্ছে সে লাঞ্ছিত বেশি বেশি শপথের কারণে আর মানুষকে মিথ্যা কথা বলে, কথা প্রমাণিত হয়ে যাওয়ার কারণে সে সমাজে লাঞ্ছিত হয়ে গেছে। লাঞ্ছিত লোকের কথা যে সমাজে লাঞ্ছিত তার বদ স্বভাবের কারণে, এই নয় যে সমাজের লোকই খারাপ আর একটা ভালো মানুষকে লাঞ্ছিত করছে, সে নয়, যেন আমাদের সে বিদাতি সমাজ, মাজারপন্থী সমাজ, সিরকি সমাজ, অনৈসলামিক সমাজ, একটা সৎ লোক, ভালো লোক, তৌহিদবাদী লোক, সুন্নতের অনুসারীকে লাঞ্ছিত করছে, তার মানে সে লাঞ্ছিত নয়, সে সম্মানিত আল্লাহ পাকের কাছে। তাই লাঞ্ছিত ওই ব্যক্তি যার বদ স্বভাবের কারণে, বদ চরিত্রের কারণে, তার বদ আকিদা, বদ আমল, পাপের কারণে, অন্যায়ের কারণে, খারাপ গুণের কারণে যে ব্যক্তি লাঞ্ছিত হয়ে গেছে। তাহলে দুটি খারাপ গুণ হইল এখানে। তৃতীয় খারাপ গুণ আল্লাহ বলছেন হাম্মাজিন, সে অত্যন্ত বেশি চোখের আড়ালে পরনিন্দাকারী মানে গীবতকারী। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন যে হাম্মাজ হচ্ছে যে গীবত করে। কোরআনে কারীমের সূরায়ে হামাজাতে আছে ওয়াইলুল লিকুল্লে হামাজাতিল লামাজা, ওয়াইল দুর্ভোগ বা সর্বনাশ বা ওয়াইল নামক জাহান্নাম প্রত্যেক, লিকুল্লে হামাজাতিন, যার মধ্যে হামজ রয়েছে, হামাজা রয়েছে, হামাজা থেকে হাম্মাজ, একই ধাতু না, হাম্মাজ হামিমজা, আর ওখানে ওয়াইল উল্লেখ করলে হামাজাতিল লামাজা, হামস আর লামজ, হামস আর লামজের দুটোর মানে পার্থক্য আছে। একটা হচ্ছে হামজ মানে চোখের আড়ালে কারো পরনিন্দা করা, পরনিন্দা মানে অন্য লোকের গীবত করা, সমালোচনা, খারাপ গুণগুলি বয়ান করা, লোকটি খারাপ, সামনে নেই, সামনে থাকলে সে প্রতিবাদ করত যদি সে আসলে তার মধ্যে দোষ না থাকে, তারপরে সংশোধন যদি উদ্দেশ্য হয়, তাহলে বিশেষ করে ব্যক্তি জীবনের দোষ যদি হয়, যেমন একটা লোক ফজর নামাজে গাফিল, জামাতে যায় না, তাহলে লোকের সামনে না বলে তাকে সামনে বলবেন আপনি ফজর নামাজ পড়িয়েন না, এটা লোকের টাকার নিচে কাপড় যায়, তাহলে লোকের সামনে এই লোকটা টাকার নিচে কাপড় যায় এইসব কথা না বলে, বা এই লোকটি দাড়ি রাখে না এইসব বাইরে না বলে তার সামনে বলেন, তাহলে সে সংশোধন করবে। এইরকম ধরনের যদি আখলাক চরিত্রের দোষ থাকে, কিন্তু যদি এমন দোষ থাকে যেই দোষে অন্য পর্যন্ত পৌঁছায় মানে প্রচার করে বেড়ায়, আকিদার দোষ, আমলের দোষ, সন্নতি না বিদাতি, এবং সেই বিদাত তার মধ্যে সীমিত নয়, সে অন্যের মাঝে প্রচার করে বেড়ায়, তাহলে তাকে ব্যক্তিগত বলা যথেষ্ট নয়, বরং তার কারণে যেসব লোকেরা গোমরা পথভ্রষ্ট হচ্ছে তাদের কেউ জানিয়ে দিতে হবে যে খবরদার এই লোকটির কথা শুনিও না, না হলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, না পারেন নাই। মহাদেশিনে কেরামরা হাদিসের যারা বর্ণনাকারী মিথ্যুক ছিল, যারা স্মৃতিশক্তি দুর্বল ছিল, যারা ফাসেক ছিল, তাদের সম্পর্কে যদি অবস্থা না বয়ান করতে তাহলে হাদিসের জয়ীফ জাল আমরা জানতে পারতাম না। তারা বয়ান করেছেন ওর সামনে শুধু না, অন্যদের সামনে কিতাবে লিখে দেখেছেন কেমন পর্যন্ত সব কিতাবে থাকবে। সেই জামানায় যে কেউ জিজ্ঞাসা করেছে অমুক বর্ণনাকারী কেমন হাদিসের, বলছে সে তো মিথ্যুক, সে তো দাজ্জাল, সে তো হাদিস গড়ত, কানা ইয়াজাউল হাদিস, সে জাল হাদিস বয়ান করতো। এভাবে যদি সতর্ক না করতেন তাহলে আমরা হদিসই পেতাম না যে কোন হাদিস ওই আর কোন হাদিস জয়ীফ, কোন হাদিস জাল, কোন হাদিস মৌজু, কিছু জানতাম না। কে বিদাতের দিকে ডাকে, কে সন্ন্যতের দিকে ডাকে, কে শিরকের দিকে, মাজারের দিকে ডাকে, কে সুফিবাদের দিকে ডাকে, জানতেই পারতেন না আপনার সমাজের লোকেরা যদি সন্ন্যতের আলমাই কেরামরা কোরআন সুন্নাহর অনুসারীরা সতর্ক না করতো আপনাদেরকে। এইসব তরিকা থেকে সাবধান, স্পষ্ট না আশা করি? তো ব্যক্তিগত জীবনের ভুলের ক্ষেত্রে আমার ভুল আমার ক্ষতি করছে, আপনার ক্ষতি করে না, তাহলে আমাকে সংশোধন করার জন্য আমাকে পার্সোনাল বলতে হবে। এতে হবে কি, মানহানি ব্যাপার সবার সে মাইন্ড করবে না যে আমার মানহানি করলো, সুতরাং সে সংশোধন করার চেষ্টা করবে। তারপরে মুসলিমের আয়েব যেগুলি ব্যক্তিগত দোষ আছে সেগুলি ঢেকে রাখা হলো এবং সংশোধনের যেটা উদ্দেশ্য আসল সেটা হলো। তো হোমাজা মানে হচ্ছে যেই ব্যক্তি চোখের আড়ালে নিন্দা করে, মানে গিবত করে, সমালোচনা করে, ওই উল্লেখ করলে হোমাজা। আর লোমাজা লামজ থেকে, লামজ মানে আঘাতমূলক কথা বলা, আঘাতমূলক কথা বলা কোথায় হয়, সামনে হয়। একটা লোকের মধ্যে দোষ আছে, সামনে বলে আহ চোর, বাটমার তুমি, বাজে লোক তুমি, এই যে সামনে আঘাতমূলক কথা বলা, এটা হচ্ছে লামজ করা। আল্লাহ পাক বলছেন দুর্ভোগ, পয়ল নামক জাহান্নাম, ধ্বংস, সর্বনাশ কার জন্য, লেকুল্লে হোমাজা তে লোমাজা, যারা গিবত করবে চোখের আড়ালে পরনিন্দা করবে, এবং লোমাজা যারা সরাসরি আঘাত করবে, সামনে আঘাতমূলক কথা বলবে, উদ্দেশ্য আঘাত করা যেন না থাকে, উদ্দেশ্য যাদের থাকে যে আমি সংশোধন করার জন্য এবং আল্লাহ পাক হিকমতের সাথে বলতে বলেছেন সেভাবে বলবেন। তাহলে হাম্মাজ ওই ব্যক্তি কেমন ছিল, যে ব্যক্তির কথা মানবেন না হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি গিবত করে বেড়ায়, মাসাইম বে নামিম, আর যেই ব্যক্তি চুগলখুরি করে বেড়ায়, মাসা মানে চলাফেরা করে, বে নামিম চুগলখুরির সাথে, চুগলখুরি করলে কি করতে হয়, হাঁটতে হয়, না হলে চুগলখুরি হয় না। মুজাহেদ এখানে বসে আছে, একে বলল এর কাছে কিছু শুনল, প্রথম কথা শুনতে হবে কি বললো না বলল, শুনল যে কে খারাপ, অমুক যে আছে না ওই যে মাহমুদ খুব খারাপ লোক, এখানে শুনলো, শোনার পরে ওর সামনে তার বলতে পারছে না, ওখান থেকে হেঁটে গেল মাহমুদের কাছে গিয়ে বলল জানো, আরে তুমি তোকে গাড়িতে করে বয়ে নিয়ে বড়াও, তোমার সম্পর্কে খারাপ মন্তব্য করছিল, দিল দুজনে শত্রুতা লাগিয়ে। এই যে মাসাইন করতে হয়, হ্যাঁ হাঁটতে হয়, চলতে হয়, মাসাই আমি সে মানে চলা, তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় আর সেখানে গিয়ে কথা লাগাই কি উদ্দেশ্যে, হ্যাঁ শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে, সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে, না সম্পর্ক বিচ্ছিন্ন করা, শত্রুতা সৃষ্টি করার উদ্দেশ্যে। এই জন্য চুগলখুরি বলা হয় নাকলু কালামিন নাস আলা ওয়াজহিল ইফসাদ, মানুষের কথা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো, স্থানান্তরিত করা ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে, এর নাম চুগলখুরি। সেই ব্যক্তি চুগলখুরিও করে বড়ায়, গীবত করে, চুগলখুরিও করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে, একদিন মদিনার দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হাদিস জানা আছে না, মাররা আলা কবরাইনি, তারপরে ওহি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুই কবরে আযাব হচ্ছে। বললেন সাহাবাই কেরামদেরকে ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কবির, এই দুইটি লোকে দুই কবরে আযাব হচ্ছে এবং আযাব খুব বড় কাজের জন্য হচ্ছে না, মানে সেই গুনাহগুলি কি কাবিরা নয়, কাবিরা গুনাহ, কিন্তু বড় কাজ মানে এমন বড় ব্যাপার ছিল না যে বাঁচতে পারতো না সে, তাদের জন্য বাঁচে এমন কষ্টকর ছিল না, জবানটাকে একটু কন্ট্রোল রাখলেই বাঁচতে পারতো, যদি নিজে নাপাকের ক্ষেত্রে একটু সতর্ক সজাগ থাকতো তাহলে বাঁচতে পারতো, এমন গুণা যেই গুণাগুলি থেকে বেঁচে থাকা বড় ব্যাপার ছিল না। আমা ইয়াজবানি ফি কাবিরিনের অর্থ হচ্ছে আম্মা আহাদহুমা, তাদের দুইজনের একজন কি করতো, ফাকান ইয়ামশি বিন নামিমাতি নামিমা, নামিমা মানে চুগলখুরি, ওই যে মাসাইন বিন নামিম, দেখলেন না এখানে নামিম শব্দ এসছে, সেই ব্যক্তি কি করতো, চুগলখুরি করে বেড়াইতো। ফাকান ইয়ামশি বিন নামে, ওখানে ইয়ামশি বলা হয়েছে, চুগলখুরি করে বেড়াতো। এর কথা ওকে লাগাইতো আর দিল দ্বন্দ্ব ঝগড়া লাগিয়ে মায়ে এবং ছেলে, মায়ে এবং মেয়েতে, বাবা এবং ছেলের মাঝে দুই ভাইয়ে সম্পর্ক খারাপ করার জন্য, শত্রুতা সৃষ্টি করার জন্য পাঁচ মিনিট লাগবে না চুগলখুরি করলে, পাঁচ মিনিট লাগবে না। বুঝতে পারছেন না? পাঁচ মিনিট লাগবে না। যদি আপন মায়ের পেটের ভাই যদি গিয়ে বলেন তোমার মায়ের পেটের ভাই আর তোমার সম্পর্কে একেবারে উল্টো পাল্টা বলছিল, বলছিল যে বেইমানি করেছে, আত্মসাত করেছে, আমার অনেক টাকা নষ্ট করেছে, আমি টাকা পয়সা পাঠিয়েছি কোনো হিসাব নেই, ব্যাস খবরটা যদি পৌঁছে যায় ওকে যে এরকম কথাবার্তা আমার সম্পর্কে বলেছে, আর কথাবার্তা নেই বন্ধ, তার বিবাহ তো যাবো না, জানাজা তো যাবো না, কোনো সম্পর্ক রাখবো না, শেষ সব। চুগলখুরি কিভাবে, এই জন্য চুগলখুরিকে শেহের জাদু বলা হয়েছে। জাদু যেমন দ্রুত কাজ করে, ঠিক তেমনই চুগলখুরি মানুষের সম্পর্ক দ্রুত ধ্বংস করে, দ্রুত ধ্বংস করে। মান্না ইনলিল খায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, কাত্তাতুন মানে নাম্মামুন। চুগলখুরি যে করে, মানে কথা লাগিয়ে যে বেড়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, সম্পর্ক খারাপ করার জন্য, সেই ব্যক্তি জান্নাতে দাখিল হবে না, জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং সাবধান, যদি সংশোধন করতে হয় তাহলে যখনই দেখবেন যে এই লোকটি ওর বিরুদ্ধে বলছে, ওকে বলবেন যে না এরকম কেন আপনি বলেন, যদি সংশোধন করতে সামনে বলেন আপনি এরকম কেন, কিন্তু এইভাবে নয় যে আপনি শুনলেন আর একজনকে লাগালেন। কিছু লোকের আছে তাদের পেটে কথা হজম হয় না, আমাদের দেশের মানুষ এভাবে বলে না, পেটে কি হয় কথা হজম হয় না, ভাত হজম হইতে পারে, গোস্ত হজম হইতে পারে, কিন্তু কথা যদি শোনে, বিশেষ করে মহিলাদের এই বদস্বভাব খুব বেশি আছে, কিন্তু কথা হজম হয় না, শুনলেই তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি না বললে যেমন পেটে একবারে ঘটমট ঘটমট করছে, আওয়াজ করছে, পেট ডাকার মতো অবস্থা, কখন বলবে যে তার অন্তরটা একটু হালকা হবে, মনটা হালকা হয়েছে বলে। কাবিরা গুনাহগুলি, মান্নাইন লিল খাইর, এই লোকের আরেকটি খারাপ গুণ হচ্ছে কল্যাণের কাজে বাধা দানকারী। ভালো কাজে তো নেই, ভালো কাজ আরো বাধা সৃষ্টি করে, যেখানে ভালো কাজ হতে যাচ্ছে ওখানে বাধা দান করবে। মুতাদিন, এবং সেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী, আল্লাহ পাকের যে সীমানা আছে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে। তার আরেকটি খারাপ গুণ হচ্ছে আসিম, উপরন্ত সে পাপিষ্ঠ, স্বভাবই হচ্ছে পাপ করা। আসিম, ইসম মানে গোনা, ইসম থেকে হচ্ছে আসিম, পাপিষ্ঠ সেই ব্যক্তি। তার আর একটি খারাপ গুণ হচ্ছে অতুল্লীন, সে নিষ্ঠুর ব্যবহারের, শক্ত তার চরিত্র, তার চরিত্র শক্ত চরিত্র। বাদা যা লেখা, এর উপরন্ত, এর পরে মানে এই খারাপ গুণগুলির পরে, জানিম, সে কুখ্যাত। জানিমের তাফসির বলা হয়েছে কুখ্যাত, বাংলা ভাষা বলা হয়েছে একটু মানে শ্রদ্ধা করে, একটু মার্জিত ভাষা বলা হয়েছে। জানিমের শাব্দিক অর্থ হচ্ছে জারজ সন্তান, হারাম সন্তান। আরবি ভাষায় জানিম বলে যেই ব্যক্তির বাবার খোঁজ নেই, ওর বাবাকে কেউ জানে না, তখন কোনো একজনের নামে পরিচিত যে অমুকের ছেলে, অমুকের ছেলে বলে পরিচিত, কিন্তু আসলে অমুকের ছেলে নয়, হালাল সন্তান নয়, বৈবাহিক সম্পর্কের সম্পর্কের মাধ্যমে যে তার জন্ম হয়েছে তা নয়, কিন্তু কারোর নামে সে পরিচিত, সে চাচার নামে পরিচিত অথবা কারোর নামে পরিচিত, মুখের ছেলে আসলে কিন্তু সাব্যস্ত নয় তার বংশ, একে জানিম বলা হয়, কুখ্যাত। তাহলে কতটি গুণ বলা হলো দেখলেন, হাল্লাফ, নয়টি হয়েছে, আর আর একটি বাকি আছে, আনকানা যা মালিং ওয়াবানিন, কারণ সেই ব্যক্তি জামাল, ধন সম্পদের অধিকারী, অনেক ধন সম্পদের মালিক, বানিন, এবং অনেক সন্তান সন্ততির মালিক। এই ওয়ালিদ বিন মুগিরার দশ জন ছেলে ছিল, দশ জন ছেলে, তাহলে জাহেলি জামান নাই, মুশরিক কাফেররাও ছেলে মেয়ে বেশি হলে সেটাকে কিসের বিষয় মনে করত, গৌরবের বিষয় মনে করত, শক্তির বিষয় মনে করত, ক্ষমতার বিষয় মনে করত, নিজেকে ভাগ্যবান মনে করত। আর আজকালকার হতভাগারা বেশি ছেলে হলে, বেশি মেয়ে হলে মুসিবত মনে করে, আরে একটা, আর খুব বেশি হলে দুটো, বাস, আর যদি পরপর দুটো মেয়ে যায় তো দেখা, একটা আশা করে দেখি, আর যদি আসে এরপর একটা ছেলে আসে, বাস, সুবহানাল্লাহ। বরং ইসলাম বিরোধী, ইসলামের শত্রুদের আন্দোলন চলছে মুসলিমদের জবানে, ছেলে হোক আর মেয়ে হোক মাত্র একটি, ছেলে হোক আর মেয়ে হোক মাত্র একটি। আর এই কাফেরদের সুন্নতের উপর কাফেররা নিজেরা নিজের ঘরে আমল করে না, মুসলিমদেরকে আমল করতে বলে যে এর উপর তোমরা আমল করো। খবর রাখেন না হয়তো, মুসলিম দেশে ফ্যামিলি প্ল্যানিং এত বেশি আছে যা কাফের দেশেও নেই। কাফের দেশে কাফেররা এই মতবাদ পেশ করেছে, কাফেররা করে না ফ্যামিলি প্ল্যানিং, মুসলিমদেরকে করায়, কারণ তাদের ভয় আছে গণতান্ত্রিক পদ্ধতিতে। তাদের পদ্ধতিতে যদি আসি, তাদের তৈরি করা পদ্ধতি, তাতেও ভয় আছে। আর যদি ইসলামিক পদ্ধতিতে আসি, তাতেও ভয় আছে, লোক সংখ্যা মুসলিম সংখ্যা বেশি হয়ে গেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুণ উল্লেখ করেছেন, মাল ধন হওয়া, ছেলে মেয়ে হওয়া, এটি যদি আল্লাহর সন্তুষ্টির কাজে লাগানো হয় তাহলে খারাপ গুণ নয়। কিন্তু অধিকাংশ মানুষ ধন সম্পদ হলে কি হয়ে যায়, তাগুত হয়ে যায়, সীমা লঙ্ঘন করে। ছেলে মেয়ে বেশি হলে অহংকারী হয়ে যায়, লাঠি বেশি আছে আমাদের গ্রাম অঞ্চলে বলে, অমুকের লাঠি বেশি রে, ওরা লাঠিওল বংশ, দশটা ছেলে আছে দশখান লাঠি নিয়ে বেরোবে। হ্যাঁ, গ্রাম অঞ্চলে যখন মারপিট লাগে তখন দেখবেন তখন বংশের প্রয়োজন হয়, তখন লাঠির প্রয়োজন হয়, লোকজনের প্রয়োজন হয়। তো এগুলিকে যেহেতু গুনহার কাজে অধিকাংশ মানুষ লাগায়, সেই জন্য আল্লাহ পাক এগুলির নিন্দা করেছেন। এই ব্যক্তি ওয়ালিদ বিন মুগিরা গুনহার কাজে আল্লাহর নিয়ামতগুলিকে লাগিয়েছিল, ধন সম্পদ এবং ছেলেদের অহংকার। দশজন ছেলে আছে, আরে আমি মোহাম্মদের কথা মানবো, আমি আবু বকরের কথা মানবো, এদের কথা মানবো মানে আমার কিসের কম আছে, কিসের অভাব আছে আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তোতে, এর কথা মানিও না, এবং এই রকম চরিত্রের লোক যারাই আছে তাদের কথা মানিও না। এই ব্যক্তি আরো কি বলতো, এজাতুতলা আলাইহি আয়াতুনা, যখন তার সামনে আমার আয়াতগুলি পাঠ করে শোনানো হতো, কে শোনাতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালিদ বিন মুগিরার সামনে, কাফেরদের বড় বড় নেতাদের সামনে যখন কোরআনুল করিমের আয়াত পাঠ করে শোনাতেন, দিনের দাওয়াত দিতেন, তখন কালা বলতো আসাতিরুল আউয়ালিন, এগুলি হচ্ছে প্রাচীন যুগের উপকথা। আসাতির উস্তুরার জমা, উস্তুরা মানে হচ্ছে কিচ্ছা কাহিনী, যেগুলো মিথ্যা কিচ্ছা কাহিনী, প্রাচীন যুগের কিচ্ছা কাহিনী। সাদ্দাদের মহলের ঘটনা যেমন আমাদের দেশে আছে, আপনারা তো অনেকে মনে করেন সাদ্দাদের ঘটনা কত না সত্য, আর মনে হয় কোরআন হাদিসে কোথাও আছে, কিন্তু আজ পর্যন্ত কোরআন হাদিসে কোথাও খুঁজে পেলাম না। হ্যাঁ, সাদ্দাদের বেহেস্তের ঘটনা কিসাসুল আম্বিয়াতে লেখা আছে, আর ছোটকাল আমরা পড়েছি, আর যখন ওয়াজের বক্তব্য ট্রেনিং করতাম মাদ্রাসায় এগুলো বয়ানও করেছি, আর তারপরে বায়েজিদ বোস্তামের ঘটনা, আর ওইসব হেল্লাজের ঘটনা, এইসব যে আপনার শিরক বিদাতে ভরা আর ভিত্তিহীন কথাবার্তা, এগুলোকে বলা হয় আসাতির কিচ্ছা কাহিনী। সোনাভানের গল্প, আরো আপনার এই ধরনের লাইলা মজনুর গল্প, এগুলি হলো আসাতির, আসাতির এগুলিকে বলে। লাইলা মজনুর গল্প কত মশহুর, এমন মশহুরের মশহুর যে পীর চরমোনাই সাহেব নসিহত ইসলামের নসিহত করতে গিয়ে লাইলা মজনুর উপমা দিয়ে, লাইলা মজনুর প্রেম দিয়ে আল্লাহর প্রেম শিখাচ্ছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। আল্লাহর ভালোবাসা শেখাবার জন্য কোরআন হাদিসে ভালোবাসার কথা নেই, নবী সাল্লাম ভালোবাসার কথা শেখাননি, যে লাইলা মজনুর লম্পটদের কিচ্ছা কাহিনী দিয়ে আল্লাহর ভালোবাসা শিখাইতে হবে, এর নাম ইসলাম? এই লাইলা মজনুর কিচ্ছা কাহিনী দিয়ে এই পীরেরা যে আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা শিখিয়েছে, তার কারণে আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকরা প্রেম করা শিখেছে, শুনে রাখেন ভালো করে। কারণ অপরাধ মনে করেন, আমি কয়েক যুবককে দেখি যারা এই প্রেম করে এসছে, তারা মনে করে যে আমি প্রেম করেছি ওর সাথে, জওয়াদা করেছিলাম বিয়ে করার, এখন যে আমি বিয়ে করতে পারলাম না বা করলাম না, তাহলে আমি তো অনেক গুনাহগার। আর এটা জানে না যে আমি যে অবৈধ প্রেম করেছি, ওর বাবাকে জানতে দিনে আর বাবাকে প্রস্তাব দিতাম, আমি এইভাবে যে গুপ্ত প্রেম করেছি, এই কাবিরা গুনাহ জেনা করেছি, এই টের পাই না সে যে এত বড় হারাম কাজ করেছি আমি। তাহলে আমাদের দেশে যে শিক্ষা দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে, কোথায় আসাতিরুল আউয়ালিনের শিক্ষা দেওয়া হয়েছে? লাইলা মাজনুর প্রথম কথা শুনে রাখুন, লাইলা মাজনু কোনো মানুষ ছিল কি না কি কিচ্ছা কাহিনী আল্লাহ পাক জানে, প্রথম কথা। দুই নম্বর কথা, যদি থেকেও থাকে তারা কোনো ভালো মানুষ ছিল না, ভালো মানুষ এসব নোংরামি করতে পারে, প্রেম করে বাড়াতে পারে? আল্লাহ পাক কোরআনে কারিমে আমি আমার বিভিন্ন আলোচনায় যেখানে মুসলিম সমাজে অশ্লীলতা কেন ছড়ায় এবং অশ্লীলতা কে যে ছড়ানোকে বন্ধ করার যে তরিকার উপরে যে আমার আলোচনাটা আছে, তাতে আমি বলেছি আল্লাহ পাক কোরআনে ওয়ালা মুত্তাখিজি আখদান, তোমরা যেসব মেয়েকে পাত্রীকে দেখে বিবাহ করবে এবং যেসব পাত্রকে দেখে মেয়ের বিবাহ দিয়ে বোনের বিবাহ দিবে, সেই ক্ষেত্রে দেখবে এরা গুপ্ত কারোর সাথে সম্পর্ক তো রাখতো না, এর গুপ্ত প্রেম তো কারোর সাথে নেই, এইটা দেখতে বলা হয়েছে। তার মানে গুপ্ত প্রেম রাখা কোরআন এবং হাদিসের আলোকে হারাম কাজ। আর স্কুল কলেজ মানে প্রেম থাকতেই হবে, এক যুবতীর আর এক যুবকের সাথে অবশ্যই প্রেম থাকতে হবে। স্কুল কলেজ পড়া কয়েকজন ছেলে আমাকে, অনেক কাল আগের কথা বলছি, 10-15 বছর আগের কথা বলছে, আমাকে বলছে যে ইউনিভার্সিটির পরিবেশে ভাই আমরা পড়াশোনা করি, আমরা এককালের আমার পরিচিত বন্ধু বান্ধব তারা বলছে পড়াশোনা করি, সেখানে যদি কোনো একটি মেয়ে তার যদি প্রেমিক না থাকে, মানে কোনো সহপাঠী ছেলের সাথে কোনো তার প্রেম আলাপ না থাকে, চিঠিপত্র লিখা অথবা মোবাইলে কোনো যোগাযোগ না থাকে, তার মানে সে ক্লাসের সাথী সঙ্গীদের কাছে একেবারে নিকৃষ্ট। কেমন মেয়ে তুমি যে তোমার কারো সাথে প্রেম নেই, আরে কেমন বোকা ছেলে যে তোমার কোনো মেয়ের সাথে প্রেম নেই। এই জেনার পরিবেশ বিরাজ করছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, প্রাইমারি থেকে শুরু করে দিচ্ছে চিঠিপত্র পড়ানো লেখা, আর হাই স্কুলে গিয়ে আর একটু ট্রেনিং বাড়লো, আর কলেজ ইউনিভার্সিটি গেলে তো ওপেন হয়ে গেল। যদি পীরেরা যদি এই প্রেম লাইলা মাজনুর প্রেম দিয়ে ইসলাম শিখাতে চায়, তাহলে আমাদের ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আর কি শিখবে? ওরা তো জানে যে প্রেম করা ইবাদত, প্রেম করা ভালো কাজ। কারণ এই প্রেমের উদাহরণ দিয়ে সুফিবাদের কিতাবে পীরেরা এইসব কথা শিখিয়েছে আমাদেরকে। আসাতির কিসা কাহিনীর কথা বলতে গিয়ে এত কথা বেড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আয়াত যখন কোরআনে কারিমে শোনানো হইতো, তখন ওয়ালিদ বিন মুগিরা আর এইরকম কাফের মুশরিকদের মক্কার নেতারা আর এইরকমই আজকালকার জামানার ইসলাম দ্রোহী যারা ইসলামের শত্রু, নাস্তিক, বেদিন, মুনাফিক মুসলিম সমাজ যারা আছে, তারা বলে কোরআন 1400 বছর আগে পচা সরা বই, আজকাল পৃথিবী এত এগিয়ে চলে গেছে, সায়েন্স টেকনোলজির যুগ, আজকাল ইলেকট্রনিকের যুগ, এই যুগে আবার কোরআন সমস্যার সমাধান কি করে দিতে পারে? এরা সেই কাফেরদের মতোই, কোনো পার্থক্য নেই। যারা বলতো আসাতিরুল আউয়ালিন, কোরআন হচ্ছে প্রাচীন যুগের উপকথা, মানে কিচ্ছা কাহিনী, বানানো কথাবার্তা, এসব কথার কোনো ভিত্তি নেই, এসব আল্লাহর আল্লাহর নাজলকৃত নয়, আর এসব আমাদের সমস্যার সমাধান করতে পারে না। আল্লাহ পাক সতর্ক করছেন, সানাসেমহু আলাল খুরতুম, ওয়াসামা ইয়াসা মানে দাগ দিয়ে দেওয়া, দাগিয়ে দেওয়া, আর খুরতুম মানে সুঁড় হয়, সুঁড় কিসের হয়? হাতির হয়। আল্লাহ পাক রব্বুল বলছেন ওই ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে এই খারাপ 10টি গুণ আছে, আর যে বলে কোরআন হচ্ছে প্রাচীন যুগের উপকথা, এইসব মিথ্যা কিচ্ছা কাহিনী, তার সুঁড়ের উপর আমি দাগিয়ে দেব। সানাসেমু আলাল খুরতুম, সুঁড়ের উপর দাগ, তার সুঁড় কোথায়? সুঁড় মানে তাহলে এখানে নাককে বোঝানো হয়েছে, তার নাসিকে আমি দাগিয়ে দেব, নাকে দাগ দেব, মানে এর মানে আবার কি হলো তাহলে? তাহলে সুঁড়কে নাকের অর্থে নিলাম, আর নাকের ওপর আল্লাহ পাক দাগ দিতে চেয়েছেন ওই কাফের নাকের ওপর দাগ দেওয়া মানে, এটা বলা হয়েছে যে দুনিয়াতে তাকে লাঞ্ছিত করব। নাকের ওপর যদি দাগ থাকে এখানে, তাহলে সকলের নজরে আসবে, আরে শরীরের গায়ে এদিক ওদিক যদি দাগ দাগ থাকে তো একটু ঢেকে ঢুকে রাখা যাবে, হাতে পায়ে কোনো দাগ থাকলে, কিন্তু নাকের ওপর দাগ থাকলে ও ঢেকে রাখা যাবে না, নজরে পড়বেই পড়বে। তো এমন ভাবে লাঞ্ছিত করব যে সবার সামনে তার মুখোশ খুলে দেবো। সানাসেমাল আল খুরতুমের একটি অর্থ দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়াতে এই কাফেরকে আমি লাঞ্ছিত করব, সবার কাছে অপদস্থ হবে, স্পষ্ট উঠবে বিশ্ববাসীর কাছে যে এরা জালেম ছিল। এ আবু জাহাল, আবু লাহা, ওয়ালিদ বিন মুগিরা, উতবা, শাইবা, রাবিয়া, স্পষ্ট হয়ে উঠেছে সারা বিশ্ববাসীর কাছে যে এরা অপরাধী ছিল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রহমতুল্লিল আলম বিশ্ব জাহানের রহমত স্বরূপ তাদের জন্য এসেছিলেন, এবং তাদের ঘরে, তাদের বাড়িতে, তাদের শহরে এসেছিলেন, তারা তাকে অস্বীকার করেছে, তার কদর করেনি তারা, স্পষ্ট হয়ে গেছে। আর একটি অর্থ হচ্ছে কিয়ামতের কথা বলা হয়, সানাসেমু আলাল খুরতুম, নাকের ডগায় দাগিয়ে দেব, মানে জাহান্নামের আগুন দিয়ে দাগ দেব, জাহান্নামের আগুনে শাস্তি দেব, কালো করে দেব তাদের চেহারাকে, এই কথা বলা হয়েছে আয়াতে। তারপরে আল্লাহ ফাকর রব্বুল আলামিন একটি সত্য ঘটনা, সত্য কাহিনী বয়ান করেছেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতের পূর্বে ঘটেছিল। এই ঘটনা কোথায় ঘটেছিল এই নিয়ে দুটি মত আছে, আর কোথায় ঘটেছিল এটা জানি আর না জানি, আসল ঘটনা জানলেই যথেষ্ট নসিহতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে কিমে যত ঘটনা বয়ান করেছেন, সাধারণত জায়গা স্থান ওইসব বয়ান করতে জাননি, কারণ আসল ঘটনা কোরআনে কিমে যা বয়ান করা হয়েছে তা সত্য, এবং সত্য ঘটনা থেকে যা শিক্ষণীয় বিষয় আছে জায়গা জানেন আর নাই জানেন, সে ভারতেই ঘটুক আর আরবে ঘটুক আর আজমে ঘটুক আর সিরিয়াতে ঘটুক সামে ঘটুক আর এমানেই ঘটুক, যেখানকারই ঘটনা হোক না কেন আসল ঘটনা থেকে আপনি শিক্ষা নিতে পারবেন এবং আপনার জীবনে সংশোধন করতে পারবেন যে আমি এরকম হইলে আমার উপর এরকম বিপদ আসতে পারে, আমি যদি এইরকম ভালো হই তাহলে আল্লাহ পাকের এইরকম আমার উপর রহমত হইতে পারে, এইটুকু শিক্ষা নেওয়া ঘটনা থেকে, ভালো শিক্ষা নেওয়া এবং খারাপ যেসব দিক রয়েছে সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তো এই ঘটনা হচ্ছে বাগানের মালিকদের ঘটনা। এই ঘটনা আমরা ছোটকালে যখন প্রথম বক্তব্য ট্রেনিং করতাম তখন প্রথম এগুলো দিয়ে শুরু করতাম, ছোট্ট একটা ঘটনা বয়ান করতে হবে, 5 মিনিটের সময় দেবে আর ওটা দিয়ে শুরু করতে হবে বাগানওয়ালাদের ঘটনা বলে। এই বাগানওয়ালারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এবং ঈসা আলাইহিস সালামের পরের জামানার এই ঘটনা, তারা আহলে কিতাব ছিল, একটি মত হিসাবে তারা ইয়ামানের সানা যে রাজধানী আছে বর্তমান রাজধানী সানা, সে সানা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে তাদের বাসস্থান ছিল, এলাকা ছিল, এই বাগান ছিল ওখানে আর বাগানের মালিকরা ওখানে বাস করত। আর একটি মত কেউ কেউ বয়ান করেছে যে এটি আবেসিনিয়া হাবসার ঘটনা, হাবসাতেও খ্রিস্টানরা বাস করত, সেখানকার ঘটনা। যাই হোক, এই ঘটনা ছিল বাগানওয়ালাদের ঘটনা। বাগানের মালিক প্রথম যে বৃদ্ধ মালিক ছিল তার কয়েকজন ছেলে ছিল, এই বাগানের মালিক আল্লাহওয়ালা মানুষ ছিল, সে বাগানে বিভিন্ন রকমের ফল হইতো, আঙ্গুর হইতো, বিভিন্ন রকম আরো ফল ছিল, সে সব ফল থেকে এবং তাতে চাষাবাদ হইতো, সেখান থেকে ফসল আসত, জমি জায়গার মালিক ছিল। কি হচ্ছে, এগিয়ে চলে আসেন, যদি জায়গার অভাব হয় তো এগিয়ে আসেন, এসি চলছে আবার খুলছেন কেন বাইরে। তো এই বৃদ্ধ মানুষ 1 বছরের ছেলে মেয়েদের খাবারের ব্যবস্থা ওই বাগান থেকে রেখে নিয়ে বাকি যেটা বাঁচত আল্লাহর রাস্তায় দান করে দিত, গরিব মিসকিনকে দান করত। এবং দান করার পন্থা সম্পর্কে তাফসীর কিতাবাদের বিভিন্ন পন্থা এসেছে, সেগুলি অত খুঁটিনাটি না জানলেও চলে, এক কথায় সে আল্লাহর রাস্তায় বাকিটা দান করে দিত। যারা আসত যেদিন বাগান থেকে ফল পাড়ত সেদিন যত মিসকিন আসত সকলকে দিত, এবং তারপরে আল্লাহর যে হক রয়েছে সেসব হক আদায় করত, পাড়া প্রতিবেশীর হক রয়েছে সেসব হক আদায় করত, আত্মীয় স্বজনের হক আছে সেসব হক আদায় করত। যখন এই বৃদ্ধ মারা গেল, বাগানের মালিক শতলোক মারা গেল, তার ছেলেরা বেশি চতুর, অতি চালাক, ওরা বলে যে আমার বাবা নির্বোধ বোকা ছিল। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তাদের এই ঘটনা বয়ান করতে গিয়ে বলেছেন তাদের মন্তব্যের কথা, যে তারা তাদের বাবা সম্পর্কে কি বলল, যে বলছে কালু লাকাদ কানা আবুনা আহমাক, আমাদের বাবা আহমক লোক ছিল, আহমক বুঝেন তো আমাদের ভাষায় বুঝে না, মানে বেকুফ লোক ছিল, বুদ্ধি কম ছিল। আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিছু ছেলেরা পড়ে যান্ত্রিক সভ্যতার যুগে বাবা যদি দিনদার ধার্মিক হয় আর যদি নামাজের পাবন্দী করতে বলে, যদি মেয়েকে বলে পর্দার পাবন্দী করতে, তারপরে ওই বাবা সম্পর্কে, বাবা অত্যন্ত জ্ঞানী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরিষ্কার মানুষ, এবং সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিনের পাবন্দী করে, আল্লাহ কোরআনে কানে বলেছে। আজকালকার ছেলেরা কি মন মানসিকতা নিয়ে বড় হচ্ছে চিন্তা করতে পেরেছেন আপনি? বাবা বৃদ্ধ হয়ে গেছে, হয়তো বেঁচে আছে, আর কিছু করতে পারবে না আমাদের, এখন আমরা স্বাবলম্বী হয়ে গেছি, এখন আমরা স্বাবলম্বী হয়ে গেছি, এখন আমরা আয় উপার্জন করতে পারছি, অথবা বাবা মারা গেছে, আমার বাবা না দুনিয়া সম্পর্কে কিছুই খোঁজ রাখতো না, আমার আব্বার বুদ্ধির অভাব ছিল, আমার আব্বা আমাদেরকে ওই মাদ্রাসায় দিয়ে দিয়েছে, ফকিরে বিদ্যাতে দিয়ে দিয়েছে, হ্যাঁ আমার আব্বা আমাদেরকে হাফেজ করেছে, যদি আমাদেরকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি দিত, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতো, তো কত না আমরা উন্নতি করতাম দেখছেন, অথবা যদি আমাদেরকে এইরকম পড়ার সুযোগটা দিত, এইরকম অনেক ভালো ভালো স্কুল ছিল সেগুলিতে যদি পড়াইতো তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম, আমাদেরকে সাধারণ স্কুলে পড়িয়েছে, আমাদের যদি ওই মিশনারি স্কুলে দিত, ওই খ্রিস্টানদের যে মিশনারি স্কুল আছে সেখানে দিত, তাহলে আমরা অনেক এগোতে পারতাম। অথচ বাবা তাদের চাইতে অনেক বেশি জ্ঞানী, জানে যে খ্রিস্টান মিশনারি স্কুলে দিলে আমার ছেলে খ্রিস্টান হয়ে বেরিয়ে আসবে, সুতরাং আমার ছেলেকে আগে মুসলমান রাখতে হবে, তারপরে তাকে দুনিয়ার শিক্ষা দিতে হবে, এমন জায়গায় আমাকে পড়াইতে হবে যেখানে ডাক্তার হইলেও মুসলিম ডাক্তার হয়ে বেরিয়ে আসে, নাস্তিক আর বেদিন খ্রিস্টান ডাক্তারের প্রয়োজন আমার নেই, মুসলিম ডাক্তার হয়ে আসে, দারোগা হয়ে আসবে, অফিসার হয়ে আসবে, মন্ত্রী মিনিস্টার হবে আমার ছেলে, কিন্তু মুসলিম যেন হয়ে আসে। বাবা এইসব চিন্তা করেছে, কিন্তু ছেলে বোকা ছেলে এতদূর চিন্তা না করে নিজের বাবাকে বোকা মূর্খ আহমক বলে। তো এইরকমই এই লোকগুলি ছিল, এই যুবকরা তারা কি বললো, বললো লাকাদ কানা আবুন আহমাক, এত ফকির মিসকিনকে দেয় নাকি, আর দেওয়ার দরকারই বা কি, আর জানাবারই কি দরকার, চুপচাপ থেকে বাগান থেকে আমরা ফল কেটে নিয়ে চলে আসব, ফসল কেটে নিয়ে চলে আসব, ফল পেড়ে নিয়ে চলে আসব, জানাবার কি প্রয়োজন ছিল? বাবা জানিয়ে দিত, ঘোষণা করে দিত যে আজকে আমরা বাগানে ফল পড়তে যাব, আজকে আমাদের কাটামারা হবে, ফকির মিসকিন যা আসবে সবকে দেব। এরা না জানতে দেবে না, চুপচাপ রাতারাতি যুক্তি করলো যে রাতে গিয়ে আমরা গাছের ফল সব পেড়ে নিয়ে আসবো আর সব ফসল কেটে নিয়ে আসবো, সকাল হওয়ার আগে সব সাফ করে নেবো, ফকির মিসকিন জানতে পারবে না, আর ফকির মিসকিনকে দিতেও হবে না বাবার ইন্তেকালের পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে এইরকম যুক্তি, অবৈধ মিটিং করে তারা শুয়েছে, তাদের বের হওয়ার আগে আল্লাহ পাক বাগানকে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে, বাগানকে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। সকালবেলা যাচ্ছে বাগানের কাছে, অন্ধকার হয়েছে, মানে সকাল এখন সকাল হয়নি, ভোর রাত্রে ফজর আগে যাচ্ছে, অন্ধকার অন্ধকার হয়েছে বাগান। আরে বাগানে রাত দিন আসি খুব সহজে, আসে বাগান খুঁজে পাই না কেন, বাগান নাই কেন, বাগানের জায়গায় এসে দেখছে খালি জ্বলে পড়ে আছে, কিছুই নেই, বাগান নাই কেন? প্রথম বলল যে ইন্নাল্লাহ দল্লন, মনে হয় রাস্তা ভুলে গেছি আমরা, রাস্তা হারিয়ে গেছি, আমাদের দেশে রাত্রে রাস্তা ভুলে যেত না মানুষ, ভুলে গিয়ে কোথা থেকে কোথায় চলে যেত। এটাকে অনেকে বলতে ভোলাতে ভুলিয়ে দিয়েছে, জানি না আপনার দেশে কথা আছে কিনা, মানে জিন ভোলাতে ভুলিয়ে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এসব ভুল কথাবার্তা, যাই হোক, ওরা প্রথম বলল যে রাস্তা ভুলে গেছি, পরে আবার চিন্তা ভাবনা করে দেখছি যে কোন দিকে বাগান হইতে পারে, কোন দিকে বাগান, বাগান তো এখানেই ছিল, আর রাস্তা কেন বলবো, রাস্তা ভুলিনি, বল না হানো মাহরুমুন, আমরা কপাল পোড়া, হাই পোড়া কপাল, কি করেছি আমরা, খারাপ নিয়ত করেছি, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, বুঝতে পেরেছি। তারপরে খুব তওবা করা শুরু করলো এবং এক অপরকে তিরস্কার করা শুরু করলো, ভাইয়েরা চার পাঁচ ভাই যা আছে তিরস্কার করা শুরু করলো, বলছে তুই তো এই কাজ করেছিস, প্রথম যুক্তি তো তুই দিয়েছিস, ও বলছে তোরকে জবরদস্তি করেছিলাম নাকি, তুই কেন মত দিলি। এই এক অপরকে মালামত করা, তিরস্কার করা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘটনা বয়ান করেছেন, শেষখানে তারা তওবা করলো, আল্লাহ পাক বলেন যে ঠিক আছে তোমাদের তওবা তো কবুল হলো, কিন্তু আল্লাহর আজাবে যে বাগান গেছে আর বাগান ফিরিয়ে পাবে না, কাজালিকাল আজাব ওয়াল আজাবুল আখিরাত আকবার, এই তো দুনিয়ার আজাব দিলাম, আখিরাতের আজাব আরো বড় শক্ত আছে, যদি তোমরা আখিরাত সম্পর্কে জানতে তাহলে আরো সতর্ক হইতে। আল্লাহ পাক বলছেন যে আমি বাগানওয়ালাদেরকে যেমন করে পরীক্ষা করেছিলাম, যে তারা যখন অসৎ নিয়ত করেছিল তাদের বরকত ছিনিয়ে নিয়েছিলাম, তাদের বাগানকে আমি ধ্বংস করে দিয়েছিলাম, মক্কার কাফের মুশরিক কুরাইশদেরকে ওই রকমই পরীক্ষার সম্মুখীন করব আমি। মক্কার কাফেরদেরকে আল্লাহ পাক ওই রকম পরীক্ষা করলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুতে একবার বদ্ধপরিকার হয়ে গেল, যা নবীকে ঠেকাতেই হবে, ইসলামের দাওয়াত বন্ধ করতেই হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ভিক্ষ দিলেন মক্কায়, সাত বছরের দুর্ভিক্ষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদ্দুয়া, আল্লাহর নবী দোয়া করেন আল্লাহুম্মা জাল আলাইহিম সেনিনা কাসেনি ইউসুফ, আল্লাহ এই মক্কার মুশরিক কাফের যারা আমার বংশ আত্মীয় হওয়া সত্ত্বেও এরা ইসলামের দাওয়াত তো কবুল করলো না, বরং আমাদের সাথে এত শত্রুতা করলো, আমার অনুসারী মমিন মুসলিমদের এত জুলম অত্যাচার নির্যাতন শুরু করলো, আল্লাহ এদের ওপর দুর্ভিক্ষ তুমি চাপিয়ে দাও, দুর্ভিক্ষর আজাব, অনাহারের আজাব, কাসিনী ইউসুফ, ইউসুফ আলী ইসলামের জামানায় যেমন সাত বছরের দুর্ভিক্ষ হয়েছিল ওই রকম আজাব চাপিয়ে দাও, এমন হয়েছিল মক্কার মুশরিক কাফেররা কিছুই খেতে পেত না এবং অনাহারে থাকতে পারতো না, ছটপট করতো, যখন মানুষ খুব অনাহারে থাকে তখন আকাশের দিকে তাকালে চোখ আন্ধা আধার হয়ে যায় বলে, চোখ অন্ধকার হয়ে যায় বলে না, খিদা তাড়ানাই ধোঁয়া ধোঁয়া মনে হইতো, আল্লাহ পাক বলেছেন ইয়াউমা তাতিস-সামা বিদুখানি মুবিন, ওই দিনকে স্মরণ করো যেদিন আসমান স্পষ্ট ধোঁয়া প্রকাশ করবে, মানে ধোঁয়া মনে হবে। এ আয়াতের একটি তফসির হচ্ছে এই, আর একটি তফসির হচ্ছে কিয়ামতের কাছাকাছি যখন পৃথিবী ধ্বংস হওয়ার সময় আসবে তখন আসমানে ধোঁয়া ধোঁয়া মনে হবে এবং পৃথিবী ধ্বংস হবে। যাই হোক, এখন আয়াতগুলি তর্জমা করি যে ঘটনার কথা বললাম, যে বাগানওয়ালাদের ঘটনা, ইন্না বালাউ নাহুম কামা বালাউ না সাহাবাল জান, আল্লাহ পাক বলছেন যে নিশ্চয় আমি তাদেরকে পরীক্ষায় ফেলেছি, কাদেরকে, মক্কার মুশরিকদেরকে, কাফেরদেরকে, মক্কার কাফেরদেরকে পরীক্ষায় ফেলেছি বা পরীক্ষা করেছি, কামা বালাউ না সাহাবাল জান্না, যেমন আমি পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে, জান্না মানে বাগান আর আসহাব মানে যারা বাগানওয়ালা মানে বাগানের মালিক, যারা কখন পরীক্ষা করেছিলাম বাগানওয়ালাদেরকে, ইজ আকসামু যখন তারা শপথ করে বলেছিল, লায়াসরে মুন্নাহা মুসবেহিন, ভোর হতে হতেই তারা বাগানের ফল পেড়ে নিয়ে চলে আসবে, সকাল হওয়ার আগে আগে বাগানের ফল পেড়ে নিয়ে চলে আসবো, এবং যাতে কোনো ফকির মিসকিন টের না পায় যে কখন বাগান থেকে ফল পাড়লাম, ফসল কাটলাম। ওয়ালা ইস্তাসনুন এবং তারা ইনশাআল্লাহ বলেনি। ইনশাআল্লাহ ভোরের আগে আগে পেড়ে নিয়ে চলে আসবো, যদি ইনশাআল্লাহ বলতো তবু আল্লাহ পাক হয়তো মাফ করে দিত, এই কথা আল্লাহ বলছেন। ওয়ালা ইস্তাসনুন ইনশাআল্লাহ বলেনি তখন। তাহলে ইনশাআল্লাহ যারা বলে না তাদেরকে এখানে সতর্ক হওয়া উচিত, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। আজকাল অনেক মুসলিম ইনশাআল্লাহ বলে না, কেউ তো বলে না গাফিলতিতে, কেউ বলে না অজ্ঞতার কারণে, জানে তবু বলে না মানে গাফিলতিতে, তাই না? আর কিছু লোক আছে জানেই না অজ্ঞতার কারণে বলে না, যে যে কোনো ভবিষ্যতের কথা বললে কি বলতে হবে, ইনশাআল্লাহ যাবো, ইনশাআল্লাহ বাড়ি যাবো, ইনশাআল্লাহ ছুটি যাবো, ইনশাআল্লাহ দেখা করবো, ইনশাআল্লাহ দিয়ে দেবো, ইনশাআল্লাহ বলতে হবে না, ইনশাআল্লাহ বলে না, অজ্ঞতায় বলে না, না হয় গাফিলতিতে বলে না। আর এক শ্রেণীর লোকের আছে যারা ইনশাআল্লাহ বলাকে মানহানি মনে করে, ইনশাআল্লাহ বলবো বুঝে নিবে যে আমি মুসলমান, হ্যাঁ এমন কথাবার্তা বলবো যাতে বুঝতেই না পারে যে আমি মুসলমান, আল্লাহর নাম পর্যন্ত নেব না কোনো কথায়। আজকাল যেসব প্রচার মাধ্যমে আলোচনা হয় ইসলামিক আলোচনা ছাড়া বাকি আলোচনাগুলি, সেগুলিতে দেখেন প্রাকৃতিক প্রাকৃতিক দুনিয়ার দুনিয়া আল্লাহর নাম পর্যন্ত নেই। মেডিকেলের আলোচনা হচ্ছে, সায়েন্সের আলোচনা হচ্ছে, আল্লাহর নাম পর্যন্ত নেই, যাদের টের না পায় যে মুসলমান বলছে, এটা মুসলমান যেন বুঝতে না পারে কি ইমানের আশ্চর্য দুর্বলতা। ওয়ালা ইস্তাসনুন তারা ইনশাআল্লাহ বলেনি এই জন্য। ফাতাফা আলাইহা তায়ফুম মির রব্বিকা, আল্লাহ পাক বলছেন হে নবী সুতরাং আপনার রবের পক্ষ থেকে এক আজাব এসে আপতিত হইল। তায়ফুন মানে আজাবুন, এক আজাব এসে পড়লো তাদের উপর, ওই বাগান আলাই আলাইহা মানে ওই বাগানের উপর। ওহম নায়মুন, সেই সময় তারা ঘুমিয়েই ছিল, ওই যে রাতের যুক্তি করেছে যাব ঘুমিয়েই ছিল আর আজাব এসে গেছে ওই বাগানের উপর। ফাস বাহাত কাসারিম, সুতরাং ওই বাগান কেটে নেওয়া, বাগান কেটে নেওয়া বা বাগানের ফল পেড়ে নিয়ে যে ধ্বংস হয়ে যায় গাছ বা ফসল, ফসল কেটে নিয়ে যায় একবারে যেমন মাঠ পড়ে থাকে ওই রকম অবস্থা হয়েছে। কাসারিম, সারিম মানে টুকরো টুকরো করে দেওয়া হয়, এবারে চূর্ণ বিচূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন ওই বাগানকে, এইরকম হয়ে গেছে সকালে সকালে। ফাতানাদা মুসবেহিন, যখন ভোর হতে যাচ্ছে তখন এক অপরকে ডাক দিচ্ছে, কয়েক ভাইয়ের বাড়ি পাশাপাশি বাড়ি, এক ভাই উঠে এই চল 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 যেতে হবে বাগানে যেতে হবে, চল ফল ফল পাড়তে যেতে হবে, ফসল কাটতে যেতে হবে। অনেক দু আলাহার সে কম, চলো তোমাদের খেতে চলো সকালে সকালে, ভোরে ভোরে তোমাদের সকালে চলো। এন কোন তুম সারেমিন, যদি তোমরা ফসল কাটতে চাও বা ফল পাড়তে চাও, সারেমিন সংগ্রহ করতে চাও, আরোহণ করতে চাও, এসব বিভিন্ন অর্থ লোকেরা করেছেন, সারাম এসরাম মানে কাটা আসলে। ফান্তালাকু, তারা চলতে শুরু করলো, হাঁটতে শুরু করলো। অহমিয়াতা খাফাতুন, চুপি সুরে চুপচাপ আস্তে আস্তে করে হাঁটছে, চুপি সুরে কথা বলছে, এটা খাফাতুন আস্তে আস্তে করে কথা বলছে, আশেপাশে গরিব মিসকিন আছে, যদি জানতে পারে যে কারা যাচ্ছে রে, ওই তো বাগানের মালিকেরা যাচ্ছে, কোথায় যাচ্ছে বাগানের দিকে, তাহলে আমাদের পিছনে পিছনে ছুটে আসবে বাগানে, আর যখন ফল পাড়বো যখন ফসল কাটবো তখন ওরাও চাইতে আসবো, লজ্জাতে দিতাম, আর আব্বা দিয়েছে আমাদেরকেও দিতে হবে, না জানতে দেবো না। এটা খাফাতুন, চুপি সুরে তারা কথা বলছে এবং হেঁটে যাচ্ছে ওই বাগানের দিকে। কি জন্য চুপি সুরে তারা কথা বলছিল? আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আজকে যেন তোমাদের কাছে মানে এই বাগানে কোনো মিসকিন প্রবেশ না করতে পারে, কোনো গরিব মানুষ না আসতে পারে। ওয়া গাদাউ আলা হারদিন কাদেরিন, এবং ভোরে ভোরেই তারা চললো, গাদাউ ভোরে ভোরেই তারা চললো, আলা হারদিন কাদেরিন, হারদিন মানে কুওয়াতিন, তাদের ক্ষমতাই তারা সক্ষম নিজেকে মনে করে, মনে করলো যে আমরা যে যুক্তি করেছি পরামর্শ করেছি এতে আমরা সক্ষম, এবং আমরা নিজের ফল পেড়ে নিয়ে আসতে পারবো, ফসল কেটে নিয়ে আসতে পারবো, এক পয়সা বা একটা দানা একটা ফলও কোনো ফকির মিসকিনকে দেবো না, আর খুব তাড়াতাড়ি আমরা সুখী হয়ে যাব। যারা যাকাত দেয় না তারা ওই রকমই, এক লাখ রিয়াল থাকে আড়াই হাজার রিয়াল চলে যাবে, আড়াই হাজার রিয়াল থাকলে আমার অনেক টাকা হবে, ঠিক না? আর যদি কারো যদি আরো বেশি থাকে, দুই চার পাঁচ লাখ যারা আছে, অনেক টাকা ব্যবসা হবে, এই টাকাতে আমার একটা অনেক কিছু হইতে পারে, একটা গাড়ি কিনতে পারবো, কেন যাকাত দেবো আমি, বাবা মাকে দেবো কেন, এত টাকা মাসে দিই কেন দেবো আমি, খরচ দেবো না তাদের। এইভাবে যারা আত্মীয় স্বজনকে দেয় না, যেখানে আল্লাহ পাক খরচ করতে বলে সেখানে খরচ করে না, দিনের ক্ষেত্রে খরচ করে না, মসজিদের খেদমতে খরচ করে না, দিনের দাওয়াতের ক্ষেত্রে খরচ করে না, তারা মনে করে যে এতে অনেক লস আমাদের হয়ে যাবে। সকালে সকালে তারা একবারে বদ্ধপরিকার হয়ে, সংকল্পবদ্ধ হয়ে যখন তারা পৌঁছিল, ফালাম্মা রাওহা, যখন এই বাগানকে দেখলো, কিছুই পাচ্ছে না তো বাগান, বাগানের যেখানে লোকেশন সেখানে এসে দেখছে বাগান নেই, কালু, তখন আফসোসে তারা বলল ইন্না লা দাল্লুন, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, দল মানে গুমরা হওয়া মানে ইমানের ক্ষেত্রে রাস্তা হারানোকেও গুমরা হওয়া বলে দল্লন বলে, আর দল্লন মানে দুনিয়ার কোন রাস্তা হারিয়ে দেওয়াকে জল্লন বলে, জল্লানি তরিক মানে রাস্তা হারিয়ে ফেলেছে। এখানে দুনিয়ার ক্ষেত্রে রাস্তা হারিয়ে ফেলাকে উদ্দেশ্য করেছে। আর সূরা ফাতিহাতে গায়রুল মাগদুবি আলাইহিম দল্লিন, দল্লিন ওখানে মানে যারা ইমান ইসলামের রাস্তা হারিয়ে ফেলেছে, তৌহিদের রাস্তা হারিয়ে ফেলেছে, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হারিয়ে ফেলেছে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে ওখানে, আর মাগদুব আলহিম বলে বোঝানো হয়েছে ইহুদিদেরকে। ইন্নালা দল্লুন মানে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, বাগান অন্যদিকে আছে রে, অন্ধকারে কোন দিক থেকে কোন দিকে আমরা চলে এসেছি। তারপরে বলছে বাল নাহন, একটু পরে চিন্তা ভাবনা করার পরে বলছে বাল না না বরং নাহনু মাহরুমুন, আমরা কপাল পোড়া, আমরা বঞ্চিত আজকে আল্লাহর রহমত থেকে, বাগান নেই, পুড়ে জ্বলে শেষ হয়ে গেছে। কালা আউসাতহুম, তাদের মধ্যে তিন চার ভাই যে ছিল তাদের মধ্যে যে ভালো মানুষ, আউসাতহুম এর তাফসীর বলছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খিয়ারুম মানে ওদের মধ্যে যে ভালো, তিন চার ভাই থাকলে একজন তো একটু ভালো হবে, যে নিষেধ করেছিল যে না না যাক আব্বা যা করেছে করি না, কেন করতে যাবি, যা কিছু মিসকিন নেবেন একটু কম করে দেবো, কিন্তু দিব কিছু দেবো, একেবারে মিসকিনকে বঞ্চিত করে দেবো এটা করবো না, আব্বা কিছু করতো আমরা একটু কমই করলাম না হয়, এ বুঝিয়েছিল একটু ভালো মানুষ যে ছিল ওদের মধ্যে। বললো আলাম আকুল্লাকুম, তোমাদেরকে বলিনি আলাম আকুল্লাকুম, তোমাদেরকে কি আমি বলিনি লাউলা তোসাব্বিহুন, যে আল্লাহর তসবি কেন করো না, সুবহান আল্লাহ বলো, তসবি করা মানে আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর দান, সুতরাং আল্লাহর দান থেকে গরিব মিসকিনকে কিছু দিলাম, আগেই তোমাদের বলেছিলাম যে এরকম করিও না, এত কৃপণতা করিও না। কালু তখন তারা বলল সুবহান রব্বেনা, এখন আল্লাহর তসবি করা শুরু করলো, সুবহান রব্বেনা আমাদের রবের পবিত্রতা ঘোষণা করছি, ইন্না কুন্না জালেমিন, আমরা সকলে জালেম হয়েছি, জুলুম করেছি আল্লাহ, মানে আমরা গুনাহ করেছি, আমার অসৎ নিয়ত করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহান রব্বেনা ইন্না কুন্না জালেমিন, আর এই রকমই দোয়া ছিল ইউনুস আলাইহিস সালামের। দেখেন ওতেও কিন্তু দুটি বিষয় আছে, আর একটি বিষয় তৌহিদ আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম, দেখেছেন ওতে শুধু অতিরিক্ত আছে লা ইলাহা ইল্লা আনতা মানে কালিমায়ে তাওহীদ আছে, আল্লাহ তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সুবহানাকা এরাও বলেছে সুবহান রব্বেনা, আর সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম, এখানে আছে ইন্না কুন্না জালিম, আমরা জুলুম করেছি। তাহলে ইউনুস আলাইহিস সালাম যেই দোয়া দিয়ে তওবা করেছিলেন, যে দোয়া পড়েছেন আল্লাহ পাক মাছের পেট থেকে উদ্ধার করেছেন, সেই রকম দোয়া পড়া শুরু করলো পরে তওবা করে, সুবহান রব্বেনা ইন্না কুন্না জালিমিন, ফাকবালা বাযুম আলা বাযিন ইয়াতালাওয়ামুন। তারপরে তারা যে কয়েক ভাই তারা একে অপরকে তিরস্কার করা শুরু করলো, ভর্ৎসনা যাওয়া শুরু করলো, তুই তো খারাপ, তোর জন্য তো হয়েছে, তুই এত বাড়াবাড়ি করেছিস, তুই আমাদেরকে নিয়ে এসেছিস, আমাদের অত মন ছিল না, আমরা মনে করছিলাম যে ফকির কো দেবো, আমরা ওই করবো, একে অপরকে এইরকম মালামত করা, এত লাওয়ামুন ওই মালামত মানে তিরস্কার করা বা ভর্ৎসনা করাকে বলা হয়। কালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, তারপরে তারা বলতে লাগলো যে হে দুর্ভোগ আমাদের, ইয়া ওয়াইলানা মানে হে আমাদের দুর্ভোগ সর্বনাশ, ইন্না কুন্না তাগিন, আমরা সীমা লঙ্ঘন করেছি, আসা রব্বনা আন ইউবদিলানা খাইরা মিনহা, হতে পারে আমাদের রব প্রতিপালক আমাদেরকে এর চাইতে উত্তম প্রতিদান দেবেন, এর চাইতে ভালো বাগান আল্লাহ দেবেন আমরা যদি তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, ইন্না ইলা রব্বিনা রাগিবুন, নিশ্চয় আমরা আমাদের রবের দিকে ধাবিত হয়েছি, আল্লাহ তওবা করেছি, আর আমরা কৃপণা তো করবো না, আর আমরা গুনাহার উদ্দেশ্য করবো না, আর আমরা আমার বাবা যেভাবে নেক কাজ করতেন সেই নেক কাজে আমরা বাধা সৃষ্টি করবো না, বরং ওই নেক কাজকে আমরা চালিয়ে যাব। কাজালিকাল আজাব, এখন আল্লাহ পাক বলছেন তাদের কথা শেষ হলো, আল্লাহ বলছেন এইরকমই আল্লাহর আজাব এসে থাকে, অনুরূপ আজাব হয়ে থাকে, ওয়ালা আজাবুল আখিরাতে আকবার, এ তো দুনিয়ার আজাব ছিল যে তোমাদের বাগান ধ্বংস হয়েছে তাতেই কত পেরেশান আছো, ওয়ালা আজাবুল আখিরাতে আকবার, পরকালের আজাব এর চাইতে অনেক বড়, অনেক গুরুতর, মারাত্মক আল্লাহ পাকের আজাব রয়েছে। লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো যে পরকালে কত শাস্তি হবে তাহলে তারা সংশোধন করে নিত, দুনিয়াতেও সংশোধন করে নিত এবং দুনিয়াতে কোনো পাপ করতো না, আখিরাতের জীবনকে সুন্দর করে নিত। আল্লাহ ফাক রব্বুল আলামিন এখন মুত্তাকিনদের কথা উল্লেখ করছেন, যারা আল্লাহ ভীরু, মুত্তাকি মানে যারা বেঁচে থাকে, কি থেকে বেঁচে থাকে, গুনাহের কাজ থেকে বেঁচে থাকে বা জাহান্নামে যাওয়ার কাজ থেকে বেঁচে থাকে, অর্থাৎ জাহান্নামে যাওয়ার কাজ হচ্ছে ফরজ ওয়াজিব আদায় না করা অথবা হারাম নাজায়েজ কাজ করা, হারাম নাজায়েজ কাজ করে না আর ফরজ ওয়াজিবে কোনো রকমের গাফিলতি করে না, মুত্তাকি তারা। তো আল্লাহ ফাকরাবুল আলমিন মুত্তাকিনদের সম্পর্কে আল্লাহ ভীরু ওর অর্থ আমাদের দেশে প্রসিদ্ধ সংযত, মানে যারা নিজেকে সংযত রাখে হারাম নাজায়েজ থেকে, ফরজ ওয়াজিব ছাড়া থেকে। নিশ্চয়ই লিল মুত্তাকিন, সংযতদের জন্য, পরহেজগারদের জন্য, ইন্দা রব্বিহিম, তাদের রবের নিকট, জান্নাতিন নাঈম, নিয়ামতের জান্নাত রয়েছে, নিয়ামতপূর্ণ জান্নাত রয়েছে। নিয়ামত থেকে নাঈম, আর জান্নাতের একটি নামও জান্নাতিন নাঈম, যেমন জান্নাতুল ফিরদাউস, ওইরকম একটি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুন নাঈম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুসলিম কখনো অপরাধীর মতো হইতে পারে না, কারণ মক্কার মুশরিকরা বলতো যে আমরা ভালো কাজ করছি, যদি তোমরা জান্নাত পাও তো আমরাও পাবো, তোমরা যদি জান্নাত পাও তো আমরাও পাবো, তোমরা যদি ভালো কাজ করো তো আমরা ভালো কাজ করছি। এই শুধু সেই যুগের সাথে সীমিত না, আজকে নাস্তিকরাও বলে আরে তোমরা নামাজ রোজা করে যদি ভালো কাজ করো তো আমরা তো জনকল্যাণমূলক কাজ করছি, হ্যাঁ আমরা তো জাতির সেবা করছি, আমরা তো দেশপ্রেমী, আমরা দেশের সেবা করছি, এরকম কথা শোনেন না? ফাসেক, ফাজের, পাপিষ্ট, না জীবনে নামাজ পড়ে, জামাত না জুমা না মসজিদে দেখা যায়, না সুদ থেকে বেঁচে আছে না ঘুষ থেকে বেঁচে আছে, তারাও বলে যে আমরাও ভালো কাজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খণ্ডন করছেন, আফা নাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আমি কি অনুগতদের, মুসলিম মানে আত্মসমর্পণকারী, মুসলিম ইসলাম থেকে মুসলিম, আর ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করা, আল্লাহ পাকের বিধান কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সামনে আত্মসমর্পণ করা, শিরনত হয়ে মেনে নেওয়া, এর নাম হচ্ছে ইসলাম, আর এটা যারা করে সে মুসলিম। আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মুসলিম। যেই ব্যক্তি কলেমার সাক্ষী দেয় এবং তার বাস্তবায়ন করে, কলেমার অর্থকে মেনে নেয়, সে ব্যক্তি মুসলিম। যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে সে মুসলিম, আর যে অবদ্ধ করে সে মুসলিম হতে পারে না। মুসলিমের শাব্দিক অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী, অনুগত। আল্লাহ বলছেন আমি কি মুসলিমদেরকে অপরাধীদের মতো করতে পারি, কাল মুজরিমিন, মুজরিম মানে অপরাধী, অপরাধী কাফের, যে আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, অপরাধী হচ্ছে মুশরিক, যে বহুত্ববাদে বিশ্বাসী, এক আল্লাহর তাওহীদে বিশ্বাসী না হয়ে যারা শিরিক করে থাকে, আকীদা আমলে যাদের শিরক আছে তারা অপরাধী। অপরাধী হচ্ছে মুনাফেক, যার অন্তরে কপটতা আছে, আল্লাহ বিশ্বাস নেই কিন্তু ভান করে ইসলামের। এইরকমই অপরাধী হচ্ছে বিদাতি, অপরাধী যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে না। অপরাধী হচ্ছে ফাসেক, যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, গুনাহে লিপ্ত থাকে, এসবগুলি হচ্ছে অপরাধী। অপরাধী মানে সামাজিক অপরাধ করলে অপরাধ হয়, এটা আজকালকার নাস্তিকদের কথা, সেকুলারদের কথা, যারা দিনে বিশ্বাসী নাই তাদের কথা। অপরাধী বেনামাজি কোনোদিন অপরাধী বলতে শুনেছেন আজকালকার জমানে? হ্যাঁ, মুশরিক কবরে সিজদাকারীকে অপরাধী বলতে শুনেছেন? কিন্তু সবচেয়ে বড় অপরাধীরা, অপরাধী কে? যে সমাজ বিরোধী কাজ করেছে, হ্যাঁ দেশ বিরোধী কাজ করেছে, হ্যাঁ জাতীয়তা বিরোধী কাজ করেছে, অপরাধী এরা, হ্যাঁ অপরাধী, কিন্তু এর চাইতে বড় বড় অপরাধী আছে, মুশরিক বেনামাজি, যারা আল্লাহর হক নষ্ট করে তারা সবচেয়ে বড় অপরাধী, তাওহীদ নষ্ট করে। বিদআতী অপরাধী কোনদিন শুনেছেন? হ্যাঁ, যে বিদআতী অপরাধী কবরে চাদর চড়েলো, ফুল চড়েলো, কবরে খাসি জবাই করতে গেল, অথবা মিলাদ করে, কোনদিন শুনেছেন যে এরা অপরাধী বলে এদেরকে? না, অপরাধীদের নাই, এরা অপরাধী, সবগুলি অপরাধী, মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল বলছেন মুসলিমদের কি অপরাধীদের মতো আমি করব না, কখনো না। মালাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়ে গেছে, মালাকুম মানে কি ব্যাপার, বা মালাকুম মানে কি হয়ে গেছে, কাইফা তাহকুমুন, তোমরা কেমন বিচার বিবেচনা করছো, কেমন ফয়সালা করছো, তাহকুমুন হাকাম ইয়াহকুমুন ফয়সালা করা, কেমন সিদ্ধান্ত পেশ করছো যে মুসলিম আর অপরাধী, মুসলিম কাফের, মুসলিম মুশরিক, সুন্নতের অনুসারী আর বিদাতি, কি করে সমান হইতে পারে, নামাজি বেনামাজি কি করে সমান হইতে পারে, সৎ ও অসৎ কি করে সমান হইতে পারে, হালাল খায় আর হারাম খায় আর কি করে সমান হইতে পারে। আল্লাহ পাক বলছেন মা লাকুম কাইফা তাহকুমুন, কেমন কথা, কাইফা তাহকুমুন, তোমরা কিভাবে তোমরা এইরকম সিদ্ধান্ত পেশ করছো বা এইরকম বিচার করছো। আম লাকুম কিতাবুন ফিহি তাদরুসুন, এই যে তোমরা মন্তব্য করছো যে তোমরা যদি জান্নাত পাও মুসলিম তো আমরাও পাবো, আমলাকুম কিতাবুন, এসব কথা তো নিজে থেকে বলা যায় না, আমলাকুম কিতাবুন, তোমাদের কাছে কি এমন কোন কিতাব আছে, গ্রন্থ আছে, ফিহে তাদরুসুন, যাতে তোমরা এই কথাগুলি পড়ছো যে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলেও জান্নাত পাওয়া যায়, মোহাম্মদ সাল্লামের তরিকে চললেও জান্নাত পাওয়া যায়, আর মানব রচিত বিধান দিয়ে চললেও আমরা যে মক্কার কুরাইশ মুশরিক, আমরা বাপদাদা পূর্বপুরুষের ধর্মের ওপর আছি, 360 মূর্তির পূজা করছি, আমরাও জান্নাত পাবো, এর প্রমাণে তোমাদের কাছে কোন গ্রন্থ আছে, দলিল প্রমাণ আছে? আমলাকুম কিতাবুন, অথবা তোমাদের কাছে কোন কিতাব আছে, গ্রন্থ আছে, ফিহে তাদরুসুন, যাতে এসব কথা তোমরা পড়ে থাকো, দারাসে আদরস মানে পড়া, অধ্যয়ন করে থাকো, ইন্না লাকুম ফিহি লামা তাখায়ারুন, কি পড়ে থাকো, যে তোমাদের জন্য তাই আছে যা তোমরা পছন্দ করো, মানে তোমাদের মন মোতাবেক পাবে, তোমরা পছন্দ করো জান্নাত, জান্নাত পেয়ে যাবে, তোমরা পছন্দ করো আয়েশা আরাম, আয়েশা আরাম পেয়ে যাবে মরার পরে, এটা কি তোমাদের হাতে না তোমাদের কোন গ্রন্থে লিখা আছে? আমলাকুম আইমানুন আলাইনা বালে, আল্লাহ তিনটি কথা এখানে বলেছেন, কাফেরদেরকে তিনটি কথা বলেছেন, হয় তোমাদের কাছে কোন গ্রন্থ আছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ লিখে দিয়েছে, জানিয়ে দিয়েছে তোমাদেরকে যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি ইমান নিয়ে আসো আর না আসো, তোমরা মুসলিম হও আর নাই হও, তোমরা ভালো করো আর মন্দ অপরাধ করো, তোমরা জান্নাত পাবে, আল্লাহকে লিখে দিয়েছেন না লিখে দেননি, একটি কথা বলেছেন। দ্বিতীয় কথা আল্লাহ বলছেন, আল্লাহ কিতাব নাজেল করেনি, কিন্তু আল্লাহ পাক কি কোন এমন তোমাদের সাথে পাকা পোক্তা ওয়াদা করেছেন, কোন মজবুত কোন রকমের প্রতিশ্রুতি আছে আল্লাহর? এই কথাটি আল্লাহ এই আয়াতে বলছেন, আমলাকুম আইমানুন আলাইনা বালেগা, অথবা তোমাদের জন্য সুদূর প্রসারিত কোন শপথ রয়েছে, আল্লাহ শপথ, আল্লাহ শপথ করে বলেছেন, মানে শপথ করে কি বলে, হ্যাঁ কোন পাকা কথা বলে, বলিষ্ঠ কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এরকম প্রতিশ্রুতি দিয়েছেন শপথ করে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, যে ইন্না লাকুম লামা তাহকুমুন, তোমরা তাই পাবে যার তোমরা বিচার বিবেচনা করছো, যে আমরাও জান্নাত পাব, আমরাও আরাম পাব, আমরাও সুখ পাব তোমরা যদি পাও। তারপরে আল্লাহ পাক রব্বুল বলছেন যে আচ্ছা, যদি এই কথার কেউ দায়িত্ব নেয় যে আমাদের কাছে গ্রন্থ আছে, তাতে আল্লাহ লিখে দিয়েছেন যে আমরাও জান্নাত পাব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি আর নাই মানি, কোরআনের প্রতি বিশ্বাস করি আর নাই করি, আমরা নামাজ পড়ি আর নাই পড়ি, আমরা জান্নাত পাব, তাহলে এর দায়িত্ব কে নিচ্ছে, তোমাদের মধ্যে একজন উঠে বলুক দেখি, অথবা আল্লাহ যদি তোমাদের সাথে কোনো অকাট্য প্রতিশ্রুতি করে থাকেন, শপথ করে বলে থাকেন, এই কথার দায়িত্ব কে নিচ্ছে, কে বলবে যে আল্লাহ আমাদের সাথে প্রতিশ্রুতি করেছেন, এর প্রমাণ তোমাদের কাছে। আল্লাহ বলছেন সালহুম, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদেরকে জিজ্ঞাসা করুন, এই কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করুন, এইরকম অপরাধীদেরকে জিজ্ঞাসা করুন, আইয়ুহুম বিযালিকা যাঈম, এর দায়িত্ব কে নিতে প্রস্তুত, কে দায়িত্ব নেবে যে আল্লাহ হয় তাদেরকে গ্রন্থে জানিয়েছেন যে তোমরাও জান্নাতি যেমন মুসলিমরা জান্নাতি, তোমরাও সুখী যেমন যারা মমিন মুসলিম আল্লাহর প্রতি ঈমান রেখেছে, রাসূলের প্রতি ঈমান রেখেছে, পরকালে ঈমান রেখেছে, তারাও যেমন জান্নাতি সুখী, তোমরাও সুখী হবে, অথবা তোমাদের জন্য আল্লাহ প্রতিশ্রুতি করেছেন অকাট্য প্রতিশ্রুতি, কে এই দায়িত্ব নিয়ে বলতে পারে বলো। তৃতীয় কথা আল্লাহ বলছেন আমলাহুম শুরাকা, আল্লাহ লিখেও দেননি কোনো গ্রন্থে বা কোনো চিঠিতে পত্রে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো প্রতিশ্রুতি করেননি, কিন্তু তোমাদের অনেক দেবতা আছে যেগুলি আল্লাহর শরীক পার্টনার মনে করো, আর তারা এই ক্ষমতা তাদের হাতে আছে যে তোমাদেরকে জান্নাত দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুমিনাতকে জান্নাত দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ অনুসারীদেরকে জান্নাত দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ধার্মিককে জান্নাত দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সৎকর্মশীল সালেহীন নেক লোক তাদেরকে জান্নাত দেবেন, মুত্তাকীকে জান্নাত দেবেন, আর মুত্তাকীনদের বিপরীত হচ্ছে মুজরিমিন, তোমরা যে অপরাধী কাফের মুশরিক মুনাফিক পাপিষ্ট বিদাতি তোমাদেরকে আল্লাহ জান্নাত দেবেন, এ কথা যদি বলো তাহলে এটা জান্নাত তোমাদের যারা পার্টনার আছে শরীক আছে দিক দিতে পারবে, আল্লাহ জিজ্ঞেস করছেন, না তোমাদের দেবী দেবতা কেউ আছে দিতে পারবে, না জিলানি দিতে পারবে, না চিস্তি দিতে পারবে, না আর কেউ যাদেরকে সেজদা করছো তারা দিতে পারবে, আছে কেউ? আল্লাহ তাই বলছেন আমলাহুম শুরাকা, অথবা এই মুশরিকদের কোন পার্টনার আছে, অংশীদার আছে, দেবী দেবতা পূজনীয় উপাস্য, ফালিয়াতু বে শুরাকাহিম, ওই শরীকগুলোকে নিয়ে আসুক আর কথা বলিয়ে দিক আমার সামনে, কেউ এসে বলুক জিলানি বলুক যে আমি আমার মুরিদানকে সব জান্নাত নিয়ে যাব, চিস্তি এসে বললুক যে আমার মুরিদান আমার তরিকায় যারা চিস্তিয়া তরিকায় আছে সাবেরিয়া তরিকা আছে সবকে জান্নাত নিয়ে যাবো বলুক আমার সামনে এসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বলছেন এইরকমই যারা দেবী দেবতার পূজা করেছে যারা তৃতীয়বাদী বিশ্বাসী খ্রিস্টান জগৎ তাদেরকে বলা হয়েছে তোমাদের পার্টনার এসে ঈসা আলাইহিস সালাম বলুক মরিয়াম এসে বলুক যে আমরা এদেরকে জান্নাত নিয়ে যাবো আল্লাহ তুমি মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে আর আমরা এদেরকে জান্নাত নিয়ে যাবো। আমলাহুম শুরাকা তাদের শরীকরা রয়েছে ফালিয়াতু বিশরাকাহিম তাদের এই শরীক অংশীদারদেরকে নিয়ে আসুক ইন কানু সাদিকিন যদি তারা সত্যবাদী হয় যদি তারা সত্যবাদী হয় তাহলে সত্যবাদী নয় নিয়ে আসতে পারবে না তার মানে তারা সত্যবাদী নয় তারা তাদের দাবিতে মিথ্যুক। আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপরে আরেকটি প্রসঙ্গ উল্লেখ করছেন তা হচ্ছে নামাজি আর বেনামাজিদের প্রসঙ্গ। আল্লাহ পাক কিয়ামতে হাসরের মাঠে বিচার দিবসে নামাজি এবং বেনামাজিতে পার্থক্য করবেন চিহ্নিত হয়ে যাবে যে কে নামাজি কে বেনামাজি। অথবা নামাজ যদি কেউ পড়ে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য পড়েনি মানুষের ভয়ে পড়েছে কখনো শ্বশুর বাড়ি গেছে শ্বশুরের লজ্জায় ভালো মানুষ পরিষ্কার মানুষ শ্বশুর ভয়ে নামাজ পড়েছে বাবা খুব আল্লাহ আল্লাহ মানুষ বাবার ভয়ে নামাজ পড়েছে কফিল খুব ভালো মানুষ নামাজি লেবারদের ভালোবাসে কর্মচারীদের ভালোবাসে ওদের বেতন বাড়ায় তখন নামাজ শুরু করে দিয়েছে। কফিল যেদিন আছে আগে এসে প্রথম কাতারে হাজির আর আজকে কফিল নেই মসজিদে আজকে আসেনি বা কোম্পানিতে আসেনি ও নামাজ নেই আউট। মুনাফিকেরা মুনাফিক যারা লোক দেখানো নামাজ পড়ে মানুষকে খুশি করার জন্য এরা মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা যারা লোক দেখানো সালাত আদায় করবে নামাজ পড়বে তারা কি করলো ফাকাদ আশরাকা শিরিক করলো মুশরিক হয়ে গেল। ওমান তাসাদ্দাকা ইউরাই কেউ দান খায়রাত যদি দেখাবার জন্য করে সাদকা করে দেখাবার জন্য লোক আমাদের ওয়াজ মাহফিলে যে কালেকশনগুলি হয় না জলসায় বড় বড় পয়সাওয়ালারা যারা নামাজ টামাজ পড়ে না কিন্তু এত হাজার টাকা আমি দান করলাম এত হাজার টাকা আমি দান করলাম বাকি সব কিন্তু আর দেখা গেল দু চার মাস পরে যখন কালেকশন করতে যাওয়া আছে ফাঁকি কিছুই দেবেন না। তিক্ত অভিজ্ঞতা আছে দীর্ঘদিন আমি মাদ্রাসায় চাকরি করেছি আমার এই ইসলামী সেন্টারে কাজ করার আগে তো মাদ্রাসার বাৎসরিক জলসা হইতো আর প্রায় দেখা যেত যে 200 মন 250 মন ধান উঠে গেছে আর ধানের সিজনে ধান উঠাতে গিয়ে যারা আমাদের ওই চাঁদা আদায়কারী যারা ওরা গিয়ে পরেশান হয়ে যায় যে দিতে চেয়েছে 10 মন ও 1 মনও দেয় না লোক দেখানো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নামাজি এবং বেনামাজিকে যে চিহ্নিত করবেন কিয়ামতের মাঠে কিভাবে তার কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন সেই দিনকে স্মরণ করো উজকুর এখানে উজ্জ আছে তাফসিরকারগণ বলে থাকেন বিশেষভাবে যেখানে ইয়াউমাতে জবার হয়েছে যারা গ্রামার বুঝে উজকুর ইয়াউমা ওই দিনকে স্মরণ করো যেই দিন কি হবে ইউকশাফু আন সাকিন সাক মানে হচ্ছে গোছা গোছা কোনটাকে বলে পায়ের গোছা কোনটাকে কেউ দেখান তো দেখি পায়ের গোছা হ্যাঁ পায়ের গোছা হচ্ছে হাঁটু থেকে টাখনার মাঝের অংশটুকু ঠিক আছে হাঁটু থেকে টাখনার মাঝের অংশটুকু যে আছে গোস্ত আছে আর হাড্ডি আছে এটা হচ্ছে গোছা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাক মানে পায়ের গোছা খুলবেন কার কার পায়ের গোছা আল্লাহ পাকের আস্তে করে বলছে কারণ ভয় লাগছে কি জানি আল্লাহর আবার গোছা আছে নাকি আমার তো এতদিন জেনে আছে আল্লাহ নিরাকার তারপর গোছা কিসের সব অস্বীকার অস্বীকার আল্লাহর চেহারা অস্বীকার আল্লাহর হাত অস্বীকার আল্লাহর চোখ অস্বীকার আল্লাহর গোছা অস্বীকার সব অস্বীকার এই বিদাত আমাদের মগজে যেহেতু ঢুকে আছে এই জন্য আস্তে কথা বেরোচ্ছে অনেকের অনেকেই মানে দ্বিধাগ্রস্ত কি বলবো রে বাপ কার সাক আল্লাহ পাক ইউকশাফ কাশাফা একশাফ মানে খুলে দেওয়া উন্মুক্ত করা সেই দিনকে স্মরণ করো যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন হ্যাঁ গোছা খুলে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোছা আল্লাহ পাকের মত। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনার চোখ কেমন আমার চোখ আমার মতো আমার চোখের মতো মানুষের মতো আপনি কি বলবেন আমার চোখ বানরের চোখের মতো বলবেন নাকি আমার চোখ হনুমানের চোখের মতো আমার চোখ কুকুরের চোখের মতো আমাদের বাড়িতে একটা বকরি আছে বকরি চোখের মতো বলবেন কখনো বলবেন না তাহলে আপনিও সৃষ্টি হনুমান বানরও সৃষ্টি সৃষ্টি আমার পার্থক্য সৃষ্টি কথা বলতে পারে না অনেক বুদ্ধি রাখে অনেক চালাক চতুর সেসব সৃষ্টি তারপরে আপনার চোখ বকরি ছাগলের চোখের মতো নয়, মানর আর হনুমানের চোখের মতো নয়, আপনার চোখ আপনার মতো, মানুষ মানুষের মতো চোখ রাখে। তাহলে সৃষ্টি সৃষ্টিতে যদি এত পার্থক্য হয়, তাহলে সৃষ্টি স্রষ্টা কত পার্থক্য? আল্লাহর চোখ আছে আল্লাহর চোখের মতো, কোনো চোখের সাথে কোনো তুলনা চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোছা আছে ইয়াউমা ইউশাফান সাকিন, আল্লাহর গোছার মতো, কোনো সৃষ্টির সাথে কোনো তুলনা চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখমণ্ডল আছে, ফেস আছে, চেহারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো। ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা জল জল, ওয়াজহু রব্বিকা মানে কি আপনার এটাকে কি বলা হয়? চেহারা, ওয়াজ আরবিতে ওয়াজ বলা হয়, ওয়াজহু রব্বিকা তোমার রবের ওয়াজ। আর ওয়াজ কি আপনি বলছেন নাই আল্লাহ নিরাকার, যার চেহারা আছে আবার নিরাকার হইতে পারে নাকি? গতকালকে আমাদের এক দাই ভাই এসেছিলেন আবুল আখতার ভাই, তো চরমনাইদের আকিদের একটা আকিদা বয়ান করলেন উনি। কালকে রাত্রে ছোটের মজলিস ছিল, কিন্তু ওনারা ওই জোবাইলের যে এতে যাবেন, আজকে রাত্রে আসবেন, আপনাদের সুসংবাদ দিচ্ছি, ওনারা আসবেন এবং এখানে আলোচনা হবে, রাত্রে এসা পরে হাজির হওয়ার চেষ্টা করবেন। ওখানকার বক্তা যে তিনজন আছেন, দুইজনই ওয়াদা করেছেন, আর হলে হয়তো আরেকজন যে আছেন তিনজনও আসতে পারেন ইনশাআল্লাহ তাআলা। তো এখানে আপনারা বসে আলোচনা তাদের শুনতে পারবেন ইনশাআল্লাহ। তো বললেন যে চরমনাইদের একটি আকিদা হচ্ছে যে আল্লাহ পাক একজন বিনা দাড়িওয়ালা সুন্দর যুবকের মতো দেখতে, বিনা দাড়ি দাড়িবিহীন একজন সুন্দর যুবকের মতো আল্লাহ। তাহলে আবার নিরাকার নাকি? নিরাকার তো আবার সুন্দর যুবক কেমন করে জানলে? প্রথম কথা, সুন্দর যুবকের সাথে তুলনা করা কুপুরি কথা। তারপরে তোমাদের মতবাদে বলছে, তোমরা একবার বলছে আল্লাহ নিরাকার, আবার বলছে সুন্দর যুবকের মতো, তারপর নিরাকার বা সুন্দর যুবকের মতো কেমন করে হইল? বুঝতে পারছেন না? পারছেন না? নিরাকার তাহলে আকারই না, জানলে কেমন করে যে সুন্দর যুবকের মতো? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন তা জানা নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা আল্লাহর মতো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত কেমন জানা নাই, কিন্তু আল্লাহ পাকের হাত আছে। কারণ আল্লাহ পাক বলছেন বালিয়াদাহু মাবসুতাতান, বরং তার দুই হাত প্রশস্ত উদার। দুই হাতের কথা, খালাকতু বিয়াদাইয়া, আমি নিজ হস্তে আমি সৃষ্টি করেছি আদম আলাইহিস সালামকে, ঠিক না? কোরআনে কারিমে বারবার আল্লাহ বহু জায়গায় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তেমনি এখানে কিসের কথা আসলো? পায়ের গোছার কথা আসলো। একটি আকীদা তাহলে কোরআন থেকে শিখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি আছে? আকার আছে, কিন্তু কেমন আমাদের জানা নেই। যতটা আল্লাহ পাক জানিয়েছেন ততটাই জানি, যতটা আল্লাহ রাসূল জানিয়েছেন ততটাই জানি। এই আয়াতের তাফসীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনায় বুখারীর হাদিস, তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন যে এই সাক গোছা কার গোছা এবং কেমন গোছা। কেমন তো জানা নাই, হাদিসও জানা নাই, কিন্তু কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলবেন তার গোছা। বলছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামিয়াতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল ইয়াকশিফু রব্বুনা আন সাকিহি, আমাদের রব তার পায়ের গোছা খুলে দেবেন। এখানে আসলো না যে রব খুলবেন, ওখানে আছে ইয়ামা ইউকশাফ আন সাকিন, গোছা খোলা হবে। কার গোছা খোলা হবে? কোরআন স্পষ্ট বলা হয়নি, তাই না? হাদিস স্পষ্ট করে দিল যে আমাদের রব তার গোছা কি করবেন? খুলে দেবেন। ফায়াসজুদুল্লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনা, প্রত্যেক মুমিন মুমিনাত নারী পুরুষ মুমিন কি করবে? সেজদায় পড়ে যাবে, সেজদা করতে পারবে। ওয়াইয়াবকা মান কান ইয়াসজুদু ফিদ দুনিয়া, শুধু বাকি থেকে যাবে কারা? যারা দুনিয়াতে সেজদা করেছে রিয়া আন দেখানোর জন্য, বললাম না একটু আগে, লোক দেখানো, অসম আতান অথবা শোনাবার জন্য, যে লোকে যেন বলে যে আমি নামাজি, বেনামাজি না বলে। ফায়াজ হাবো লিয়াসজুদ, সিজদা করার চেষ্টা করবে। এই মুনাফিকরা যারা লোক দেখানো নামাজ পড়েছে, লোক দেখানো সিজদা করেছে, সিজদা করার জন্য চেষ্টা করবে। ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদা, তখন তার পিঠটা একেবারে কাঠের মতো সোজা শক্ত হয়ে যাবে, যে বাঁকা হচ্ছে আমাদের পৃষ্ঠ দিয়ে, সেটা বাঁকা হবে না। আর বাঁকা না হলে তার সিজদা করা যাবে না, কাঠের তক্তার মতো শক্ত হয়ে যাবে, এরকম গাছের কাণ্ডর মতো, কাঠের তক্তার মতো শক্ত হয়ে যাবে। তাবাকান ওয়াহিদা সিজদা করতে পারবে। হাজাল হাদিস মুখারাজ ফিস সহিহাইন, হাদিস বুখারী তো আছে, মুসলিমও আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কে সিজদা করার জন্য ডাক দেওয়া হবে। ওয়ুদাউনা ইলা সুজুদ, পায়ের গোছা আল্লাহ পাক খুলে দেবেন, এবং ইউদাউনা ইলা সুজুদ, আহ্বান করা হবে সেজদার জন্য। আল্লাহ ডাকবেন যে আচ্ছা বলো যারা মুসলিম বলছো নিজেদেরকে সেজদা করো আমাকে। ফালা ইয়াস্তাতিউন, অতঃপর তারা সেজদা করতে পারবে না। লোক দেখানো যারা সেজদা করেছে মোনাফেক, তারাও সেজদা করতে পারবে না। কাফের মুশরিক যারা মিথ্যা দাবি করে দেখি যদি সেজদা চেষ্টা করে পার পেয়ে যায় কোন রকম, তারাও সেজদা করতে পারবে না। কাফের মুশরিক খাশিয়াতান আবসারহুম, তখন কি অবস্থা হবে? তখন তাদের দৃষ্টি লাঞ্ছনায় কি হয়ে যাবে? অবনত হয়ে যাবে। মানুষ যখন একেবারে লাঞ্ছনায় থাকে, হ্যাঁ, যখন পেরেশানিতে থাকে, তখন কি অবস্থা হয়? মাথা নিচে নেমে যায়। তার হাকহম জিল্লা, লাঞ্ছনা অপমান তাদেরকে ঢেকে নেবে। তার হাকহম জিল্লা, চারিদিক থেকে লাঞ্ছনার ভর্ৎসনা তাদেরকে একেবারে ঢেকে নেবে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, আল্লাহ পাক বলছেন তাদেরকে পৃথিবীতে সেজদার জন্য ডাকা হইতো। হাইয়া আলা সালাহ বলে ডাকা হইতো, আসো নামাজ পড়ার জন্য। হাইয়া আলাল ফালাহ, আসো মুক্তির জন্য বলা হইতো। আসসালাতু খাইরুম মিনান নাওম, তোমার ঘুম চাইতে ফজর নামাজ অনেক অনেক উত্তম, আসো ডাকা হইতো। ইউদাউনা ইলা সুজুদ, এই এক দাওয়া হইতো, ডাকা হইতো। আর এক ডাকা হইতো ইসলামিক আলোচনার মাধ্যমে, কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, এবং তাদেরকে আহ্বান, অথচ তাদেরকে আহ্বান করা হয়েছিল সেজদার দিকে, মানে নামাজের দিকে। অহম সালেমুন, যেখানে আল্লাহ পাক কোরআন হাদিসে সেজদার কথা উল্লেখ করেছেন, মনে রাখবেন সেজদা মানে নামাজ সহ সেজদা, নামাজ সহ সেজদা। সেজদা মানে আলাদা করে একটা সেজদা ঠুকে নেবেন আর চলবেন। এক বিদাতি, এক শ্রেণীর লোকের আমাদের দেশে রয়েছে, কিন্তু ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ, নামাজ পড়া হইলো ওই সেজদা দিয়ে ওর মন ভুলো না। সুন্নতি সেজদা দিয়ে, ফরজ সেজদা দিয়ে ওর মন ভুলো না। ফরজ নামাজ পড়লো ফরজ সেজদা, তাই না? সুন্নত নামাজ পড়লো সুন্নত নামাজের সেজদা, তা দিয়েও মন ভরল না। নামাজ নামাজ পড়ার পরে বসে কিছুক্ষণ পরে এদিক ওদিক দেখছি, কেউ দেখছে নাকি, একটা ধাই করে একটা সেজদা দিয়ে টান দিয়ে মসজিদে বেরিয়ে চলে গেল। দেখেছেন এরকম বিদাত, 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 কোনো প্রমাণের। যদি কেউ বলে, ওকে বলবেন যে একটি হাদিস চাই মাত্র, একটি হাদিস চাই যে এইরকম সেজদা নবী করিম সাল্লাম কোন সাহাবি পৃথক সেজদা করেছেন, সেজদায় তেলাওয়াত ছাড়া। সেজদায় তেলাওয়াত ছাড়া, তেলাওয়াতের সেজদা আছে, তেলাওয়াত করেছেন, আর কোরআনের যে পনেরোটি বা ষোলোটি, পনেরোটি আছে, আর যে সেজদা আছে সেই সেজদাগুলি ছাড়া আর কোনো সেজদা নেই। আর আরেকটি সেজদা আছে, কি? শুকরানা সেজদা। শুকরানা আমাদের দেশের মানুষরা নামাজ পড়ে, এটা বেশি জানেন আপনারা, তাই না? কোনো খুশির খবর হলে দুই রেখা নামাজ পড়লো, করে না? এটা নাজায়েজ বলছে না, কিন্তু শুকরানা সেজদা এর চেয়ে বেশি স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস আছে, এজা আতাহু আমরুন ইয়াসুরহু, নবী সাল্লাল্লাহু কাছে যদি কোনো সুসংবাদ আসতো, খুশি সংবাদ, খাররা সাজদান শুকরান লিল্লাহ, তাহলে সাথে সাথেই সেজদায় অবনত হয়ে যেতেন আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে। আর প্রত্যেক নামাজে মসজিদে কোন আপনার শুকরিয়ার আপনি সেজদা করছেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ডেইলি পাঁচ ওয়াক্ত মসজিদে গেছেন, নামাজ পড়ে শুকরিয়া আদায় করেন, আবার আরেক সেজদা? এটি একটি বিদাত, আমাদের দেশে চালু আছে, বিদাতীদের নিজেরা সতর্ক হবেন। ওই দেশিরাই করে, আমাদের আমাদের দেশের লোকের, উপমহাদেশের লোকের এখানে করে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য এইসব বিদাত থেকে বাঁচিয়ে রাখেন এবং বিদাতকে চিহ্নিত করার তৌফিক দান করেন। ওহম সালেমুন ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, তাদেরকে সেজদার দিকে আহ্বান করা হয়েছিল পৃথিবীতে। ওহম সালেমুন, তখন তারা সুস্থ ছিল, অথচ সেজদা করেনি, সুস্থ ছিল, সবল ছিল, সেজদা করতে পারতো, নামাজ পড়তে পারতো, নামাজ পড়তে আসেনি, মসজিদে আসেনি। সেই জন্য আজকে তাদেরকে অক্ষম করে দেওয়া হয়েছে, আর নামাজ সেজদা করতে আল্লাহ পাককে পারবে না কিয়ামতের মাঠে। আল্লাহ পাক তারপরে বলছেন, ফাজারনি ওয়ামান ইউকাযযিবু বিহাযাল হাদিস, যারা সেজদা করেনি তাহলে তারা কারা? বেনামাজি, আর না হলে লোক দেখানো নামাজি। দুই শ্রেণীর লোক হয়, বেনামাজি আর না হলে লোক দেখানো নামাজি। বেনামাজিদের জন্য যদি আল্লাহর ভয় থাকে, পরকালে বিশ্বাস থাকে, এই আয়াতই যথেষ্ট। আল্লাহ পাক কোরআনে কারীমের শত শত আয়াত নামাজ সম্পর্কে নাজেল না করে যদি একটি আয়াত নাজেল করতেন যে হে বেনামাজি, তোমাদেরকে কাল কিয়ামতে হাশরের মাঠে সেজদার জন্য ডাকা হবে, সেই দিন সেজদা করতে পারবে না, তখন জাহান্নামে চলে যেতে হবে, মৃত্যুক সাব্যস্ত হবে, যে মৃত্যুক মুসলিম। এই আয়াত যথেষ্ট ছিল তাদের হেদায়তের জন্য, যদি আল্লাহ বিশ্বাসী হয়, পরকালে বিশ্বাসী হয়, জবাবদেহি করতে হবে আল্লাহর সামনে, সেই দিন সেজদাই পড়তে হবে, সেজদা করতে পারবো না যদি দুনিয়ায় পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ি, এক ওয়াক্ত যদি ফজর ছাড়ি তবুও সেজদা করতে পারবো না, তখন জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক যেন বেনামাজিদেরকে হিদায়ত দান করেন। আল্লাহ পাক বলছেন ফাজারনি, এখন এই বেনামাজিদেরকে, এই কাফের বেদিনদেরকে, এই অপরাধীদেরকে আল্লাহ পাক বলছেন আমার জন্য ছেড়ে দাও হে নবী, তুমি তাদের পিছনে পড়িও না। তোমার কাজ হচ্ছে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দেওয়া, বাকি শাস্তি দেওয়া, কি করতে হবে এটা আমার জন্য ছেড়ে দাও, আমি আল্লাহ তাদেরকে দেখে নেব। ফাজারনি, আল্লাহ বলছেন আমাকে ছেড়ে দাও। ওমাই ইউকাযযিব বিহাযাল হাদিস, এবং এই বাণীকে, হাদিস মানে, হাদিস মানে বাণী, হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে বাণী, আল্লাহর বাণী কোরআনুল কারীম তাও হাদিস, আর রসুলের বাণীকে যাকে আমরা হাদিস বলি সেটাও হাদিস। তাহলে কোরআনে কারীমের এই আয়াতে কোরআনুল কারীমকে হাদিস বলা হলো। ওমাই ইউকাযযিব বিহাযাল হাদিস, এই হাদিসকে, এই বাণীকে মানে আমার বাণী কোরআনুল কারীমকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটি অথবা আটটি আয়াতে কোরআনে কারীমে কোরআনে কারীমকে কি বলেছেন, হাদিস বলেছেন, তার মধ্যে এটি একটি আয়াত। আর একটি আয়াত রয়েছে আল্লাহ নাজ্জাল আহসানাল হাদিস, আল্লাহ নাজ্জাল আহসানাল হাদিস সূরা জুমারে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। সর্বোত্তম হাদিস কি? কোরআনুল কারীম, তারপরে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি সূরা বলেছে ফাবি আই হাদিসিম বাদাহু ইয়ুমান, এই পারাতে আসবে, 29 পারাতে আসবে, ফাবি আই হাদিসিম বাদাহু ইয়ুমানুন, এই কোরআনের পরে, কোরআনকে বাদ দিয়ে আর কোন বাণী আছে, কোন হাদিস আছে তার প্রতি ঈমান নিয়ে আসবে। হাদিস আল্লাহ পাক, তাহলে কোরআনকে হাদিস বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং কোরআন এবং হাদিসের অনুসারীরাই হচ্ছে যারা দাবিতে শুধু নয়, কাজে কর্মে যারা আসহাবুল হাদিস, আহলুল হাদিস, কোরআন হাদিসের অনুসারী। ফাজারনি, আল্লাহ পাক বলছেন আমাকে ছেড়ে দাও এবং ওদেরকে ছেড়ে দাও। ওমাই ইউকাযযিব বিহাযাল হাদিস, এই বাণী কোরআনুল কারীমকে যারা মিথ্যা মনে করে। নামাজ কেন পড়েনি বলেন, নামাজ কেন পড়েনি? কোরআনে কারীমকে মিথ্যা মনে করেছে। কোরআনে কারীমকে যদি বিশ্বাস করত যে আল্লাহ পাক বলছেন তুমি যদি দুনিয়ায় সেজদা না করো, দুনিয়ায় যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ো, তো কাল কিয়ামতে তোমার এই পরিণাম হবে। আল্লাহ ফাকর বুলান কোরআনে কারীম আরেকটি আয়াতে বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামে যখন চলে যাবে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন, প্রথম উত্তর কি হবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে এরা কোরআন বিশ্বাস করে বেনামাজিরা না করে না? করে না। আল্লাহ পাক বলছেন ফাজারনি, আমাকে ছেড়ে দাও। আমা ইউকাযযিব বিহাযাল হাদিস, এই হাদিসকে, এই বাণীকে, কোরআনুল কারীমকে যারা মিথ্যা মনে করেছে, সে বেনামাজি হোক অথবা মুশরিক হোক, পত্তলিক হোক অথবা আর অন্য কোন পাপী হোক, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাদেরকে ক্রমে ক্রমে কি করব, পাকড়াও করব। ইস্তিদরাজ, ইস্তিদরাজ বলা হয় একটু অবসর দিয়ে দেওয়া, ঢিল দিয়ে দেওয়া আর তারপরে টান দেওয়া। যেমন বড় মাছ যদি আপনাদের বনশিতে লেগে যায়, জানেন না যারা মাছ শিকার করে, ছোট মাছ তো তাই করে দিলেন টানার উঠিয়ে, কিন্তু বড় মাছ থাকলে ওইভাবে টানা হয় না, রশি ছেড়ে দিয়েছেন, ও পালাতে চেষ্টা করবে, খুব লাফালাফি করবে, হ্যাঁ খুব লাফ দিবে, এদিক ওদিক করবে, মনে হচ্ছে ছেড়ে দিল। আর তারপরে ওই যেহেতু গিলে আছে বনশি, ক্লান্ত হয়ে গেছে, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা পরে ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে গেছে, আর পারছে না, তখন টান, সুতো টানা শুরু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে, বেদিনদেরকে, বেনামাজিদেরকে, পাপিষ্টদেরকে, হারাম খাওয়া লোকদেরকে, গুনাহগারদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন, এইভাবে তাদেরকে ক্রমে ক্রমে পাকড়াও করবেন, অবসর দেন, সানাস্তাদরে জহম, তাদেরকে অবসর দিয়ে ক্রমক্রমে পাকড়াও করবো, মিনহাইস, এমন ভাবে লায়া আলামুন যে তারা টেরই পাবে না, এমন করে আল্লাহ পাক ধরবেন যে টের পাবে না, যে আল্লাহ এরকম করে ধরে নেন, হঠাৎ করে এমন আপনার বিপদ আসলো যে ও ভাবতেও পারেনি যে আমার এরকম বিপদ আসতে পারে, হঠাৎ করে 30 বছর বয়সে 40 বছর বয়সে এমন হঠাৎ করে মত আসলো, ও ভাবছিল আমি 70 বছর বাঁচবো, আর আমি গাড়ি করব, বাড়ি করব, নারী করব, এই করব, সেই করব, আমার ছেলেকে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, বৈজ্ঞানিক করব, কত কি কল্পনা জল্পনা নিয়েছিল, সানাস্তাদের জহম মিনহাইসুলাই আলমন, এমন করে আমি রশি টেনে নেব যে টেরই পাবে না তারা। আল্লাহ পাক তারপর বলছেন উমলি লাহুম, আমি তাদেরকে ছাড় দিয়ে থাকি বা ঢিল দিয়ে থাকি, অবসর দিয়ে থাকি, আমলা ইউমলি আর আমহালা ইউমহেল দুটোর মানে একই হয়। কোরআনের সূরা তারেক আল বলছেন আমহিল হুম রুয়াইদা, মানে তাদেরকে অবসর দাও, এখানে উমলি লাহুম একই অর্থ, আমি তাদেরকে অবসর দিয়ে থাকি, ছেড়ে দিয়ে থাকি একটু। তারপরে আল্লাহ পাক ভুলে যান না, আল্লাহ পাক একেবারে চিরকালের জন্য ছেড়ে দেন না। ইন্না কাইদি মতিন, নিশ্চয় আমার কৌশল। আল্লাহ পাকের ক্ষেত্রে কায়দ মানে কৌশল বলবো, কায়দের অর্থ কৌশল হয়, কায়দের অর্থ ছলনা করাও হয়, কিন্তু ছলনা যেহেতু শব্দটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, সেই জন্য বিশেষ করে যারা খারাপ মানুষ, খারাপ ছলনা করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, সেই জন্য সেই ভাষা প্রয়োগ করা যাবে না। আরবির অর্থ অনেক সময় একাধিক অর্থ হয়, যেই সব অর্থটি আল্লাহ পাক রব্বুল আলামিনের শানের উপযোগী সেই শব্দ ব্যবহার করতে হবে। নিশ্চয় আমার কৌশল কি অত্যন্ত সূক্ষ্ম বা মজবুত, আল্লাহ পাকের কৌশল অত্যন্ত মজবুত। মতিন মানে মজবুত, মতিন মানে সূক্ষ্ম। আমরা দুনিয়ার অনেক কৌশল করি অনেকে, হ্যাঁ ভালো কৌশলও করি, খারাপ কৌশল করি, কৌশল আমাদের অনেক সময় সূক্ষ্ম হয় না, ঢিলা ফাসকা হয়ে যায়, যার ফলে টার্গেটে পৌঁছিতে পারেন না, তাই না? কৌশল করলেন অনেক কিছু বড় পদে পৌঁছার জন্য, কিন্তু কিছুই হইল না, কৌশল আমাদের সূক্ষ্ম না, মজবুতও না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশল, ইন্না কাইদি মতিন, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত মজবুত। আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিন মুসকালুন, আল্লাহ পাক বলছেন আচ্ছা এই কাফেররা, এই পত্তলিক মুশরিকরা, মক্কার কুরাইশরা, আরবের যারা বেদিন, তারা আপনার কথা শুনছে না কেন? আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান? কোনোদিন একটা পয়সা চেয়েছেন? যদি টাকা পয়সা চাওয়া হয়তো মিলাদিদের মতো, যে মিলাদ করে দেবো তোমার বাড়িতে, কিন্তু টাকা পয়সা দিতে এত টাকা দিতে হবে। আমাদের গ্রামে বিদাতি একটা মহল্লা আছে, বিদাতি মহল্লা, তো ওই বিদাতি মহল্লাতে রমজান মাসে কিছু বিদাতি মোল্লারা আসতো, আর আসার পরে বলতো যে তোমার মা মারা গেছে, মায়ের নামে খতম করে নাও একটা। ঠিক আছে হুজুর, কত লাগবে? বলছে বেশি লাগবে না, 300 টাকা, অনেক আগের কথা, 20 বছর আগের কথা বলছি, 300 টাকা লাগবে। তোমার বাবার নামে একটা খতম করো, কত লাগবে? 300। এই করে গ্রামে গ্রামে খতম কুড়াইতো, শুধু বাড়িতে বাড়িতে গিয়ে শুধু খতম কুড়াইতো, একটি খতম করবে না, খতম করতে পারবে নাকি? এত যদি বাড়ি বাড়ি খতম, আর তারপরে এই পেটের ব্যবসা কোরআন দিয়ে কোথায় আছে? ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, কোরআন পড়ে দেবো তোমার বাবার জন্য, মায়ের জন্য এত টাকা দিতে হবে, কোরআন পড়ে দেবো তোমার বাবা মায়ের জন্য এত টাকা দিতে হবে, ইসলামে কোথায় আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন আমতাস আলহম আজরা, তোমার বাড়ি মিলাদ করে দেবো, কিন্তু এই করতে হবে, সেই করতে হবে, এত টাকা দিতে হবে। আমতাস আলহম আজরা, আপনি কি তাদের কাছে পারিশ্রমিক কামনা করেন? পারিশ্রমিক চেয়েছেন? আল্লাহ সম্বোধন করছেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুতরাং বা ফলে তারা এই দেনায় ভারী হয়ে পড়েছে, যে তাদের কাছে পারিশ্রমিক চেয়েছেন, আর পারিশ্রমিক দিতে গিয়ে অনেক দেনা পাওনা হয়ে গেছে, এমনটা কি? মাগরামের একটি অর্থ হচ্ছে দেনা, কোনো কোনো অনুবাদকরা এই অর্থ করেছেন। আর মাগরাম মানে জরিমানা হয়, জরিমানা বুঝেন তো না, ফাইন, ওইখান থেকে গারামা, কিন্তু এই যে গারামা আজকাল লাগছে না, গারামা বুঝছেন তাহলে, এই গারামা থেকে মাগরাম, কেউ কেউ এই অনুবাদও করেছে। আপনি তাদের কাছে পারিশ্রমিক চেয়েছেন, এই পারিশ্রমিককে তারা মনে করেছে কোন ফাইন লাগিয়ে দিল আমাদের উপরে, হ্যাঁ ফাহম মিম মাগরাম মুসকান, সুতরাং তারা কি জরিমানায় তারা ভারী হয়ে পড়েছে, যে এত জরিমানা আমরা দিতে পারবো না। কোনোদিন কালে মা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে গিয়ে, নামাজের দাওয়াত দিতে গিয়ে, সৎপথের দাওয়াত দিতে গিয়ে তাদের কাছে একটি পয়সা চেয়েছেন, যে তারা ঋণী হয়ে গেছে, অথবা তাদেরকে মনে হচ্ছে যে আমাদের উপর ফাইন লাগিয়ে দেওয়া হয়েছে? না। আম ইনদাহুমুল গায়ব, এখানে আরেকটি কথা বলি, দেখবেন কোরআন সুন্নাহর প্রচারকরা পয়সার পিছনে ছোটে না। কোরআন সুন্নাহর প্রচারকরা কোনোদিন এই ধর্ম ব্যবসা করে না, নামাজের ব্যবসা আছে না, কোরআন খানি বগলে বগলে কোরআন নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কোরআন ব্যবসা আছে না, মিলাদের ব্যবসা আছে আর না তাবিজের ব্যবসা আছে, এগুলি সবগুলি হচ্ছে পেটের ব্যবসা ধর্মের নামে, তাই না? ধর্মকে ভেঙে খাওয়া সবগুলি বিদাতপন্থীরা করে, কোরআন সুন্নাহর আলেমরা এইসব ব্যবসায় নেই। মাদ্রাসার শিক্ষকতা যদি করে, মাদ্রাসা শিক্ষকতার ওপর পারিশ্রমিক, সে 8 ঘন্টা 6 ঘন্টা আপনার মাদ্রাসায় পড়াবে, তার জন্য সেই পারিশ্রমিক আজকে শুধু জায়েজ নয়, আগে থেকে আইম্মা কেরামরা জায়েজ করেছে, 1400 বছর আগে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে জায়েজ আছে। আর যদি বলেন যে তোমাকে পারিশ্রমিক দেবো না, তো ব্যবসা করবে, তাহলে আপনার না মাদ্রাসা চলবে না, আপনার আপনার দিনের খেদমত হবে। সুতরাং তার পেটের খরচই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম যখন খলিফা হইলেন, খলিফা যেদিন খলিফা হইলেন, ওই খলিফা হওয়ার পরে বিকেল বেলা গিয়ে হাটে গিয়ে মাল সামান নিয়ে হাজির, সুবহানাল্লাহ। দেশের শাসক খলিফাতুল মুসলমান কি দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, তিনি গিয়ে হাটে মাল সামান নিয়ে হাজির, বিকেলবেলা বিক্রি করতে হবে আর পেটের ভাত নিয়ে আসতে হবে। উমর রাজি আল্লাহ তালানহকে সাহাবিরা খবর দিলেন যে কেমন কথা হলো, খলিফাতুল মুসলিমিন, দেশ চালাবেন, আমাদের সমস্যার সমাধান করবেন সবকিছু। তখনকার যুগে এমন না যে এত এত ডিপার্টমেন্ট আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আলাদা, বিচার বিভাগ আলাদা, না, যিনি খলিফা তিনি কোথায় জিহাদ করতে হবে, দেশ কিভাবে শাসন করতে হবে, তারপরে বিচার কি করতে হবে, দণ্ডবিধান চালু করতে হবে, কার কি শাস্তি করতে হবে, কার কি সমস্যার সমাধান আছে, সবকিছুই আদালত তো তিনি, আর পার্লামেন্টও তিনি, সবকিছুই সবকিছুই তার হাতে। ওমর রাজি আল্লাহ তাআলা জানতে পারলেন যে তো ব্যবসা করতে চলে গেছেন, দৌড় দিয়ে গেলেন, আপনি ব্যবসা করছেন তো কেমন করে উম্মতের জাতির সমস্যার সমাধান কে করবে? বলে আমার ছেলে মেয়ে আছে, তারা তো অনাহারে আছে সারাদিন, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, আমাকে তো করতে হবে, সারাদিন অনাহারে আছে, তাদের জন্য কিছু নিয়ে যাবো, তাহলে তো তারা খাবে কিছু। ওমর রাজি আল্লাহ তাআলা সাহাবে কিরামদের সাথে আলোচনা করে, চলেন আপনি এক্ষুনি চলেন, আপনার ভাতার ব্যবস্থা করছি, খলিফাতুল মুসলিমিনের চলার মতো ভাতার ব্যবস্থা করা হলো। তিনি বললেন এতটাই যথেষ্ট আমার জন্য, এর বেশি আর লাগবে না। তাহলে বোঝা গেল যে যেই ব্যক্তির সময় আপনি কাজের সময়টা আপনি কোনো কাজে নিয়ে নেবেন, তাকে সেই কাজের সময়ের জন্য পারিশ্রমিক দেবেন, কিন্তু আপনার এত পারা কোরআন পড়ে দেবো, এতটা এত ঘন্টা বক্তব্য করে দেবো, এত পয়সা নেবো না, কিন্তু আপনি তার আট ঘন্টা দশ ঘন্টা নিয়ে নিচ্ছেন, আর যে কাজের সময় সকালবেলা কাজ করবেন না বিকালবেলা কাজ করবেন সেই সময়টা নিয়ে নিচ্ছেন, সেই ক্ষেত্রে তখন সেটা এই পারিশ্রমিক না যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে খবরদার এই কাজটা করবে না, বরং সাহাবে কেরামদের জামানা থেকে চলে আসছে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, সবচাইতে হকের যে পারিশ্রমিক নাও, নাই পারিশ্রমিক নাও, সেটি হচ্ছে কিতাবুল্লাহর, মানে কিতাবুল্লাহর প্রচার করে, কিতাবুল্লাহর শিক্ষা দিয়ে। কোরআনে কারিমের ওস্তাদ হাফেজ সাহেব কোরআনে কারিমে সেই হেফজ করাচ্ছেন, বলছেন না না আপনি কোরআনের হেফজ করাচ্ছেন, আপনি কেন পয়সা দিতে, কোরআন হেফজ করাবেন না, তাহলে ওনাকে বাজারে যেতে হবে, শিখতে কোনো ব্যবসা নিয়ে বসতে হবে, তাহলে কোরআন হাফেজ কোরআন কে হেফজ করাবে, কোরআনে তো শিখিয়ে পড়াবে, এই বিষয়টি আলাদা। আর তাবিজের ব্যবসা ওর জন্য ওই সময় দাও, কারণ এই এটা ইসলাম চালু করেনি। এই মিলাদের ব্যবসা, এই মাজারের ব্যবসা, তারপর আর কি ব্যবসা বললাম, কোরআন খানির ব্যবসা, বাড়িতে বাড়িতে কোরআন পড়িয়ে দেওয়া, হ্যাঁ কোরআন শিক্ষা দেওয়া আলাদা, আর কোরআন বাড়িতে পড়বে বক্সাবে ওটা আলাদা, দুটোতে আসমান জমিনের পার্থক্য আছে, দুটোকে এক করবেন না। কারণ অনেক লোক বিদাতিরা আপনাকে ভুল বোঝাবার চেষ্টা করে, যেমন মাদ্রাসায় পড়ে যখন পয়সা নিচ্ছে, তো যদি আমার বাড়িতে কোরআন পড়লো, কোরআন খানি করলো, বক্সালো, তাতে পয়সা নিল তো কি হলো, আর এটি হচ্ছে ইসলাম আর এটি হচ্ছে বিদাত। কোরআনের শিক্ষার প্রচার প্রসার করা, কোরআনের তালিম দেওয়া, সে হেফজ করায়, কার তফসিরি পড়ায়, কার তরজমাই পড়ায়, কার তজবিদি পড়ায়, কেরাতি পড়ায়, এটা হচ্ছে ইসলাম, ইসলামের খেদমত। আর এটা হচ্ছে পেটের খেদমত, যে আপনার বাড়ি পাঁচ পাড়া করে কোরআন পড়ে আমার পাঁচজন আছে, আর ছয় পাড়া করে পড়ে পাঁচ ছকে তিরিশ এক খতম হয়ে যায়, আমাদেরকে এত টাকা দিতে হবে, অথবা সন্ধ্যাবেলা তো বকশিস কিছু আসবে না, হলে একদিন বিনা বকশিসে একবার পড়িয়ে নেন আর তারপরে দেখেন ডেকে। তো আল্লাহ পাক রব্বুল্লাহ বলছেন যে তাদের কাছে কি পারিশ্রমিক আপনি চেয়েছেন, যে সেই পারিশ্রমিকের ভয়ে তারা একবারে এমন ভারাক্রান্ত হয়ে গেছে যে না ভাই ওই সবই নেই, আম ইনদাহুমুল গায়ব ফাহুম ইয়াক্তুবুন, অথবা তাদের কাছে কি গায়ব আছে, মানে অদৃশ্যের খবর আছে যা তারা লিখছে সেই জন্য জানে যে না মুহাম্মদ ভুল পথে আছে আর তারাই ঠিক পথে আছে, এমনটা কি? তাও না। কেন তাহলে তারা ইমান নিয়ে আসেন না, তাদের কাছে এক পয়সা চেয়েছেন না, তারা সত্যকে জানছে, বরং সত্য আপনি জানছেন, সত্য আপনি নিয়ে এসছেন, ওহি আপনার উপর নাযিল হয়েছে, তারপরেও কেন তারা ইমান নিয়ে আসছে না, তারপরেও কেন তারা আল্লাহর রাস্তায় আসছে না, তারপরেও কেন রাসূলের প্রতি বিশ্বাসী হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দান করছেন, কারণ মানুষ মেহনত করে যদি দেখে যে মেহনতের ফল দেখা যাচ্ছে না, অধৈর্য হওয়া এটা মানুষের প্রকৃতি, তাই না? অনেক মেহনত করে মেহনত করে মেহনত করলেন, লাভই হয় না, আপনার ভাইরা সব বেনামাজি আছে, অনেক বুঝালেন পারলেন না, তারপরে মনটা খারাপ হবে না? আল্লাহ বলছে মন খারাপ করিও না। আপনার গ্রামবাসী বেনামাজি, বেদিন, সুদখোর, শিরক বিদাতে লেগে আছে, কবর মাজার পূজারি, বুঝাইলেন না, আরো আপনার শত্রুতা করছে, আপনার কথা মানলই না, তাহলে মনটাও খারাপ হবে, আর মনে হবে যে আল্লাহ কি আমার আমার কথাতে মানে তাসির নেই, আমারই বলার ঠিক ভঙ্গিমা নেই, না এদের অন্তরে আল্লাহ একবারে শক্ত হয়ে গেছে, মনটা খারাপ হবে, অধৈর্য হবেন, অনেক সময় অধৈর্য হয়ে হয়তো অন্যায় আপনি লিপ্ত হয়ে যেতে পারেন, বাড়াবাড়ি করতে পারেন, আল্লাহ বলছেন না ফাসবির, এই আয়াতে আল্লাহ পাক বলছেন ফাসবির লি হুকমে রব্বিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা ঈমান নিয়ে আসুক আর না আসুক, আপনাকে পাগল মজনুন বলুক, আপনাকে কবি শায়ের বলুক, আপনাকে কাহেন জ্যোতিষী বলুক, আপনাকে যাই বলুক না কেন, ফাসবির লি হুকমে রব্বিকা, আপনার রবের ফয়সালার অপেক্ষায় আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ ফয়সালা করবেন, মীমাংসা আল্লাপাক করবেন। আল্লাহর চূড়ান্ত ফয়সালা দুনিয়াতে হয় না, চূড়ান্ত ফয়সালা আখেরাতে হবে। তবে দুনিয়াতেও আল্লাপাক ফয়সালা কিছুটা করলেও করেন। বদরে হক বাতিলের ফয়সালা হয়ে গেল, এই জন্য বদরের নাম হচ্ছে ইয়াউমুল ফুরকান, কোরআনে কেন আল্লাহ বলেছেন হক বাতিলের মাঝে পার্থক্য করে দিলেন। হ্যাঁ, বদরে মুসলমানের সংখ্যা কত ছিল? 313 জন। আর তাদের কাছে না এমন কোনো অস্ত্র আর না ঘোড়া, ঘোড়াই ছিল না, সব উটের পিঠে গিয়েছেন, হেঁটে হেঁটে গিয়েছেন, কমজোর অস্ত্র। আর কাফেরদের সংখ্যা 1000। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জনকে আল্লাহ রাস্তায় জাহান্নামে পৌঁছে দিয়ে আসলেন, আর 70 জনকে গ্রেফতারকে বন্দী করে নিয়ে আসলেন। আর্থিক অসচ্ছলতা ছিল, 70 জন বন্দীকে ছাড়ার বিনিময় নিয়ে সচ্ছলতা চলে আসলো, মাশাআল্লাহ অস্ত্র কেনার ব্যবস্থা হয়ে গেল। ইয়াউমুল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্য হয়ে গেল, যে দাদাগিরি ছিল নেতৃত্ব আর অহংকার যে কাফেরদের ছিল মক্কার, সব চুরমার হয়ে গেল। তো আল্লাহ পাক বলছেন ফাসবির লি হুকমি রাব্বিকা, আপনার রবের ফয়সালার অপেক্ষায় আপনি ধৈর্য ধারণ করুন। অনেক সময় ধৈর্য 1 বছর 2 বছর 5 বছর ধরতে হয়, তারপর আল্লাহ দুনিয়াতে ফয়সালা করে দেন। বাতিলপন্থী যারা ছিল, আপনার শত্রুতা যারা করেছিল, তারাই সর্বনাশ হইল, তারাই আল্লাহর আজাবে গ্রেফতার হইল, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু আপনার ধৈর্যের পরীক্ষা করছেন। সারা জিন্দগি আপনার চলে গেল ওই কাফের, ওই ফাসেক, ওই অপরাধী, ওই বিদাতি, ওই যারা আপনার শত্রুতা করেছিল, আপনি হকপন্থী, তারপরেও তারা হয়তো ওই দাদাগিরি করেই চলে গেল। আল্লাহ পাক তাদেরকে কবরে ধরবেন, আখেরাতে ধরবেন, সেটাকে ভুলে যেন না, সেটাকে আপনার মগজ থেকে উড়িয়ে দিয়েন না। আর ভাবিয়েন না যে আল্লাহ কোনোদিনই এদেরকে ধরলেন না, ধরবেন। বেশি আপনার ধৈর্যের পরীক্ষা করছেন, আর ওদেরকে আল্লাহ একটু বেশি ছাড় দিয়েছেন, কিন্তু অবশ্যই ধরবেন। অমা কানা রব্বুকা নাসি, আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ভুলে যাননি, ভুলে যায়নি কারো কথা। আপনি সৎ কাজ করেছেন, ভুলে যাননি আল্লাহ পাক রব্বুল আলমিন, আর তারা অসৎ করেছে, অন্যায় গিয়েছে, আল্লাহ পাক তাও ভুলে যাননি। তো আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি ধৈর্য ধারণ করুন, ওয়ালা তাকুন কা সাহেবুল হুদ, আপনি ওই মাছওয়ালা নবীর মতো হয়ে যেন না। ওয়ালা তাকুন কা সাহেবুল হুদ, হুদ মানে বড় মাছ, আর সামাক মানে ছোট মাছ। আপনার বলছে হুদ মানে মাছওয়ালা বলছেন, এখানে সামাক আসেনি, তাই না? সামাকটা বুঝেন না, সামাক মানে ছোট মাছ, বড় মাছ সবকে সামাক বলে, আর হুদ হয় বড় বড় মাছকে হুদ বলা, এই ছোট মাছকে আপনি হুদ বলবেন না। তো ইউনুস আলাইহিস সালামকে যেই মাছে গিলেছিল, মাছ বিরাট মাছ ছিল, এই জন্য তাকে মাছওয়ালা নবী বলা হয়েছে, যেহেতু মাছে তাকে গিলে নিয়েছিল। ওয়ালা তাকুন কা সাহেবুল হুদ, আপনি হয়ে যান না মাছওয়ালা নবীর মতো। তিনি কেমন হয়েছিলেন? হ্যাঁ, একটু অধৈর্য হয়ে গিয়েছিলেন, অধৈর্য হয়ে যাওয়া স্বাভাবিক, অধৈর্য হয়েছিলেন, কারণ এতদিন ধরে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কেউ কলেমা পড়তে চায় না, কেউ আল্লাহকে মানতে চায় না, কেউ রেসালাতে আখেরাতে পরকালে বিশ্বাসী হতে চায় না। অধৈর্য, একদিন রাগ করে ইউনুস আলাইহিস সালাম বললেন যে আল্লাহর আজাব কালকে তোমাদের উপর আসবে, আমি গেলাম, থাকবো না তোমাদের কাছে, আল্লাহর গজব আসবে তোমাদের উপর, আমি গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব ঠিকই এসছে, তারা কান্নাকাটি করা শুরু করেছে, গরু ছাগল নিয়ে, ছেলে মেয়ে শিশু সবকে নিয়ে মাঠে গিয়ে এত কান্নাকাটি শুরু করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও আমাদেরকে, ওই জাতি, কারণ আমাদের নবী যদিও বিশ্বাস করিনি কিন্তু আমরা বদমাইশি করেছি, উনি বলে গেছেন কথা সত্যি হবে, আর পরের দিন দেখছি যে আকাশ লাল হয়ে গেছে, এখন আগুন বর্ষিত হবে, আগুনের বর্ষণ হবে, আল্লাহ ধ্বংস করবে। দৌড়িয়ে গিয়ে মাঠে বাড়ি ঘর ছেড়ে নারী পুরুষ বাল বাচ্চা সবকে নিয়ে, গরু ছাগল সবকে নিয়ে একবারে, এমন কান্নাকাটি তাদের আল্লাপাকের দরবারে। আল্লাহ পাক একটি জাতির আজাব দেখিয়ে দেওয়ার পরে শুধু মাফ করেছেন, এই জাতি শুধু, ইউনুস আলাইহিস সালামের জাতি শুধু। কোরআনে কারিমে আল্লাহ পাক এই ঘটনাটি বয়ান করেছেন যে কোন জাতি আজাব দেখার পরে রেহাই পায়নি, ইল্লা কওমা ইউনুস আল্লাহ পাকের উপরে বয়ান করেছেন, শুধুমাত্র ইউনুস আলাইহিস সালামের জাতি সম্প্রদায়কে আল্লাহ পাক আজাবের কিছু অংশ দেখিয়ে দিয়ে, লক্ষণ দেখিয়ে দিয়ে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। লম্মা আমানু যখন তার ইমান নিয়েছিল, খুব কাটাকাটি করেছিল আল্লাহর সামনে, আল্লাহর তাতে হেকমত ছিল, একটি ঘটনা আল্লাহ দেখিয়ে, আল্লাহ ইচ্ছা করলে আজাব দেখিও আল্লাহ পাক আজাব দূর করে দিতে পারেন, আল্লাহ একটি ঘটনা দেখিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে যে আজাব দেখিয়ে দিয়ে অদৃশ্য থাকলো না, দৃশ্য হয়ে গেল, দেখিয়ে দিয়ে আল্লাহ আর মাফ করবেন না, এতদিন তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম আর সুযোগ নেই। এই জন্য কোনো জাতিকে আল্লাহ পাক মাফ করেননি, আজাব চলে এসছে চলে এসছে। ইউনুস আলাইহিস সালাম রাগ করে চলে গেলেন, যাওয়ার পরে সমুদ্রে পানি জাহাজে চাপলেন, পানি জাহাজে প্যাসেঞ্জার সংখ্যা খুব বেশি হয়ে গেল, প্যাসেঞ্জার সংখ্যা যখন খুব বেশি হয়ে গেল ছেড়ে চলে, কিনারা ছেড়ে কিন্তু চলে গেছে সমুদ্রের ভিতরে, এখন ডুবো অবস্থায় পানি জাহাজ ডুবে যাবে, কি করতে হবে? তাহলে উপায় নেই, ফিরে যেতে যেতে ডুবে যেতে পারি, ওইদিকে ওই কেনারে যেতে যেতে ডুবে যেতে পারি, কি করতে হবে? তাহলে আলোচনা হলো যে এখন ফেলে দিতে হবে, কিছু লোককে ফেলে দিতে হবে, হ্যাঁ, দিয়ে হালকা করতে হবে, পানি জাহাজ হালকা করতে হবে। এটা হচ্ছে সত্য ঘটনা। আমাদের দেশে ইউনুস আলাইহিস সালামের ঘটনা তো বাড়াবাড়ি খুব আছে, কেসাসুল আম্বিয়ার নামে কিতাবে অনেক ভুল কথাবার্তা আছে। তখনকার জামানা ছিল যে এই যে করা যেটাকে আপনারা আজকালকার ভাষায় লটারি করা বলেন, মানে নাম লিখে দেখা যায় কার নাম উঠছে, ফেলবো তো কাকে ফেলবো, কাকে অপরাধী মনে করবো, সবাই তো টাকা পয়সা দিয়ে উঠেছে, ভাড়া দিয়ে উঠেছে, কাকে ফেলবো? আচ্ছা ঠিক আছে, কোরা করা হোক, মানে গুলি মাঠ, কার নামে আসছে, কার নাম উঠছে। যতবার উঠায় ইউনুস আলাইহিস সালাম, সবচাইতে সৎলোক তাঁরই নাম উঠে। একবার গেলে এত সৎলোক, এত আল্লাহওয়ালা লোক, এত সুন্দর নুরানি চেহারা, এই লোকটিকে ফেলবো? না না না, আরেকবার করা হোক, আরেকবার করা হোক, তিনবার করে হয়ে যাচ্ছে। ইউনুস সালাম বুঝতে পারলেন যে আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে। ইউনুস আলাইহিস সালাম নিজেই বললেন, তারা ফেলতে চায় না, বলছেন না না আমি ঝাঁপ দিচ্ছি, আল্লাহ বলছেন আমাকেই পড়তে হবে, ঝাঁপ দিয়ে দিলেন। আল্লাহ আকবার, প্রস্তুত হয়ে আছে মাছ, মাছ আল্লাহর আদেশে আল্লাহর এলহামে প্রস্তুত হয়ে আছে, গিলে ফেললো। ফালতাকামাহুল হুত, কোরআনে আল্লাহ পাক অন্য আয়াত বলছে ফালতাকামাহুল হুত, লোকমা বানিয়ে নিল, এক লোকমাতে গিলে নিল, লোকমা মানে একবার গিলা, তাই না? ফালতাকামাহুল হুত, এত বড় মাছ যে একবারে এত বড় মানুষকে লোকমা বানিয়ে নিল, এক লোকমাতে গিলে ফেলল। আল্লাহু আকবার। ওহ মলিম, ওই অবস্থাতেই তিনি পড়ে থাকলেন মাছের পেটে, মাছের পেটে দোয়া করেছিলেন, কি দোয়া? আল্লাহ পাক রব্বুল কোরআন কার বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, তিনি যদি তাসবিহ না পাঠ করতেন, তাসবির সাথে যে তব ইস্তিগফার করেছিলেন সেটা যদি না পাঠ করতেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটেই থেকে যেতেন, আর মাছ তাকে হজমও করতে পারত না আল্লাহর কুদরতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুয়ার কথা উল্লেখ করেছেন আরেকটি আয়াতে, ওয়াজান্নুনে, নুন মানে মাছ, ওয়াজান্নু মাছওয়ালা নবীর কথা স্মরণ করো, ইজাহাবা মুগাযবান, যখন রাগ করে চলে, আল্লাহ রাগ করার কথা উল্লেখ করেছেন, তাইলে রেগে গ্রাম ছেড়ে দিয়ে চলে গেছিলেন, ইজাহাবা মগাজ ফাজান্না আল্লাহ নাকদের আলাইহি, তিনি ভাবলেন যে আল্লাহ পাক তার রাস্তাকে সংকীর্ণ করবেন না, রাগ করে নবী যখন চলেই গেছে আমি তো আল্লাহ পাক আমাকে মানে নিরাপদ জায়গায় নিয়ে চলেই যাবেন, এ কথা ভেবেছিলেন। এর মানে এই নাই, নাকদেরা মানে অনেকে তর্জমা করে যে আমি তাকে ধরতে পারবো না, তাহলে কি নবীর সন্দেহ ছিল যে আল্লাহ ধরতে পারবেন না? না, এই জন্য নাকদেরা মানে নদাইয়েকা, নাকদেরা মানে আল্লাহর কুদরত নাই, এ কথা নাই, কাদারা একদরও মানে কুদরত হয় আর কাদার একদর মানে সংকুচিত করা, আল্লাহ পাক যার পরীক্ষা করেন, ফাকাদার আলী রিজকাহু, তার রিজিক আল্লাহ কি করে দেন, সংকুচিত, সূরাতুল ফাজির আছে, তার কাদার মানে সংকুচিত করা হয়। তো ফানাদা ফি যুলমাত, তারপরে তিনি যখন মাছের পিঠে চলে গেলেন, ডাক দিলেন আল্লাহকে, ফি যুলমাত, কয়েক অন্ধকারে, যুলমাত বহু বচন আল্লাহ বলছেন, অন্ধকারে ডাক দিলেন, কি বলে? তারপরে নিজের অপরাধ ভুল ভ্রান্তির অঙ্গীকার করা, নিজে নতি স্বীকার করা, আল্লাহর সামনে খুশু খুশু বিনয়ী হওয়া, তা প্রকাশ করলেন, ইন্নি কুনতু মিনাল জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি ভুল করেছি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন, বললেন যে আল্লাহ তুমি মাফ করে দাও, হ্যাঁ আল্লাহ তুমি মাছের পেট থেকে বের করে দাও, আল্লাহ তুমি আমার আমাকে উদ্ধার করো, বললেন কি না, কিন্তু আল্লাহ অন্তর্জামি। দেখেন দুয়ার আদব তাহলে কত সুন্দর, আপনার কোনো কিছু চাইতে হবে তাহলে এইরকম প্রশংসামূলক, আল্লাহ তোমার ছাড়া কেউ মাবুদ নেই, তোমার ছাড়া আমাকে উদ্ধারকারী কেউ নেই, লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া আমার কেউ উপাস্য নেই, তোমার ছাড়া কেউ দোয়া শোনার নেই, তোমার ছাড়া কেউ আমাকে উদ্ধার করার নেই, লা ইলাহা ইল্লা আনতা, তুমি একমাত্র মাবুদ, আমার না কোনো পীর আছে, না ওলি আছে, না কেউ নবী আছে, না কেউ ফেরেশতা আছে, জিবরাইল আছে, কেউ আমাকে উদ্ধার করতে পারে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এবং সমস্ত ত্রুটি থেকে তুমি মুক্ত, তুমি সর্বশক্তিমান, তুমি একমাত্র উদ্ধার করতে পারো, আর সবাই ত্রুটিযুক্ত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, এখন তোমার রহমত চাই। ইশারা ইঙ্গিতে আল্লাহ তোমার রহমত চাই, উদ্ধার কামনা করি। আল্লাহ পাক ওই আয়াতে যে আয়াত এর আগে শুনেন, এই দোয়া যদি না করতেন তিনি তাহলে কিয়ামত পর্যন্ত লালা বেসাফি বাতনি মাছের পেটেই তিনি থেকে যেতেন। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ জানে আমাদের দেশে এরকম কিসাতে তো 40 দিনের কথা আছে নাকি না কথা, হ্যাঁ এগুলি কথা ইসরায়েলি রেওয়ায়ত, এগুলির আস্থা ভরসা করার দরকার নেই, আল্লাহ ভালো জানে কয়দিন ছিলেন না কয় ঘন্টা ছিলেন, এক কথায় ছিলেন মাছের পেটে। বলছেন ওয়ালা তাকুন কা সাহেবুল হুত, আপনি মাছওয়ালা নবীর মতো হয়ে যান, ইজ নাদা যখন তিনি আল্লাহকে ডেকেছিলেন, ওয়াহুয়া মাকজুম এবং তিনি অত্যন্ত দুঃখ এবং চিন্তায় ছিলেন, চিন্তিত অবস্থায় ছিলেন, দুঃখের অবস্থায় ছিলেন, মাকজুম মাছের পেটে। আল্লাহ জুলুমাত বলেছেন অনেক অন্ধকারে, কিসের অন্ধকারে তিনি ছিলেন, তিন অন্ধকারের কথা বলা হয়েছে তাফসিরে, এক হচ্ছে রাতের অন্ধকার রাতের সময় ছিল, আর এক অন্ধকার হচ্ছে পানির অন্ধকার, আর এক অন্ধকার হচ্ছে মাছের পেটের অন্ধকার, জুলুমাত মাছের পেটে অন্ধকারেও আল্লাহকে ভুলেননি, আল্লাহকে ডাকছেন। লাউলা আনতা দারা কহ নিয়ামত মির রব্বি, আল্লাহ বলছেন যে তার রবের নিয়ামত যদি তাকে না পেত না স্পর্শ করত, আল্লাহ যদি তার উপর রহমত না করতেন, লানবেজা বিল আরায়ে, তাহলে তাকে মরুভূমিতে নিক্ষেপ করে দেওয়া হইতো, ওয়াহুয়া মাজমুম এবং তিনি লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকতেন, কেউ খোঁজ খবর রাখত না, মরুভূমিতে রোদে পড়ে থেকেই তিনি ধ্বংস হয়ে যেতেন, মরে যেতেন ওই অবস্থায়, নিস্তেজ অবস্থায় মাছের পেট থেকে রুগ্ন অবস্থায় যদি রোদে পড়ে থাকতেন তাহলে কি হইতো, মরে যেতেন না, মরে যেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গায় ফেললেন যেখানে একটা গাছ, সাজারাতাম ওয়ামবাতনা আলাইহি সাজারাতাম মিন ইয়াকতিন, আল্লাহ পাক আরেকটি আয়াতে বলেছেন একটা গাছ ওখানে জন্মে গেল, কিসের গাছ, ইয়াকতিন, কেউ কেউ বলেছে লাউয়ের গাছ, কদুর গাছ, হ্যাঁ সেই গাছের এমন ছায়া হয়ে গেল, ওই ছায়াতে রুগ্ন অবস্থায় পড়ে থেকে সুস্থ হয়ে গেল, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুস্থ করলেন। ফাজতাবাহু রব্বহু, কেউ ভাবতে পারে যে মাছের পেটে চলে গেছেন, আরে আমরা কেউ যদি জেলে একজন যায় নিশ্চয় অপরাধী আছে, এমনি জেলে গেছে নাকি তাই না, আর মাছের পেটে যদি চলে যায় তাহলে কত বড় অপরাধী মানুষ মনে করতে পারে তাই না, জেল থেকে যদি কেউ ভালো মানুষ হয়ে আসে তারপরও বিশ্বাস করতে চায় না আমাদের সমাজে, হ্যাঁ ঠিক না, ও হয়েছে কোনো গরজে হয়তো হয়েছে, আমরা জেলে বক্তব্য করতে যাই তো অনেকে যারা ফাসেক লোক ভালো মানুষ, কেউ যদি জেলে হয়ে যায় তওবা করে ওর সম্পর্কে ক্রিটিসাইজ করে মন্তব্য করে, ও সাজা হালকা করার জন্য এরকম হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, তুমি অন্তর দেখেছো যে সাজা হালকা করার জন্য না আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে, আল্লাহ তো তাকে তওবার তৌফিক দিয়েছে হয়তো। তো কেউ ভাবতে পারে যে ইউনুস আলাইহিসসালাম হয়তো আল্লাহ পাকের খুব মানে নাফরমান বান্দা হয়ে গেলেন, না না, আল্লাহ পাক তাই বলছেন ফাজতাবাহু রব্বহু, তাই তার রব তাকে আবার মনোনীত করলেন, মনোনীত কাকে করে, শ্রেষ্ঠ বান্দাকে মনোনীত করলেন, ফাজাআলাহু মিনাস সালেহিন, এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে দিলেন, সালেহিন নেক লোকদের আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত করে দিলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার কুরাইশ এবং আরব কাফেরদের বদ চরিত্রের কথা, তারা তো কথার দ্বারা কষ্ট দিত, এমনকি চোখের দ্বারাও তারা কষ্ট দিত, কথার দ্বারা কষ্ট দিত, বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে, কেউ বলতো পাগল মোহাম্মদ, কেউ বলতে এই তো কবি, কেউ বলতো যে এই তো গণক, হ্যাঁ কেউ বলতো এই জাদুকর সাহের, এ তো জাদুকর, জাদু করে দিচ্ছে আমাদের উপর, কার স্ত্রী মুসলমান হয়ে যাবে ওর স্ত্রীকে জাদু করে দিয়েছে, কেউ স্ত্রী ছেড়ে দিয়ে এত ভালোবাসতো স্ত্রীকে, স্ত্রী ছেড়ে দিয়ে স্ত্রী মুসলমান হতে চায় না, ও স্বামী মুসলমান হয়েছে, তার মানে তার স্বামীকে জাদু করে দিচ্ছে, আরে বাপ মা সব ঠিক আছে দুজনে কেউ মুসলমান হয়নি, আর ছেলে যুবক 12 বছর 13 বছরের ছেলে মুসলমান হয়ে যাচ্ছে, তার মানে ছেলেকে জাদু করে দিয়েছে, ওর মেয়েকে জাদু করে দিয়েছে, জাদুর ব্যাখ্যা এইভাবে তারা করতো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জাদুকর বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাকে কথার দ্বারাও তারা কষ্ট দিয়ে থাকে এবং চোখের দ্বারাও তোমাকে ধ্বংস করে দিতে চায়, বদনজর, বদনজর হিংসাই, শত্রুতাই, বিদ্বেষে তারা বদনজর লাগাবার চেষ্টা করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই আল্লাহ পাক বলছেন ওয়াই ইয়াকাদুল লাযিনা কাফারু, কাফেররা মনে হচ্ছে যে লাইউযলিকুনাকা বিআবসারিহিম, তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আছাড় দিয়ে ফেলে দেবে, এমন খারাপ নজরে দেখে শত্রুতার নজরে যে তোমাকে এই বদনজর লাগিয়ে মেরে ফেলে দেবে, বদনজর সত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল আইনু হাক্কুন, বদনজর লাগা হচ্ছে সত্য, বিশেষ করে নজরে যদি হিংসা থাকে, শত্রুতা বিদ্বেষ থাকে, আরে ই আমার শত্রু আর এর এত সুন্দর ছেলে রে, ই আমার শত্রু আর এর এত সুন্দর গাড়ি কিনতে পেরেছে রে, বদনজর লেগে যাবে। আইল আইন ও হাক্কুন, হাদিসগুলি শোনাবো যদি সময় থাকে তো তরজমাটা শেষ করি। এটি হচ্ছে শেষ আয়াত বা তার পরেরটি। আল্লাহ পাক রব্বুল বলছেন যে কাফেররা মনে হচ্ছে তোমাকে কি করবে, লায়ুজ লেকুনাকা বিআবসারহিম, তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছাড় দিয়ে ফেলে দেবে। মানে এত খারাপ নজরে দেখে, হিংসার নজরে, বিদ্বেষ শত্রুতার নজরে, যে বদনজর লাগিয়ে আছাড় দিয়ে ফেলে দেবে, মানে মেরে দেবে। কিন্তু আল্লাহ পাক হেফাজত করলে মারে কি? লাম্মা সামেউ যিকরা, যখন তারা উপদেশ শুনতো, মানে কোরআনের কথা শুনতো, তখন এত শত্রুতার নজরে দেখতো যে মনে হচ্ছে বদনজর লাগিয়ে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়াকুলুনা, এবং তারা বলতো ইন্নাহু লামাজনুন, এই মুহাম্মদ হচ্ছে পাগল, পাগল পাগলামি করছে। কেউ বিশ্বাস করবে পাগল এই ধরনের কথা বলতে পারে? এত সুন্দর ভাষা, আর এত সুন্দর ভাষার অলংকার, আর এত সুন্দর কথা, যাতে দুনিয়ার জ্ঞান রয়েছে, যাতে দিনের জ্ঞান রয়েছে, পরকালের জ্ঞান রয়েছে, যাতে মানুষের চরিত্র গঠন রয়েছে, মানুষের মতো মানুষ গড়ে তোলার শিক্ষা রয়েছে, সেগুলি কি পাগলের দ্বারা কথা হইতে পারে? ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আল্লাহ পাক বলছেন এই কোরআনুল করিম যা তুমি পড়ে শোনাচ্ছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো সারা বিশ্বজগতের জন্য উপদেশ, বিশ্বজগতের জন্য উপদেশ, শুধু মক্কার লোকেদের জন্য না, সারা বিশ্ব জাহানের জন্য উপদেশ। আর এ কি পাগলের পক্ষ থেকে হইতে পারে? সারা বিশ্ব জাহানের জন্য উপদেশ পেশ করবে, তা কখনো হইতে পারে না। সুতরাং তাদের কথার দিকে ভ্রুক্ষেপ করিও না, ধৈর্য ধারণ করো, এবং তাদের পরিণাম তারা অবশ্যই পাবে, আল্লাহ পাক তাদের শাস্তি অবশ্যই দেবেন, তাদেরকে অবসর দান করছেন, যেমন আগের আয়াতগুলিতে বলা হইল। এই বদনজর সম্পর্কে দুই একটি হাদিস শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিস বলছেন আল আইনু হাক্কুন, মুসলিম শরীফের হাদিস, বদনজর লাগা হচ্ছে সত্য। অনেকে বদনজর স্বীকার করে, আবার নজর কেমন করে লেগে যেতে পারে? না না না, এগুলো উদ্ভট কথাবার্তা না। নবী সাল্লাম হক বলেছেন, সুতরাং হক আমরা টের পাই আর না পাই, বা বুঝতে পারি বা দেখতে পারি, মানে অনুভব করতে পারি আর না পারি। ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কাদারা, কোনো বস্তু যদি তকদিরকে অতিক্রম করতে পারত, মানে তকদিরকে, তাহলে কোনো কিছু অতিক্রম করতে পারবে না, কারণ আল্লাহ সব জানেন। বদনজর লাগবে, কখন লাগবে, কার লাগবে, কাকে লাগবে, তাও আল্লাহ জানেন না, জানেন না ভবিষ্যতে লাগবে, কোন হাজার সালে কত সালে লাগবে, তাও আল্লাহ পাক জানেন। সুতরাং সেটাও তকদিরে লেখা আছে, সেজন্য তকদির পাল্টিয়ে যাবেন না। এমন নয় যে বদনজর লেগেছে মানে আপনার তকদিরটা খারাপ হয়েছে, ভালো ছিল আসলে, হ্যাঁ আল্লাহর লহে মাহফুজে ভালো ছিল আর খারাপ হয়েছে, এমন না। আল্লাহ জানেন যে অমুক সালে, অমুক মাসে, অমুক তারিখে কোন দুশ্মনের, শত্রুর বা হিংসুকের বদনজর লাগবে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যদি কোনো কিছু তকদিরকে অতিক্রম করতে পারত, সাবাকাতিল আইন, তাহলে এই বদনজর তকদিরকে পার করে যেত। মানে একজনের বয়স হয়তো 60 বছর আছে, আর বদনজর লাগিয়ে তাকে 30 বছরে মেরে দিতে পারে, 40 মেরে দিতে পারে, কিন্তু না, এটা হইতে পারে না কোনোদিন। সেটাও তকদিরে, বদনজর লেগে যাওয়াটাও, সেটাও আল্লাহ পাকের তকদিরে লেখা আছে, কারণ আল্লাহ পাক ভবিষ্যৎ সব কিছু জানেন। ওয়াইজা উক্তুসিল তুম ফাকসেলু, আর তোমাদেরকে যদি গোসল করতে বলা হয় তো গোসল করে নিও। কি অর্থ? অর্থের ব্যাখ্যা করতে হবে। যদি জানা যায় যে কোন ব্যক্তির বদনজর লেগেছে, একটা লোক হঠাৎ করে, একটা ছেলে হঠাৎ করে বেহুশে পড়ে গেল। বেহুশে কেন পড়লো? দেখুন তো আশেপাশে, বলছে এই লোকটা এখান দিয়ে এক্ষুনি গেল, তাহলে বোঝা যাচ্ছে এই লোকটার, ছেলেটা দেখতে সুন্দর, আর এই লোকের বদনজর লেগেছে। তাহলে ওই লোককে বলা হোক যে এই শোনো, তুমি এসো গোসল করো, গোসল করে শরীরের যে পানিগুলি পড়বে, হ্যাঁ গোসল করা পানি, সেই পানিগুলো দিতে হবে, বা সেই পানিগুলি দিয়ে গোসল দিতে হবে ওই ব্যক্তিকে, বা ওই ছেলেকে, বা ওই বস্তুকে ধুইতে হবে যেই বস্তু বা যেই ব্যক্তির ওপর বদনজর লেগেছে। তাহলে ইনশাআল্লাহ তাআলা সে বদনজরের যে প্রতিক্রিয়া, খারাপ প্রতিক্রিয়া হয়েছে, তা দূর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এছাড়া বদনজর থেকে, এখনো বদনজর লাগেনি কিন্তু বদনজর থেকে অগ্রিম বেঁচে থাকার উপায়, এ সম্পর্কে এটা জানা জরুরি বেশি, তাই না? বদনজর হয়তো অনেকেই আছেন, অধিকাংশ আমরা আছি যে হয়তো সারা জীবন লাগেনি, কিন্তু লেগে যাওয়ার যে আশঙ্কা আছে তাতে থেকে রক্ষার কি উপায়? এই ক্ষেত্রে যখনই আপনি বেরোবেন আপনার ভালো কোনো কিছু নিয়ে, অথবা ভালো ছেলে মেয়েকে নিয়ে, সুন্দর ছেলে মেয়ে, বা লোকের দৃষ্টি পড়তে পারে, হ্যাঁ কেউ হিংসা করতে পারে, অথবা কারো নজরই খারাপ আছে, লেগে যেত, হিংসা করে না, তারপরে লেগে যেতে পারে, গাড়ি, নতুন গাড়ি নিয়ে বেরোচ্ছেন, তাহলে দোয়া পড়ে নেন, ইত্যাদি ইত্যাদি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া পড়তেন, সেই দোয়া আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু সাইদ খুদরি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাআউযু মিন আয়ুনিল জান্নি ওয়া আয়ুনিল ইনস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আউযুবিল্লাহ মিন আইনিল জিন্নে ওয়া আইনিল ইনসে, আল্লাহ তুমি তোমার আশ্রয় গ্রহণ করছি, তোমার আশ্রয় কামনা করছি জিনের বদনজর থেকে, মানুষের বদনজর থেকে, এরকম করে বলতেন। ফালাম্মা নাযালাতিল মুআওয়াযাতান, যখন এই মুআওয়াযাতাইন সূরা, মুআওয়াযাতাইন কোন সূরা বলা হয়, সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটো যখন নাজিল হয়ে গেল, আখাযা বিহিমা, এই দুটির উপর আমল করা শুরু করলেন, ওয়া তারাকা মা সিওয়া যালিকা, এই তখন আউযুবিল্লাহ মিনাল জিন্নি মিন আইনিল জিন্নি মিন আইনিল ইনসে এসব বলা ছেড়ে দিয়ে কোরআনে কারীমের এই দুই সূরা পাঠ করতেন। তাহলে আপনি পড়বেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এইভাবে আপনি বদনজর থেকে বাঁচার জন্য আপনি ব্যবস্থা নেবেন নিজে অথবা নিজের ছেলে মেয়েদেরকে। ছেলে মেয়েরা হলে ফুঁক দিয়ে নেবেন, সূরা নাস ফালাক পড়ে ফুঁক দিয়ে নেবেন। এছাড়া সূরা ইখলাস রয়েছে, আরেকটি দোয়া রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, আইনে যে বদনজর আইনের কথা রয়েছে, নিজের জন্য নিজের আত্মরক্ষার জন্য হলে আউযু বিলে পড়বেন, আর যদি ছেলে মেয়েদের আত্মরক্ষার জন্য যদি হয় ওদের হেফাজতের জন্য, তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ওয়াইজু কুমা বিকালিমাতিল্লাহি তাম্মা, দুইজন ছিল সেই জন্য, যদি আপনার ছেলে মেয়ে দুইয়ের বেশি থাকে তো কম বলবেন, ওয়াইজু কুম বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শায়তানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়াগুলি হিসনুল মুসলিম বা দোয়ার কিতাবগুলিতে আছে, মুখস্থ করে নেবেন আর এগুলির উপর আমল করার চেষ্টা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বদনজর থেকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন, তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার এবং আখিরাতের অনিষ্ট থেকে যেন বাঁচিয়ে রাখেন। আমিন রাব্বাল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যদি এই জন্য রাখে যে এগুলো বদনজর থেকে বাঁচাবে তাহলে জায়েজ নয় এগুলো, এগুলো যা হ্যাঁ, কিন্তু কিন্তু অনেক সময় রাখে যে এটা দেখলে তাহলে বাদুড় মনে করে যে একটা মানুষই দাঁড়িয়ে আছে বলে পালাবে, তাহলে জায়েজ আছে, নিয়তের নির্ভর করছে, কারণ ওটাকে মনে করলেন যে এর মধ্যে আত্মরক্ষা আছে, আত্মরক্ষা না, পাখি দেখলে অথবা বাদুড় দেখলে ভাববে যে একটা লোক দাঁড়িয়ে আছে, মানুষ দাঁড়িয়ে আছে, তখন পালিয়ে যাবে, ঠিক না, এইরকম যদি হয়তো জায়েজ আছে, কারণ এটা দুনিয়াবিদ তদ্ভিদ, পার্থিব তদ্ভিদ। আর যেটাকে মনে করছে যে না কালো হাঁড়ি দিয়ে রাখবো অথবা আর কিছু দিয়ে রাখবো যেটাতে বদনজর লাগবে না, তাহলে এটা তাহলে পার্থিব মানে যে ব্যবস্থা ওইরকম কিছু না, এটা হচ্ছে তাহলে এমন কিছু যেটা ধর্মীয় ব্যাপার সবার হয়ে যাচ্ছে, আর যেই ধর্মীয় ব্যাপার আল্লাহ বলেনি রসুল বলেনি, সুতরাং এটি বিদাত, বরং শিরকে পৌঁছিতে পারে এগুলো, এগুলোই সুতরাং আর আর ওই জমির উপরে পড়বে না, না জায়েজ নাই, এগুলো বিদাত, কারণ এগুলো তদবির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তদবির যেগুলো বলেছেন দোয়া পড়া, সূরা পড়া ইত্যাদি যে দোয়াগুলি পড়া আছে সেগুলি পড়া, এমনকি দোয়া তাবিজ ঝুলিয়ে রাখা গাছে, এগুলো জায়েজ নাই। আমার কাছে আমার গ্রামবাসীর আমের গাছ আমার দেশে খুব বেশি, তার লিচুর গাছ, লিচুর গাছ আমের গাছে লিখার জন্য ওই নকশা সূরা মরিয়মের নকশা ঝুলেই তো, তো এইসব বিদাত আমাদের দেশে আছে, তাবিজ ঝুলানো শিরক, শুধু বিদাতই নয় সব জায়েজ না। আপনি যখন আপনার বাগানে যাবেন অথবা ফসলের জমিতে যাবেন তখন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন যখনই ঢুকবেন, আর ওই দোয়াগুলি পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা, যে দোয়াগুলি আছে, সূরা নাস ফালাক পড়বেন, সূরা নাস ফালাক তো সকলের মুখস্থ আছে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এতে বদনজর থেকে পানা চাওয়া হয়েছে, এই আয়াতের অংশটুকুর তাফসীরই হচ্ছে হিংসুকের হিংসা থেকে যখন যখন আল্লাহ হিংসা করে বাঁচাও, আর এই চোখ হচ্ছে হিংসুক, যার বদনজর লেগে যায় হিংসুক চোখ, বুঝা গেছে, আয়াতুল কুরসি পড়া হাদিস নাই, তবে আয়াতুল কুরসি অনেক কাজে লাগে, আয়াতুল কুরসি কোরআনি আয়াত পড়তে পারেন ইনশাআল্লাহ, তবে সূরা নাস ফালাক ইখলাস এই পড়ে ভাই জিজ্ঞাসা করছেন যে সবাই তো দাবি করছি কুল্লু হিজবিন বিমাল্লা দহিম ফারেহুন, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, প্রত্যেক দল নিজ নিজের মতবাদ নিয়ে খুব খুশি, খুব আমোদ ফুর্তিতে আছে, আমরাই ঠিক পথে আছি। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিক নির্দেশনা দিয়েছেন যে তা ধরে থাকলে পথভ্রষ্ট হবে না, তা হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে যা করবেন করবেন না কোরআন এবং হাদিসের দলিল খুঁজবেন, আমা আতাকুমুর রাসূল ফাখুজুহু, নবী সাল্লাম যা দিয়েছেন তা নাও, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কোরআন দিয়েছেন কোরআন থেকে দলিল খুঁজেন, কোরআনে কোন জায়গায় কবর মাজার পূজা আছে এখান থেকে শুরু করি, যদি কবর পাকা করা আছে, বরং আপনাদেরকে বারবার ওই হাদিস বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে, লানাতুল্লাহ আলাল ইহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহ লানত, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, এই জন্য তাদের অভিশাপ হয়েছে যে তারা নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছিল, পাকা করে ঘর তৈরি করে হ্যাঁ তার সেখানে পূজা শুরু করেছে। এইভাবে নবী সাল্লাম উঁচা কবরকে বরাবর করে দিতে বলে, সমতল করে দিতে বলেছে নবী সাল্লামের হুকুম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কোরআনে কারিমে তাওহীদ ছাড়া শিরক নেই, কোরআনে কারিমে নবীর তরিকা ছাড়া অন্য তরিকায় যারা চলবে তাদেরকে জাহান্নামের সংবাদ দেওয়া হয়েছে। ওমা ইয়াশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পর রসুলের রাস্তা ছেড়ে দিয়ে বলে আমাদের বড়রা করেছে, আমাদের এত বড় হুজুররা জানে না, অথচ নবীর হাদিস পেশ করা হচ্ছে। নবীর হাদিস পেশ করা হলে মানতে রাজি না, কিন্তু যদি বলেন আমাদের অমুক হুজুরের অমুক পীরের কিতাবে আছে সব বন্ধ হয়ে মানবে, তাহলে এটাই কি হক? আল্লাপাক বিবেক বিবেচনা করার শক্তি দিয়েছেন, তা দিয়ে যাচাই করতে হবে। যদি দেখেন যে আমি কোরআন হাদিসের ওপর আছি, দলিল স্পষ্ট, আজকাল মাশাআল্লাহ বাংলায় তর্জমা হয়ে গেছে কোরআন হাদিসের, সুতরাং চোখে কেউ ধুলা দিতে পারবে না, মানে পথভ্রষ্ট কেউ করতে পারবে না, খুব সহজে আপনি মানে সঠিক রাস্তা পেতে পারবেন। একটা যুগ ছিল যে বাংলাতে বিদাতি কিতাব ছাড়া হেদায়তি কিতাবই ছিল না, বিষাদ সিন্ধু আর ওই খাবনামা জংনামা আর সুলেমানি নকশা তাবিজ তুমারের কিতাব আর নিয়ামুল কোরআন আর মকসুদুল মোমিনিন ধর্মীয় কিতাব মকসুদুল মোমিনিনের ভূতি, এছাড়া ভালো কোনো কিতাব ছিল না, যার ফলে পথভ্রষ্ট অধিকাংশ লোকেরাই ছিল। কিন্তু এখন তো আর বলতে পারেন বাংলায় তর্জমা বুখারীর আছে, বাংলায় কোরআনের তর্জমা আছে, বাংলাতে বিভিন্ন সহি কিতাব লেখা হয়েছে, হ্যাঁ তফসির কিতাব আছে। সুতরাং কোরআন এবং হাদিসের দলিল সহ যদি আপনি চলেন তো আশা করি আপনি সঠিক রাস্তার উপর আছেন। এবং এর জন্য বারবারই বলি যে আপনি যদি যাচাই করতে চান কোনো আলেমকে, তাহলে প্রশ্ন করে দেখবেন বেদাতি আলেমের লক্ষণ। যদি প্রশ্ন করেন যে আপনি যে বললেন যে ওরসে যেতে হবে, এর দলিল একটা হাদিস দেখি, অসন্তুষ্ট হয়ে যাবে। হ্যাঁ তুমি কি বুঝবে, কোরআন হাদিস সাধারণ লোক বুঝে না, হ্যাঁ আর না হলে সোজা বলে দেবে তুমি ওহাবি হয়ে এসছো নাকি, মানে দলিল চাওয়া হচ্ছে ওহাবির লক্ষণ, বুঝতে পারছেন তো? কথা হচ্ছে যে ইনশাআল্লাহ তাআলা যদি আপনি চেষ্টা করেন, আর আমি বারবারই বলি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আপনি দোয়াটা অন্তর থেকে কেন করেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তো খুব পড়ছেন নামাজি, কিন্তু দোয়া অন্তর থেকে করেন যে আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখো, তোমার রাস্তা আমি চাই, আমি আমি অন্য কোনো তরিকা চাই না, তোমার তরিকা চাই। ভালো করে আল্লাহর কাছে দোয়া করেন, কেন্দ্রে আপনি কত ছেলে মেয়ে চাইলেন, কেন্দ্রে আপনি কত ধন দৌলত চাইলেন, কেন্দ্রে আপনি কত কি চাইছেন, আর আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেন্দ্রে চাইতে পারেন না আপনি আল্লাহর কাছে, চান আল্লাহ দেবেন, অবশ্যই দেবেন। যে ব্যক্তি আল্লাহকে গালমন্দ দিবে সে কুফুরি করবে, নিজেরই ক্ষতি করলো। হাদিসে আছে যে কোনো বান্দা যদি মমিন বান্দা দোয়া করে আর দোয়া কবুল হয় কোনো বাধা না থাকে, তাহলে নিজের কাপড় উঠিয়ে দেখেন একটু যে দোয়া কবুল হয় বাধা হারাম খাচ্ছেন অথবা শিরকি আকিদা নিয়ে আছেন, ভালো করে একটু যাচাই করে দেখেন কি অবস্থায় আছেন আপনি, হারামের সংমিশ্রণ খাওয়াই থাকলে দোয়া কবুল হবে না। আজকাল লোকের এত দোয়া করে দোয়া কবুল হয় না কেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানা সাহাবির একবার দোয়া করলে একটা দোয়া করলে কবুল হইতো কেন? তো হারাম মুক্ত হইতে হবে আর শিরক মুক্ত হইতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া শুনবে। তারপর দোয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন দোয়া কবুল হয় তিন স্তরে, একটা হয়তো নগদ নগদ আল্লাহ দোয়া চাইলেন আর দিয়ে দিলেন, আবার কখনো কখনো দেখছেন যে না নগদ নগদ দিলে বান্দার ক্ষতি হবে আল্লাহ জানেন আপনি জানেন না, সুতরাং আল্লাহ বিলম্ব দেন অথবা আপনার উপর একটা মুসিবত ওইটা দিলেন না, ওই জিনিসটাই দিলেন না, আপনার উপর কোনো মুসিবত আসতে যাচ্ছিল ওই মুসিবতটাকে এই দোয়ার বিনিময়ে দূরে সরিয়ে দিলেন, তাহলে এটাও দোয়া কবুল হওয়া হইল। আর তৃতীয় বলা হয়েছে দোয়া আপনার কবুল হয়েছে কিন্তু আল্লাহ আপনাকে দুনিয়াতে দিতে চান না, ছেলে চাইছেন ছেলে নাই, মেয়ে চাইছেন মেয়ে নাই, নিঃসন্তান, আল্লাহ দুনিয়াতেও দিতে চান না, হয়তো কোনো বালা মুসিবত দূর করেছেন এর বিনিময়ে, অথবা আল্লাহ আপনাকে আখেরাতে মহা পুরস্কার দিতে চান, দুনিয়াতে আল্লাহ পাক দিতে চান না, আপনাকে এই পরীক্ষায় করতে চান। বড় বড় আলেম আছে যাদের ছেলে মেয়ে হয়নি, আল্লামা শেখ সালেহুল ফৌজান সৌদি আরবের এখন প্রায় 1-2 নম্বরের বড় আলেম, তার ছেলে মেয়ে নেই। মোল্লা খাসফিকি যে ফিকার কিতাব মাগরিবে পড়ছেন আমাদের শেখ মখলিসুল্লাহ বলেছে, তার লেখক এখনো বেঁচে আছেন আমাদের ইসলামিক সেন্টারে কয়েকবার এসেছেন গত কয়েক বছরে, ওনার ছেলে মেয়ে কিছু নেই, তাই বলে কি আল্লাহকে কি করবে? তারপর আল্লাহ যদি আপনাকেই না দিত আপনাকে শুকর করতো তো, আপনার কিসের দাবি, কোন আপনার আল্লাহর কাছে দাবিটা আছে যে আপনি আল্লাহর ঘরের কাজ করে গেছেন আপনাকে দিতেই হবে? হ্যাঁ শুকুরটাকে মানুষ বানিয়ে দিত আর আপনাকে শুকুর বানিয়ে দিত, তা তো আল্লাহ করেননি। আর আপনাকে কোনো কিছু আপনি পাননি সে আপনার ত্রুটির কারণে অথবা আল্লাহ পাকের বহু হেকমত রহস্যের কারণে। আপনি জানেন যে ওই খেজুরের ঘটনাতে কি শিক্ষা দেওয়া হয়েছে, একটার একটা ছেলে তারপরেও খেজুর জবাই করে দিলেন, কেন কেন বলা হয়েছে বলেন? এই ছেলেটা সাবালক হইলে ওর বাবা মা নামাজি দিনদার ধার্মিক ছিল, দুটোকে কাফের বানিয়ে দিত, এত শয়তানের শয়তান হইত। এই শয়তান ছেলেকে এখনই মেরে দেয় ভালো। আপনার একটা ছেলে মরে গেলে তো আপনি আল্লাহকে গালতে শুরু করবেন, কিন্তু আপনি তো ওই হেকমতটা যদি খেজুরের ঘটনা হেকমতটাকে সামনে রাখতেন কখনো আল্লাহর উপর অসন্তুষ্ট হইতেন না। এতেই কোনো রহস্য আছে, আল্লাহই ভালো জানে। আর আপনার যদি ভালো ছেলেই হয় আল্লাহ পাক নিয়ে নেন, তো আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়ে নেন। আপনাকে 1,000 রিয়াল আমি ধার দিয়েছি, এক মাস পরে চাইছি, দেবেন না নাকি? আল্লাহ পাক আপনাকে আমানত দিয়েছেন, আপনার ছেলে আপনি চাইছেন যে ফিরিয়ে দাও, দেবেন না? এই উদাহরণ দিয়ে মুয়াত্তা মালিকের হাদিসে সান্ত্বনা দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে যার স্ত্রী মারা গিয়েছিল। তো এগুলো জাহেল মূর্খদের কাজ, এবং নিজে কুফরি করলো, তার নিজেকে সর্বনাশ করলো, তার ইমান সর্বনাশ করলো। সে কারো ক্ষতি ফালাইয়া দুর আল্লাহ, সে না আল্লাহর ক্ষতি করতে পারবে না আমাদের ক্ষতি করবে, সে নিজেরই ক্ষতি করবে যে আল্লাহকে গালমন্দ দেবে। তোবার রাস্তা খোলা আছে, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি দেখেন তার অন্তর বাঁকা, তোবাও দেখবেন আল্লাহ পাক কেমন তোবা। যদি আন্তরিকতার সাথে তবা হয় তো আল্লাহ গফুর রহিম ইনশাআল্লাহ। আল্লাহ শির কুফরি অপরাধ আর আল্লাহর সামনে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা যদি মাফ করতে পারেন, তো আল্লাহকে গেল তো আল্লাহ মাফ করতে পারেন। বেশ কিছু ভাইরা দোয়া চেয়েছেন আপনাদের কাছে, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ রাখেন। এক ভাই অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন ওই ভাইরা। আরেক ভাই দেশে যাবেন, আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন, দিনের দাওয়াতের তৌফিক দান করেন, দোয়া চাইছেন আপনাদের কাছে, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহর কোরআনের আয়াতের কসম করা যাবে কিনা, এই প্রশ্নের উত্তর একটু ভালো করে শুনতে হবে। আল্লাহর কোরআনে করিম, যদি কোরআনে করিমের কসম মানে কোরআন আল্লাহর বাণী এই হিসাবে এই নিয়তে কসম করেন, তাহলে আল্লাহর কোরআন মখলুক নয় বরং আল্লাহর গুণ। যেমন রহমানের কসম করা যাবে, গাফফারের কসম করা যাবে, খালেকের কসম করা যাবে, আমি খালেকের কসম করছি, রবের কসম করা যাবে, এগুলো আল্লাহ পাকের গুণবাচক নাম। ঠিক তেমনই আমি কালামুল্লাহর কসম করছি, আল্লাহর আয়াতের কসম করছি, তাহলে জায়েজ, কারণ আল্লাহর গুণ, আল্লাহর আয়াত হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর গুণ। আর যদি বলেন কোরআনের কসম করছি মানে এই কোরআনের কপির কসম করছি, তাহলে জায়েজ নয়, কারণ কোরআনের কপি হচ্ছে এই কাগজ পেপার, আর এটা মখলুক সৃষ্টি, কোনো ফ্যাক্টরিতে কাগজগুলি তৈরি হয়েছে তারপরে তাতে প্রিন্ট হয়েছে, বুঝতে পারলেন? তাহলে যদি কেউ কোরআনের শপথ করে তাহলে জায়েজ নাই, কিন্তু যদি মানে কোরআন মানে কালামুল্লাহর আমি কসম করছি তাহলে জায়েজ, কালামুল্লাহ আল্লাহ পাকের গুণ। ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাম আল্লাহ কালাম করেছেন, কথা বলেছেন, নবী সাল্লাম সাথে আল্লাহ পাক কথা বলেছেন, সুতরাং আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের নামের যেমন কসম করা যাবে তেমনি গুণের কসম করা যাবে। জি, ইনজেকশনের মাধ্যমে বাচ্চা নেওয়া বড়ই সমস্যার বিষয়। প্রথম কথা, এই রাস্তায় যেন না, এই রাস্তা খুব মানে ভেজাল যুক্ত। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেন ভালো কথা, এক স্ত্রীতে না হয়, আর আপনি মাশা আল্লাহ খুব ভালো আছেন, আপনার স্ত্রীর মধ্যে ব্যাধি তার কারণে বাচ্চা হচ্ছেন, আর একটি বিয়ে করেন, সুন্নত সম্মত কাজ করেন, দুটো তিনটি চারটি বিয়ে করা আল্লাহ পাক জায়েজ করেছেন, কিন্তু ন্যায় বিচার করতে হবে, ইনসাফ করতে হবে, সুবিচার কায়েম করতে হবে, জুলুম করলে কাল কিয়ামতে আসামির কাঠগড়ায় হাজির হবেন, এই পরামর্শ দেব। তারপরে যদি কেউ ওই টিউবের বাচ্চা নেই, তাহলে এই বাচ্চায় যদি কনফার্ম হয় যে স্বামীরই বীর্য আছে তাহলে জায়েজ, আর যদি সামান্য সন্দেহ থাকে তাহলে জেনা, সামান্য সন্দেহ থাকে। আর যারা এসব কাজ করে তারা আল্লাহকে ভয় করে না, পরকালে চিন্তা করে না। আমার শ্বশুর এলাকায়, দিনাজপুরের কথা বলছি, সেই এলাকায় এক বাড়িতে তার স্ত্রীও ফর্সা আর তার স্বামীও ফর্সা, আর মেয়ে হয়েছে টিউবের মেয়ে জন্মেছে, এবার কালো সাঁওতাল, বুঝেন কিনা যারা উত্তরবঙ্গে তারা বুঝেন, সাঁওতাল চুকচুকে কালো, একবারে কালো, এত মেয়ে কালো। তো টিউবের বাচ্চা এত কালো কি করে হইলো? ওই হসপিটালে গিয়েছে, কোন কালোর যে বীর্য দিয়ে আল্লাহ পাক জানে। সুতরাং এই হচ্ছে জেনা, ওলামায়ে কেরাম বেশ কিছু শর্তের সাথে এরকম যদি হয় তো জায়েজ করেছেন, কিন্তু এখানে যেহেতু খুব বিপদ আছে, খাতরা আছে, সেজন্য ওই রাস্তা যেতে নিষেধ করবো।
অবৈধ অর্থ এবং সুদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানিয়ে দিলে এর সওয়াব পাওয়া যাবে কিনা?
আমরা শুনেছিলাম যে ভারতের বিহার স্টেটে একটা বড় ডাকাত ছিল, যে ওই মোটরসাইকেল নিয়ে ডাকাতি ছিনতাই করত, ছিনতাই করে মোটরসাইকেল টান দিয়ে চলে গেল, এককালে করত, আর করে সব টাকা পয়সা গরিব মিসকিনকে দান করত। তো এইরকম কাজ এটা। আল্লাহ পাক রাব্বুল আলামিন নৈকট্য লাভ গুনাহার দ্বারা হয় না। একটি কায়দা জেনে রাখেন, শরীয়ত নীতিমালা, আল্লাহ পাকের কুরবাত মানে নৈকট্য লাভ গুনাহার মাধ্যমে হয় না। সুদের টাকা, ঘুষের টাকা দান করা, দান করা আল্লাহর নৈকট্য লাভ, কিন্তু হারাম দিয়ে হবে নৈকট্য লাভ? হবে না। সুতরাং হারাম পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করলে নেকি পাবে না। ও গুনাহগার যে হারাম খেয়েছে, সুদ খেয়েছে, সুদ করেই থাকবে, ঘুষখোর ঘুষখোরই থাকবে, এবং ঘুষ খাওয়া সুদ খাওয়ার জন্য জাহান্নামে যাবে। আর যারা জানেন না, জানে না লোকটির হালালও ইনকাম আছে হারামও ইনকাম আছে, তারা নিতে পারে, নিয়েছে। কিন্তু যদি দেখা যায় লোকটির সমস্ত ইনকাম হারাম, তাহলে নেওয়া যায় না। একটা লোকের সবকিছুই ইনকাম যদি হারাম হয়, মানে সুদের কারবার ছাড়া আর কোনো কারবারই নাই, তাহলে তার কাছ থেকে চাঁদা নেওয়া যায় না। যেসব ভাইরা মনে হয় নামাজের জন্য চলে যাচ্ছেন বা ডিউটির জন্য, তাদেরকে আপনার ওইদিকে খাবার দিয়ে দেন। যদি বাস ছুটে যাওয়ার, আমাদের প্রশ্ন করেছেন এক ভাই যে আমার ডিউটি শেষ হয় পাঁচটার সময়, সেই সময় যদি আপনি স্বাধীনভাবে নিজের গাড়িতে আসেন, তাহলে আপনি ওখান থেকে নামাজ পড়ে আসবেন। আর যদি কোম্পানির গাড়ি হয়, আপনার জন্য নামাজ পড়ার অপেক্ষা করবে না, গাড়ি ছেড়ে চলে আসবে, আর আপনি কষ্টে পড়বেন আর্থিক দিক থেকে। ডেলি 10 টাকা 5 টাকা খরচ করা আপনার জন্য কষ্টকর বিষয়, আল্লাহ বলছেন না। সুতরাং মাগরিব এসে একসাথে জমা করে নিতে পারবেন, বাসায় এসে, ঘরে এসে, বা যেখানে এসে আপনি নামাজ পড়তে পারছেন, শহরে এসে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ তাআলা জায়েজ হবে। মাগরিব এসে জমা করা জায়েজ আছে বিভিন্ন ক্ষেত্রে, বৃষ্টির ক্ষেত্রে, সফরের ক্ষেত্রে, ওইরকম এইরকম ক্ষেত্রে জায়েজ আছে আশা করি।